আসসালামু আলাইকুম। অদ্ভুতুলের 246তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজকে আবারও আপনাদের কাছে নতুন একটি এপিসোড নিয়ে, এবং থাকছে যথারীতি বেশ কয়েকটি ভয়ের ঘটনা। অনেকেই অনেক রকম ঘটনা শুনতে চাইছেন, অনেকে রিকোয়েস্ট করছেন, ভাইয়া এই ঘটনা চাই বা এই রকম ঘটনা চাই, এরকম বিভিন্ন রিকোয়েস্ট কিন্তু আসছে। বাট আমি যেরকম ঘটনা পাই সেটাই কিন্তু আমাকে শেয়ার করতে হবে। আমি চেষ্টা করি সবসময় ভ্যারিয়েশন রাখার। আমি সবাইকে রিকোয়েস্ট করি যে আপনারা ঘটনা পাঠান, যেরকম ঘটনা আপনারা পান সেটি আমাকে পাঠান, আমি শেয়ার করব। বিদেশে যারা আছেন, যেমন বিদেশি ঘটনার কথা যখন মানুষ রিকোয়েস্ট করেন, আসলে বিদেশি ঘটনা না পেলে তো আসলে সেটা শেয়ার করা যাচ্ছে না, তো সুতরাং আমাকে পেতে হবে। তাই এই কারণেই আমি রিকোয়েস্ট করি যারা বিদেশে আছেন তারা ঘটনা পাঠান। মধ্যপ্রাচ্যে থেকে অনেকে ঘটনা পাঠান, মধ্যপ্রাচ্য থেকে, এবং তাদের সেই ঘটনাগুলোর মাঝে কিন্তু অনেক ঘটনাই থাকে, তাদের গ্রামের ঘটনা, তাদের অঞ্চলের, তারা যখন বাংলাদেশে ছিলেন সেই সময়কার ঘটনা, বা কারো কাছ থেকে কালেক্ট করে পাঠিয়েছেন। তবে আমি ওই ভাইদেরকে যারা আমাদের এই ঘটনাগুলো পাঠান তাদেরকে আমি আন্তরিকভাবে একটু অনুরোধ করবো যে আপনাদের সেই ঘটনার সাথেও কষ্ট করে যদি পারেন, এটা অনেক একটা কষ্টের ব্যাপার। আমি জানি যারা বিদেশে থাকেন অনেক ব্যস্ত থাকে তারা, তো যাই হোক এর মাঝেও আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি পান আপনাদের কলিগ বা পরিচিত জনদের কাছ থেকে সেই এলাকার কোনো ঘটনা যদি আপনারা পান আমাদের কাছে পাঠিয়ে দিন। আর যারা দেশে আছেন তারা তো পাঠাবেনই। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আমাকে শহরের ঘটনা শুনতে চান। আমাকে একজন লিখেছেন যে ভাইয়া ঢাকার ঘটনা অনেকদিন শোনা হয় না, ঢাকার যেই ভূতের ঘটনাগুলো আগে শোনা হতো, বাসা বাড়ির ভূতের ঘটনা বা কোনো এলাকার, সেরকম ঘটনা পেতে হবে ভাই। আর যদি পাই অবশ্যই শেয়ার করে ফেলবো। আমি পাওয়ার সাথে সাথে কিন্তু একটা মানে সেরকম একটা ভ্যারিয়েশন নিয়ে আসার চেষ্টা করি, সেই সিলেকশনগুলো ওইভাবে সিলেক্ট করার চেষ্টা করি যেগুলো আর কি আজকে যদি গ্রামের ঘটনার সাথে যদি বিদেশি ঘটনা থাকে সেটাও একটা সিলেক্ট করি, শহরের কোনো ঘটনা থাকলে সেটাও সিলেক্ট করি। তো আমি একটা ভ্যারিয়েশন আনার সবসময় চেষ্টা করি। তো যাই হোক, এই কথাগুলো বলার প্রয়োজন ছিল কারণ আপনারা ইমেল করছেন, অনেক রকম রিকোয়েস্ট দেখতে পাচ্ছি। তো সেই রিকোয়েস্টের কারণে আমি মনে করলাম যে আপনাদেরকে এই জিনিসটা আমি একটু বলি, শেয়ার করি আজকে অনুষ্ঠান শুরুর আগে। তো যাই হোক, অনেক ঘটনা নিয়ে আজকে শুরু করছি আজকের অনুষ্ঠান, এবং আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আমি আশা করছি। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। যারা বিদেশে আছেন তারা জয়েন বাটনটি ক্লিক করে দেখতে পারেন, সেখানে রয়েছে বেশ কিছু মেম্বারশিপ কন্টেন্টস। ফিরে আসছি কয়েক সেকেন্ড পরে, কোথাও যাবেন না। চলে এলাম অদ্ভুতরিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন অনিল রবি সংযুক্ত আরব আমিরাত থেকে, এবং তিনি সিলেটের ছাতকের একজন বাসিন্দা। তো যাই হোক, তিনি আমাদের সাথে কিন্তু মাঝে মাঝেই ঘটনা শেয়ার করেছেন, বেশ কয়েকদিন গ্যাপ ছিল, বেশ অনেকদিন ধরে আমি কিন্তু অনিল রবির ঘটনা পাইনি। তবে আজকে তিনি আবার একটি ঘটনা পাঠিয়েছেন এবং বেশ লম্বা একটা ঘটনা তিনি লিখেছেন যে ভাইয়া এই ঘটনাটি আপনার মতো করে আপনি শেয়ার করবেন, এবং আমি আমি কিন্তু ঘটনাটি পড়ে বেশ পছন্দ করেছি, আমার কাছে বেশ লেগেছে। আমি খুব ইন্টারেস্ট নিয়ে পড়ছিলাম ঘটনাটা, আর আমি প্রত্যেকটা মুহূর্তে ঢুকে যাচ্ছিলাম ঘটনার বিভিন্ন অংশে। তো যাই হোক, এই ঘটনাটি দিয়ে আজকে শুরু করব আমরা। তো ঘটনাটি আমি শেয়ার করছি আমার মতো করে। আশির দশকের ঘটনা, যার নাম লিখেছেন তিনি, একটা ছদ্মনাম দিয়েছেন, শুভ আলম নামে একজনের নাম লিখেছেন, বলেছেন যে ছদ্মনাম। সেই ব্যক্তির কাছ থেকে তিনি ঘটনাটা শুনেছেন, সেই ব্যক্তি তার দাদার কাছ থেকে শোনা এই ঘটনা শেয়ার করেছেন রবির কাছে। তো শুভ আলমের দাদার নামটাও তিনি দিয়েছেন ছদ্মনাম, তিনি লিখেছেন লালামিয়া। তো আমি সেই লালামিয়া নাম দিয়েই শেয়ার করছি ঘটনাটা। লালামিয়া ছিলেন সেই সময়কার একজন ব্যবসায়ী, তিনি বিভিন্ন রকমের ব্যবসা করতেন। আসলে তার অঞ্চলে, তিনি যেহেতু গ্রামে থাকতেন, গ্রাম অঞ্চলে গ্রামের কিছু মোটামুটি একটু অবস্থাশালী মানুষ তিনি, এবং এই ধরনের মানুষ যারা, যাদের ভালো একটা অবস্থা আছে গ্রামে, এবং তারা বিভিন্ন ব্যবসায় জড়িত হয়, দেখা যায় তাদের জমি জমাও থাকে, তাদের অন্যরকম ব্যবসাও থাকে, বিভিন্ন রকমের ব্যবসা, দোকানপাট, হার্ডওয়্যারের ব্যবসা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু তারা করেন, এবং তাদের বেশ ভালো একটা ইনকাম থাকে। এবং ইনকামের কারণে লালামিয়া শৌখিন জীবনযাপন করতেন, তার শৌখিনতাটা বেশ ভালোই ছিল, মানে পাখি শিকার করা, মাছ ধরা ইত্যাদি ইত্যাদি কাজে তিনি খুবই মানে এক্সপার্ট ছিলেন, এবং তিনি চলে যেতেন, বেশ খেয়ালি মানুষ, যখনই তার ইচ্ছে হতো তিনি চলে যেতেন, তিনি সময় স্পেন্ড করতেন না, জাস্ট মানে, এবং তার এই অ্যাডভেঞ্চারের কাজগুলোই ছিল রাতের বেলা। তিনি দেখা যেত যে সন্ধ্যার পর রাতের বেলায় দুই একজন সহযোগী নিয়ে প্রায় এই কাজগুলো করতেন, যখন শুনতেন বিলে পাখি পড়েছে সেগুলো সে পাখি শিকার করতে যেতেন, যখন তিনি মাছ ধরার তার একটা ঝোঁক উঠত তখন তিনি মাছ ধরতে যেতেন। তো এরকমই একটা সময়ের কথা, সেই সময় লালামিয়া একদিন বাজার থেকে ফেরার পথে পরিচিত মানুষদের কাছে শুনলেন, তার সঙ্গী সাথী যারা ছিল কিছু, তারা বলেছেন যে ভালো মাছ উঠছে, তার ওখানে নদী ছিল, কাছাকাছি নদী, এবং সেটা নাকি বৃহত্তর সিলেট জেলার কোন একটা জায়গা, সুরমা নদীর কোন একটা অংশ, নামটা লিখেছেন রবি, বাট তিনি আবার ব্র্যাকেটে লিখে দিয়েছেন যে জায়গার নাম উল্লেখ করা যাবে না, তো সুতরাং আমি সেটা করছি না, সুরমা নদীরই কোনো একটা অংশ আর কি। তো সেখানে নাকি কোন একটা জায়গায় বেশ অনেক মাছ উঠছে, এই খবর লালামিয়াকে দিল তারা, এবং বলল যে বেশ বড় বড় বোয়াল, তো মানে খুব গল্প করলো আর কি। তো লালামিয়া খুব মানে এটাতে খুব ইন্টারেস্টেড হয়ে গেলেন, তিনি শুনে যে মাছ পাওয়া যেতেছে, আমি বেশ অনেকদিন যাই না মাছ শিকার, যাওয়া তো দরকার। তো তিনি ওই দিনই খবর নিলেন ওই যারা যারা ছিল তাদের সাথে, যে আমার যাওয়ার ইচ্ছা আছে, কবে যাবা, কে। তো কেউই তার ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট দেখালো না, কারণ তারা সবাই ইন্টারেস্ট না দেখানোর কারণ হচ্ছে তাদের সবারই ইন্টেনশন তারা নিজেরা নিজেরা যাবে মাছ শিকার করবে, কেন ভালো মাছ নাকি উঠছে। তো লালামিয়া বুঝলেন, কারণ তাদের ভেতর একটা প্রফেশনাল জেলাসি টাইপের, মানে সবাই মোটামুটি যারা এই মাছ ধরতে যায়, যাদের সাথে তিনি আলাপ করেছেন, তারা সবাই কিন্তু এই টুকিটাকি ব্যবসায়ী, এবং তাদের মোটামুটি অবস্থা ভালো। তো তারা সবাই চিন্তা করে কে কতটুকু গেইন হবে, কে কতটুকু মাছ ধরবে, একসাথে কেন জানি তারা স্বীকার করতে চান না বা চাচ্ছেন না ওই সময়টায়। তো লালামিয়া একটু ভিতরে ভিতরে তার জেদ উঠল, তো তিনি ঠিক করলেন তিনি যাবেন। তো তিনি তার পরিচিত একজন মানুষ ছিলেন, তার এক ছোট ভাই টাইপের, তার খুব খুব ক্লোজ ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তার সাথে কথা বললেন, বললেন যে আমি যাবো অমুক দিন রাতের বেলা, যাবা নাকি মাছ ধরতে। তো সে বলল যে ঠিক আছে ভাই চলেন, অসুবিধা নেই। যথারীতি লালামিয়া সেখানকার তাদের অঞ্চলের এক মাঝির সাথে কথা বলে রাখলেন যে আমি যাবো অমুক দিন, তো তুমি কিন্তু রেডি থেকো। মাঝি বলছে ঠিক আছে আমি রেডি থাকবো, অমুক জায়গা বসে যা, তুমি তোমার মতো ওইখান থেকে নৌকা নিয়ে চলে যাও, আমি অমুক জায়গা তোমার সাথে মিট করবো নৌকাতে, আমার জিনিসপত্র নিয়ে আমি আসতেছি। তো সেই মাঝির সাথে তার একটা একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। তো যথারীতি ওই দিন রাতের বেলা তিনি বাসার থেকে বিদায় নিলেন, তো বাসার থেকে বিদায় নিলেন, তার স্ত্রীর কাছে বললেন, তখন অলরেডি রাত হয়ে গেছে, মানে 7:30-7:30 বাজে, এরকম সময় কিন্তু মানে একেবারে রাত হওয়া শুরু হয়, জমাট বাঁধা রাত শুরু, 80 দশকে আরো বেশি হইতো গ্রাম অঞ্চল, আর সময়টা হচ্ছে এরকম একটা সময়, তখন শীত আসি আসি করতেছে, কুয়াশায় চারিদিক ছেয়ে যাচ্ছে, মানে দূরে একটু দূরে তাকাইলে কুয়াশা, ওই দিন কুয়াশাটা হালকা বেশি, বাসার থেকে যখন বেরোচ্ছেন তখনই কুয়াশা। তো তিনি গায়ে চাদর পেঁচা নিলেন, বেশ ঘটা করে চাদর পেঁচালেন, মাথায় তিনি উলের টুপি পরলেন, কারণ নদীর মধ্যে ঠান্ডা বেশি লাগবে, বাতাস আছে। তো স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছেন, তার স্ত্রী তাকে বললো যে আপনি এইরকম সময় না গেলে হতো না, এই দেখছেন কি কুয়াশা দূরে, দরজা খোলার পরে দেখা যায় কুয়াশা, আরে কি আমি তো এগুলো যাই, আমার এটা অভ্যাস, কারণ তার এই অভ্যাসে তিনি মাছ ধরতেন, তিনি পাখি শিকার করতেন ইত্যাদি ইত্যাদি, মানে এই মানে বিশাল তারই ছিল। তো তার স্ত্রী তাকে বুঝলো যে লালামিয়াকে বললে তিনি শুনবেন না, তো তার স্ত্রী আসলে কে যাইতেছে আপনার সাথে, তখন তিনি তার সেই ইসের নাম বললেন, মানে তার ছোট ভাই যাইছে তার, তো সে ওখান থেকেই দিত, উঠান থেকে সে হাঁক দিল। ভাবি আমি আসি, তো তার স্ত্রী আর কিছু বলতে পারলো না। তাকে বললো যে আপনি কি বন্দুক নিবেন? লালা মিয়ার আবার রাইফেল ছিল, লাইসেন্স করা রাইফেল। তো বললো যে না বন্দুক নিবো না, কি করুম রাইফেল দিয়ে আমি রাত্রে, ডাকাত থাকলে এই সব কি এর ডাকাত, কোনো অসুবিধা নেই। সে তার জিনিসপত্র নিয়ে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বেরোলেন, তাদের সাথে শুধু একটা লাঠি আর তার জিনিসপত্র, মাছ ধরার সরঞ্জাম এগুলা, আর হাতে তাদের একটা হ্যারিকেন নিয়েছেন তিনি, বেশ সুন্দর নতুন একটা হ্যারিকেন, এই নিয়ে তারা দুজন হাঁটা ধরলেন। তার যে ছোট ভাই সে জিনিসপত্র নিছে, লালামিয়া হ্যারিকেন নিছে এবং তার সাথে আরো টুকিটাকি জিনিস নিছে, মানে দুইজনই মোটামুটি লোডেড হয়ে যাচ্ছেন গ্রামের রাস্তা দিয়ে। এবং বেশ নীরব রাস্তা, এবং দেখতেছেন দূরে যে জায়গাগুলো ফাঁকা সেখানে বেশ কুয়াশায় ছেয়ে গেছে চারিদিকে, এবং চাঁদের আলো পড়ছে কুয়াশার মধ্যে, একেবারে ধুয়ে ধুয়ে কুয়াশা ভেসে যাচ্ছে তাদের সামনে দিয়ে। এর মধ্যে কনকনে ঠান্ডা বাতাস এসে মাঝে মাঝে বাড়ি দিচ্ছে মাথার মধ্যে, মানে একেবারে মানে কানের মধ্যে লাগতেছে পুরো। তো লালামিয়া বললেন তার ছোট ভাইকে, দেখছো ঠান্ডার কি অবস্থা, নদীর মধ্যে যে কি হইতো, তো বুঝলাম না। বলতে আরে না চলেন, কি ঘুরবো না, সুবিধা নাই, আমরা যাই। তো তার ছোট ভাইও খুব আগ্রহী মানুষ, কারণ সে জানে যে লালামিয়া খুব টেক কেয়ার করে তাকে। যাই হোক, তারা হেঁটে হেঁটে একসময় গেল অনেক দূর পর্যন্ত গিয়ে সেই নদীর যেই জায়গায় মিট করার কথা সেই তাদের মাঝিকে, মাঝিও পরিচিত, দেখলো যে সে বসে আছে মাঝি। দূর থেকে দেখা যাচ্ছে তার মাঝির উপর নৌকার উপরে আলো, এবং কুয়াশার মধ্যে দিয়ে মনে হচ্ছে কেমন একটা অবয়ব ফুটে আছে। নৌকাটা মোটামুটি একটু বেশ ভালোই বড়, মানে বেশ ওই নৌকা দিয়ে মাঝি শিকার করতো আর কি মূলত মানুষ, ইঞ্জিন লাগানো আছে নৌকায়। আবার তখনকার সময় আবার ইঞ্জিন লাগানো নৌকার খুব মানে নতুন নতুন শুরু হয়েছে, এবং এটা বেশ মানে এক্সপেন্সিভ, ভাড়াটাও বেশি। তো যাই হোক, সে মাঝি বসে আছে এখানে, অবয়ব দেখা যাচ্ছে, মানে বেশ বড় টাইপের নৌকা। এবং কাছে গেলেন, লালামিয়া বললেন যে মাঝিরে হাঁক দিলেন, মাঝি বলল যে এতক্ষণ দেরি করলেন, আমি তো বসে রয়েছি ঠান্ডায়, তো জমে যেতেছি এখানে, আরে কিচ্ছু না গরমে যাবো আমরা নৌকায় স্টোভে চা খামো। তো যে গেলেন নৌকায়, উঠে গেলেন, নৌকায় ওঠার পরে নৌকা ছেড়ে দিলেন তারা যেখানে যাওয়ার উদ্দেশ্য, যেখানে তারা যাবেন সেই জায়গাটা নাকি নদীটা এমন ভাবে আসছে, মানে এদিক থেকে নদীর একটা অংশ বেরিয়েছে আর নদী দুইটা শাখা নাকি ডানে বামে চলে গেছে, একটা শাখা চলে গেছে পার্শ্ববর্তী দেশের দিকে আর একটা শাখা নাকি এইভাবে ঘুরে বাকিয়ে চলে আসছে, এসে আবার এই নদীতেই পড়ছে। তো ওই জায়গা দেখে একটা বেশ মানে ঘূর্ণির মতো তৈরি হয়, আর ওখানে একটা চর আছে বেশ বড়, এবং ওই চরেই তারা যাবেন মাছ ধরতে। এবং সে চরের ওখানে গাছগাছালি আছে বেশ, মানে কিন্তু বেশ প্রত্যন্ত অঞ্চল, সেখানে মানুষজন কিন্তু নাই আশেপাশে, এবং মানুষজনকে মাছ ওই এলাকাতেই পাইতেছে, বেশ বড় বড় বোয়াল পাচ্ছে, বোয়াল মাছ। দেন রবি লিখছে বাঘা মাছ, আমি জানি না বাঘা মাছ কোনটা, এটা কি বাঘা আইডের কথা বলছে কিনা, আই ডোন্ট নো, একটা মাছ আছে বাঘা আর, তো হয়তো ওইটার কথাই বলছে। তো যাই হোক, মানে বেশ বড় বড় মাছ নাকি উঠতেছে। তো এই কথাগুলো শুনেই কিন্তু আসলে দিকে গেছে উনি লালামিয়া। তো নৌকা চলতেছে, তারা আবার ওখানে সেই তার যে ছোট ভাই তিনি ছইয়ের ভেতর থেকে বের করে, তাদের চুলা ছিল সেই কেরোসিনের চুলাতে স্টোভে চা বসাইলেন, তারা চা খাচ্ছেন ঠান্ডার মধ্যে এবং বেশ ভালো লাগতেছে। তো মা সে খেজুরের গুড়ের চা বসে বসে খাচ্ছে এবং খুব এনজয় করতেছেন, গল্প করতেছেন। তো এক পর্যায়ে তারা চলে আসলেন চরের কাছে, দূর থেকে দেখা যাচ্ছে চর মানে একেবারে কুয়াশায় ছাওয়া দূর থেকে একেবারে, এবং গাছের যে উপরের অংশগুলো সেগুলো দেখা যাচ্ছে কুয়াশার মধ্যে, চাঁদ উঠছে, তো চাঁদটাও কিন্তু কুয়াশায় ঢাকা, মেঘ ভেসে যায় আবার কুয়াশায় চাঁদের অংশগুলো আলো ঢেকে যায়, একটা মিস্টেরিয়াস লুক। তো লালামিয়া মনে করছিলেন ওইখানে হয়তো এই সময় তিনি মানুষ পাবেন, তিনি রাতে যে যখন পৌঁছাইছেন ওই সময় হতো, কারণ তিনি শুনছিলেন সারাদিন যে অনেকেই এই মাছ মাছের আশায় নাকি মানুষ মানে ওখানে মানে মাছ ধরার একটা পুরোপুরি একটা সেট আপই বসে গেছে। তো তিনি আশা করছিলেন যে তিনি দুই একজন পরিচিত বা অপরিচিত যাই হোক মানুষ পাবেন যেখানে মাছ ধরতেছে। তো যখন তিনি কাছাকাছি চলে আসলেন, একেবারে চরের কাছে চলে আসলেন, কুয়াশা ভেদ করে দেখতেছেন যে কোনো মানুষজন কেউ নাই, পুরা চর ফাঁকা, এবং এই যে ঠান্ডা বাতাস মাঝে মাঝে বয়ে যাচ্ছে, আর ওই অঞ্চলটাতে ঠান্ডা বাতাস হওয়ার কারণ হচ্ছে যে দিনের বেলা বেশ গরম হয়ে যায় শীতকালেও, আর রাতের বেলা ওই যে পাহাড়ের ওখান থেকে বাড়ি খেয়ে ঠান্ডা বাতাস চলে আসে একেবারে একটা বেসিনের মতো আর কি। এই কারণে বাতাসটা এসে একেবারে গাছের ওপরে বাড়িতেছে, গাছ একেবারে মানে এদিক ওদিক করতেছে বারবার ডাল ঠান্ডা বাতাসে। তো ছইয়ের মধ্যে বসে লালামিয়া বললেন যে আসি, অবস্থা তো খারাপ দেখা যায়, এখনো শীত আসে না এই অবস্থা, তো শীত তো মনে হয় একবারে কাঁপায় ফেলাইব শীতের সময়। মাঝি বলতেছে হ ভাই, তো এরকম তো তখন রাত্রে বেলা তো বেরেন দেবো না, কারে বেটা মাছ পাইলে রাত্রে বেরামো, শীতের মধ্যে বেরামো, কুয়াশা উঠলো বেরামো, অসুবিধা নাই, পানিতে তো ধোঁয়া উঠে তাও বেরামো। তো মাঝিও হাসতেছে, তো তারা মানে এই গল্প গুজব তিনজনের মধ্যে বেশ একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আর কি। তো তারা নামলো, উনি পাঁচটা বড়শি নিয়ে আসছেন সাথে করে, মানে মানে একসাথে ফেলার জন্য। তো সেই হারিকেন নিয়ে নেমে গেলেন তারা নৌকার থেকে, নৌকার থেকে নেমে একটা জায়গা সিলেক্ট করলেন যে এই জায়গায় তিনি পাতবেন, কারণ তিনি মোটামুটি এক্সপার্ট একজন মানুষ লালা মিয়া। তো তার পাঁচটা বড়শিতেই তিনি আদার গাঁথলেন, তার সাথে সহযোগী হেল্প করতেছে ছোট ভাইকে, তার মাঝিও তাদের সাথে নেমে গেছে মাছ ধরাতে। এবং কিনা জানেন যে লালা মিয়া যদি মাছ টাছ ধরে বেশ বড় একটা অংশ, মানে সে আসলে নিজের জন্য যে রাখে সেটা না, তার অভ্যাস হচ্ছে মাছ দিয়ে দেয়া, মানুষকে দেয়, অনেক বিলি করেন, সাথে যারা থাকে তাদেরকে দেয় অনেক, মানে ওনার হচ্ছে শিকারটাই মূল আর কি, মেন শখ। তো মাঝিও খুব আগ্রহ করে তাদেরকে হেল্প করতেছে, তিনজনে মিলেই পাঁচটা বড়শি রেডি করলো, করে হ্যারিকেনটাকে রাখলো দূরে, টুকিটাকে জিনিসপত্র রাখলো, তারপরে বড়শিগুলোকে মারলো পানিতে। এখন এই যে পানিতে ধোঁয়া ওঠার ব্যাপারটা, মানে ঠান্ডার সময় পানির উপর থেকে মনে হয় কি যে মানে সে যেরকম গরম পানির যেরকম ধোঁয়া উঠে, অনেক ঠান্ডার সময় দেখা যায় পানির উপর থেকে এরকম ধোঁয়া উঠতে থাকে। তো এরকমই সিনটা যখন তারা বড়শি ফেলছে ওখানে দেখতেছে যে এরকম একটা অবস্থা, এবং স্রোত যাচ্ছে আর পানির ঠিক এক্সাক্ট ওপরের যে ঠান্ডা বাতাসটা বয়ে আসতেছে ওইটা আবার এত ঠান্ডা লাগতেছে না, ওইটা একটা ডিফারেন্ট টাইপ অফ বাতাস। তো যাই হোক, তারা বেশ এনজয় করতে করতে এই বড়শি ফেলে বসে আছে একটু দূরে, তিনজনই বসে আছে এবং গল্প করতেছে, বিভিন্ন রকম গল্প হচ্ছে তাদের, এবং সাথে করে তারা ওই টোস্ট বিস্কিট আনছিল ওইটা মুচড় অনেক কুড়মুড় করে খাচ্ছে আর গল্প করতেছে। তো অনেকক্ষণ হয়ে গেছে, দেখা যাচ্ছে তাদের গল্প স্বল্প প্রায় শেষ একটা অংশ, কিন্তু কোন মাছ ওই বড়শিতে বাঁধতেছে না। তো তার ছোট ভাই যে লালা মিয়ার যে ছোট ভাই, তিনি বললেন যে কি ভাই কিছুই তো আসে না মাছ, আপনার তো কোনো মাছই ধরে না, আপনি কি শুনছেন মানুষ বলে মাছ পায়? তো তিনি বললেন যে না, মাছ তো পাওয়ার কথা, কিন্তু কোনো কারণে আমি যা শুনছি পাইছে এরা সবাই, আর মাছ যাইব কই? তো তিনি গেলেন কাছে, দিয়ে দেখলেন যে আসলেই বড়শি নাড়লেন টানলেন উঠালেন কিচ্ছু নাই, কঠিন অবস্থা। তো তিনি বললেন যে জিনিসটা কেমন হইতেছে, এক কাজ করি বড়শি একটা তোল। তো ছোট ভাইকে বললেন একটা বড়শি তোল। তো সেই বড়শি তুললো, টেনে তুললো। তো লালা মিয়াও সাথে হেল্প করলেন তাকে তোলার পরে, দেখলেন যে সেই বড়শিতে যে তেনার তারা আদার দিয়েছেন সব আদার টাদার সব পারফেক্টই আছে। তো তিনি বললেন যে দেখ এইবার মাছ উঠবো বলে তিনি একটা বড়শির মধ্যে দেখলেন যে ওনার কাছে কোমরের কাছ থেকে ওনার যে লুঙ্গি পরছিলেন লুঙ্গির কোচার মধ্যে তিনি একটা কিছু বের করলেন। তো বের করার পরে একটা জর্দার মতো গন্ধ ছড়া গেল চারিদিকে। সেই তার অ্যাসিস্ট্যান্টও পেলেন আর সাথের যে মাঝি ছিল সে পেলেন, বলে এটা কি বলে এত জানান লাগবো না। দেখলেন যে একটা তাবিজের মতো বের করলেন তিনি। তো সেটা বের করে তিনি বড়শির মধ্যে বেঁধে ফেললেন একটা জায়গায়, বেঁধে সেই বড়শিটা আবার পানিতে ছুড়ে ফেললেন, ফেলে বললেন যে এবার বয় দেখ। তো জিজ্ঞেস করতেছে তখন যে তার অ্যাসিস্ট্যান্ট যে ওই তার অ্যাসিস্ট্যান্ট বা ছোট ভাই যে জিজ্ঞেস করতেছে যে লালা ভাই কি ফেললেন ওইটার মধ্যে কি মুদি, ও যে এটা লোকে বুঝছস আমি শুনছি মুরব্বীদের কাছে যে পানির মধ্যে রাত্রেবেলা অনেক সময় এরকম দেও থাকে, সেই দেওরা করে কি অনেক জিনিস আছে দেও, এরা এই মাছ আটকায় রাখে মাছ ছাড়ে না। তো যখন এই এই তাবিজটা ফালামো ওই ওরা ছিটটা দেবো হেন থেকে। তো বলে আরে তোলা অসুবিধা নাই, দেখেন না কি অবস্থা, দেখি আসলেই হয় নাকি। তো মাঝির অবস্থাকে দেখো দেখো কি লইছে, এখন যদি কিছু পায়। ঠিকই কিছুক্ষণ পরই তার বড়শির ফটনাফট করে টান পড়লো এবং দেখা গেল যে তার ফিশিং রডটা হঠাৎ করে বাঁকা হয়ে গেছে, মানে সামনের দিকে ঝুঁকে গেছে, এবং সে যে তার ইটা বড়শিটা যে এক জায়গায় আটকাই দিছিল মাটির মধ্যে সেখান থেকে মানে টান খেয়ে সামনের দিক ছেঁচড়ায় গেছে। সাথে সাথে লাভ দিয়ে যে লালা মিয়া বড়শি ধরলো, বড়শি ধরে তা মানে তার ফিশিং রডটা আর কি ধরে সে টানা শুরু করলো, দেখলো যে একেবারে মাথাটা বাঁকা হয়ে যাচ্ছে এরকম, মানে একেবারে বাঁকা হয়ে সুতা নিচের দিকে এবং তার রিল থেকে সুতা ছেছার করে চলে যাচ্ছে দূরে। তিনি সাথে সাথে খেলানো শুরু করলেন বড় মাছ, তিনি বুঝলেন যে বেশ বড় মাছ লাগছে এবং এই বড় মাছ ধরা বেশ শক্তিশালী হয় মাছগুলো, পানিতে একটা মাছের বিশাল শক্তি হয়ে যায়, তারা যখন যতটুকুই সাইজ হোক বেশ করে একটু বড় হলেই শক্তি হয়ে যায়। তো তিনি ভাবে সেটা খেলানো শুরু করলেন বিভিন্ন ভাবে, তার মতো ছাড়ছেন অনেকটা ঘুড়ি উড়ানোর মতো আর কি, সুতা ছেড়ে দিচ্ছেন আবার টানছেন আবার এ করছেন, মাছটাকে টায়ার্ড করে ফেলতেছেন তিনি। তিনি এক পর্যায়ে বুঝতে পারলেন মাছ বিশাল বড় মাছ হবে এটা, মানে এটা মানে কোন দুই চার কেজি ওজনের মাছ না, তিনি মানে বেশ মানে মানে বুঝে গেলেন যে এরকম কিছু। তো তিনি খেলাতে খেলাতে খুব টায়ার্ড হয়ে গেছেন, এক পর্যায়ে মাছটা কাছাকাছি চলে আসছে, একেবারে কাছাকাছি চলে আসছে, বুঝতে পারছেন তিনি মাছটা একটা অংশ একটু উপরে উঠল, মানে মাথাটা উপরে করছিল এবং মাছটার মানে মাথাটা দেখে চেহারাটা দেখে বাকি দুইজন ভয় পেয়ে গেল, ওনার অ্যাসিস্ট্যান্ট, উনিও ভয় পেয়েছে, উনি ঘাবড়ায় গেছেন। হ্যাঁ, মুখটা হচ্ছে ইয়া বড় মাছ, ইয়া বড় মুখ, এবং তারা বলতেছে বাঘা মাছ, যেটা লিখছে আমার এখানে রবি লিখছে বাঘা মাছ, তো হতে পারে বাঘা আইড বোঝাতে চাইছে তিনি, আমি সঠিক জানি না, বাট মাছটার ওজন বলতেছে আনুমানিক 20 কেজি বা তার বেশি হবে, বিশাল বড়, এবং তার মাথাটা নাকি এরকম বড় উপর উঠছে, চোখ দুটো নাকি জ্বলতেছে মাছের মনে হচ্ছে। তো সবাই ভয় পেয়ে গেছে, ঘাবড়ায় গেছে, লালামিয়া ঘাবড়ায় গেছে, তার সাথে দুজনও একদম ভয় পেয়ে গেছে। তো মাছ তিনি কাছাকাছি আসার পর টানা শুরু করছেন, কাছায় আনছেন, এবং মাছ লেজ দিয়ে জোরে জোরে ঝাপটা মারতেছে পানিতে, বিশাল ঢেউ উঠতেছে। তো তিনি দুজনকে বললো, তো আমি বড়শি সামলাই, তোমরা দুজন নামো পানিতে, নেমে মাছটা ধরো, ধরে উঠে ফেলাই আমরা, এত বড় মাছ এভাবে। তো বললো যে আপনিও নামেন, আমরা একা নামতে সাহস পেতেছি না। কি সাহস পেতেছ না, এত বড় কত বড় মাছ দেখছেন? তো তখন লালামিয়া চিন্তা করলো যে না, আসলেই ওরা ভয় পাচ্ছে, ঠিক আছে আমি নিজেও নামি। তিনিও এগিয়ে গেলেন, গিয়ে নদীর পানিতে একটু নেমে গেলেন, এবং তারা বাকি দুজন দুই পাশ থেকে নামলো। তো নেমে তিনি মাছটাকে কাছায় নিয়ে আসেন, একদম মাছ বেশ বড়, ওই যে 20-25 কেজি ওজন হবে এরকম বিশাল। তো ওই দুজন ঝাপটায় ধরলো মাছটাকে, এবং তিনিও ওই যে টানা শুরু করলেন, এবং এক পর্যায়ে তিনজনে মিলে বেশ কষ্ট করে মাছটাকে উপর উঠে নিয়ে আসেন। মাছ লাফাচ্ছে, এবং মাছের যে আকৃতি দেখে বিশাল ভয় পেয়েছেন তারা, এত বড় মাছ। খেয়াল করলেন যে এই মাছের নাকি, যেটা রবি লিখছে যে মাছের নাকি গোফ থাকে, আমি জানি না, ক্যাটফিশের মতো নাকি ই থাকে, বাট এটার কিছুই নাই, কিন্তু মুখটা ক্লিন, একটু অন্যরকম, চোখগুলো মনে হচ্ছে কেমন জলজল করতেছে চাঁদের আলোতে। তো বেশ নড়াচড়া করতেছে, বেশ নড়াচড়া করতেছে। তো তারা চিন্তা করতে হতো, তো ইসে বললো, লালামিয়া বললো যে নৌকাতে যে বস্তা আছে, বস্তায় বড় মাছ। তো সেই মাঝি দৌড় দিয়ে গেল নৌকায়, নৌকার পাটাতনের ভিতরে বস্তা নিয়ে আসলো, এসে তারা বস্তার মধ্যে ভরে ফেললো মাছটা, এবং তিনজনে মিলে টেনে সেটাকে বস্তার মাছ লাফাচ্ছে বারবার। তো বস্তাটাকে টেনে তারা নিয়ে আসলো, এসে নৌকার মধ্যে উঠায় ফেললো পাটাতনে, ধাপ করে ফেললো ওই নৌকার ওই যে মাঝখানের ই সরায়, তাদের একটা এরকম পাটাতন আছে সরায়, সেটার নিচে মানে নৌকার তলার নিচে ধপ করে ফেললো। তা দেখলো ধপ ধপ করে লাফাচ্ছে পানির মধ্যে, কারণ পানি হালকা দেয়া, তো বস্তা শুদ্ধই ফেলছে আর কি তারা। তো ঢেকে দিল আবার উপর দিয়ে, শব্দ হচ্ছে নৌকার ভেতরে। তো চিন্তা করলো যে মানে খুবই একটা বড় পরিশ্রম গেছে। তো বসে পড়লো, দেখলো বাকি বড়শিতে একটা মাছ লাগে নাই। তো তখন লালামিয়া দেখলো যে মানে বেশ অনেকক্ষণ ক্লান্ত হয়ে গেছে, হাঁপায় গেছে, বলছে ভাই কইছে আর না, আজকে আর এগুলো করবো না। তো সাথে যে ছোট ভাই ছিল বলে যে হ্যাঁ বাদ দেন, হচ্ছে এমনি অনেক ঠান্ডা বেড়ে গেছে আর অনেক ইসে, এবং ঘাম বেরিয়েছে, এই যে ঠান্ডায় ঘাম শুকাইতেছে, চলেন যাই, এত বড় মাছ একটা, এটা কি অবস্থা বলে কি, আচ্ছা চলেন। তো তিনজনে করলো কি, বড়শি টর্শি উঠায় নৌকায় উঠায় ফেললো, নৌকায় উঠে তারা রওনা দিবে আর কি। তো যখন তারা নৌকায় উঠে বসছে তিনজনে, এই সময় হঠাৎ করে দেখলো পানির মধ্যে যে জায়গায় তারা ই ফেলছিল, বড়শি ফেলছিল, সেই জায়গাটায় হঠাৎ করে ভুতভুতভুত করে শব্দ হলো, একটা ভুতভুতভুত করে শব্দ হলো। তাকায় দেখতেছে পানির নিচ থেকে বুটবুটি উঠতেছে, মানে অ্যাজ ইফ কোন গ্যাস বা কোনো কিছু যদি পানির নিচ থেকে উঠে, এরকম বেশ অনেকগুলা মানে বারবার ফুটতেছে। তো খুব অবাক হয়ে গেল যে এরকম বুদবুদ উঠতেছে, এরকম বড় বড় বুদবুদ, কঠিন অবস্থা, কিসের ব্যাপারটা কি? তো লালামিয়াকে জিজ্ঞেস করলো তার ছোট ভাই, যে বড় ভাই এটা কি কি উঠে, বাদ দে এমনি কত কি বলে তিনি নৌকায় উঠে গেল, নৌকা ছাড় আসিস। তখন এই বলতেছে, এবং তিনি ক্লান্ত, তিনি বসে আছেন, বসে হঠাৎ করে দেখতেছেন যে কুয়াশাটা অনেক বেড়ে গেছে, ওইখানে পুরা চরের ওই অংশটা কুয়াশায় ঢেকে গেছে। এর মধ্যে হঠাৎ দেখলেন অন্ধকারের মধ্যে দপ করে জ্বলে উঠলো কয়েক জোড়া চোখ, কয়েক জোড়া চোখ ওখানে জ্বলে উঠছে অন্ধকারের মধ্যে, এবং লেন্থ কি মনে হচ্ছে মাটি থেকে 2 ফিট উপরে হবে এরকম। তো খুব অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, এখানে কি এভাবে আলো চোখ জ্বলতেছে কি? তো লালামিয়ার হাতে ই ছিল, ফ্ল্যাশ লাইট ছিল, মানে টর্চ লাইট, সে সাথে সাথে টর্চ লাইট মারলেন। লাইট মারার পর দেখতেছে শিয়াল, শিয়ালগুলা অন্যরকম, শিয়ালের যে রং হয় সেরকম রং না, কালচে টাইপের কালার, এবং মুখ দুইটা এরকম তার জ বের করে দিচ্ছে, হাঁ করে ফেলছে, এবং দাঁতগুলো ধারালো দাগ দেখা যাচ্ছে, এবং দাঁতের মধ্যে দিয়ে কষা গড়াচ্ছে, চোখ দুটো জ্বলতেছে, এবং অসংখ্য শিয়াল সেখানে। তো সাথে সাথে ভয় পেয়ে গেলেন তাদের ছোট ভাই, বললেন যে ভাই কি আসছে, এগুলো কি আসছে? বলে এগুলো শিয়াল, চিন্তা করিস না, মাছের গন্ধ পেয়ে আইছে, বাদে বাদে তাড়াতাড়ি তাড়াতাড়ি খোল। নৌকা যে এই করে রাখছিল তারা, মানে একটা ওই যে লঙ্গর করে রাখছিল, ওই ওটা খোল খোল তাড়াতাড়ি খোল। তো খুলে নৌকা তাড়াতাড়ি পেছানো শুরু করলো, একটা লগির মতো আসলে যে ঠেলা মারলো মাঝি, এবং দেখলো যে তারা যখন পেছায় যাচ্ছে তখন ওই শিয়ালগুলো কাছায় আসতেছে পানির কাছে। তো মোটামুটি তারা নদী থেকে প্রায় 2-3 ফিট ডিস্টেন্সে চলে আসছে। এই সময় শিয়াল, এই যে এতগুলো শিয়াল ছিল তার মধ্যে দুটা শিয়াল একদম এসে নৌকার কোনায়, মানে একদম ডাঙার শেষ প্রান্তে দাঁড়ায় প্রচন্ড জোরে ডাক দিল। এইভাবে শিয়াল মানুষের সামনে ডাকে না সাধারণত, এবং সেই ডাক একটার পর একটা মানে মানে কন্টিনিউয়াসলি তাদের মধ্যে স্প্রেড হয়ে গেল, মানে মানে একটার পর একটা ডাকতেছে শিয়াল, এবং বেশ ভীতিকর সে ডাকটা, বেশ ভীতিকর। মানুষের সামনে এইভাবে এসে শিয়াল ডাকে না কখনো। এই শিয়াল যেন নেকড়ে যেরকম করে, নেকড়ের মতো আচরণ করছে তারা, এরকম শিয়ালের আচরণ হয় না। তো তারা ভয় পেয়ে গেছে প্রচন্ড। লালা মিয়ার যে অ্যাসিস্ট্যান্ট মাঝি পুরাই ভয় পেয়ে গেছে। তারা তাড়াতাড়ি ওই লগি দিয়ে তাড়াতাড়ি ঠেলে দূরে চলে আসছে পানি থেকে। তো বলতেছে এই তার যে ছোট ভাই, লালা মিয়ার যে ছোট ভাই, সে বলতেছে যে বড় ভাই এরকম তো দেখি নাই, শিয়াল এরকম আই সেরকম করে মানুষের সামনে কারে বেটা মাছ দেখে আইছে, এত বড় মাছ গন্ধ পাইছে, এগুলো এগুলো এনেছিল, আর এই চরের এদিকে মনে হয় করে ডিস্টার্ব করে না, এই ডিস্টার্ব করে না দেখে এরা এরকম হয়ে গেছে, বুঝছস না, এই পাইলে মানুষ এই মাছ নিয়ে যেত জোর করে। তো যাই হোক আমরা চল যাই সামনে খামাখা, এখানে এই করে লাভ নাই। এই বলে তারা চলতেছে, নৌকা মোটামুটি আর একটু সরে আসছে, তখন তারা ইঞ্জিন স্টার্ট করে দিছে নৌকার, সেই মেশিন যেটা দিয়ে নৌকা চলে। তো নৌকা ঘট ভট ভট ভটফট করে চলতেছে সামনের দিকে। তো অন্ধকারে দেখতেছে যে চাঁদের আলোটা হঠাৎ করে ঢেকে গেল, কারণ এত কুয়াশা, এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না। তো সে মাঝেই বলতেছে লালা মিয়াকে যে ভাই কিছু তো দেখি না, অন্ধকারে সব মানে কুয়াশায় সব ঢেকে গেছে, আপনি লাইট মারেন। তো লালা মিয়া আলো মারতেছে, সে আলো যায় না, দেখে যে কুয়াশা, মানে সামনে একেবারে ধোঁয়ার মতো কুণ্ডুলি পাকায় পাকায় কুয়াশা উড়ে আসতেছে। তো বলতেছে আমরা কি কোথাও থামুম, মাঝি বলতেছে আমরা কি কোথাও থাইমা যাবো পাশে বা কোথাও পাশে, কয় যে না খামা থামার দরকার নাই, চল সামনে যাই। তো এরকম যাচ্ছা বলে যে পরিবেশ ভালো লাগতেছে না, ওই লালা মিয়া বলতেছে পরিবেশ ভালো লাগতেছে না, এগিয়ে যাই সামনে এগিয়ে যাই। তো তখন মাঝি বলতেছে আমি তো দিক খুঁজে পাইতেছি না, আমার মনে আমি দিক হারায় ফেলাইছি, আবার যদি দিক হারায় জায়গা অন্য দেশে যাই তো সমস্যা আছে, কয় না তুই চল দেখি কি করা যায়, আস্তে আস্তে চালাইতে থাক। তো এই বলে মাঝিরে বলছে, তো মাঝি চালাচ্ছে নৌকা। এর মাঝে তারা দেখলো যে নদীর তারা যেখানে যাচ্ছে হঠাৎ করে বুদবুদের শব্দ পাইতেছে, বেশ বড় মানে ভূত ভূত করে বুদবুদ উঠতেছে দু একটা আশেপাশে। তো এটা নিয়ে বেশ তারা অবাক হইল যে কি উঠে। তো ইসে জিজ্ঞেস করতেছে ওই তার অ্যাসিস্ট্যান্ট মানে ছোট ভাই জিজ্ঞেস করতেছে লালা মিয়াকে, বড় ভাই কি এরম করে কেন, পানির মধ্যে কি এত শব্দ দিকে তো অন্যরকম লাগে। আরে বেটা কিচ্ছু না, এই মালিকতাল থেকে বড় মাছে ঘাই মারে এদিকে, বুঝোস না এই লেগের শব্দ, আর রাতের বেলা পানিতে অনেক কিছু থাকে, আমাদের এত দেখার দরকার নেই, আমরা যাবো চল। তো নৌকা যাচ্ছে এরকম, তো হঠাৎ করে তারা কুয়াশা এমন ভাবে আসলো যে একেবারে দিক দেখার মতোই অবস্থা নাই। তো এই মাঝি খুব কনফিউজ হয়ে গেছে, সে কোন দিকে যাবে কিন্তু কিছু বলতে পারতেছে না। এর মধ্যে সে দেখলো দূরে একটা আলোর সোর্স। তো যখন দূরে আলোর সোর্স দেখছে তখন লালা মিয়া নিজে এটা খেয়াল করছে, করে বলছে যে মাঝিরে বলতেছে এই সাবধান, ওই দেখছো আলো, ওইটা মনে অন্য নৌকা, কোন নৌকা এনে মাছ ধরতে আইতেছে, ওর এখানে চল কাছা চল ওখানে যাই। তো তারাও সাথে সাথে তাদের হ্যারিকেনটা সামনে এনে রাখলো একটু আলোকিত করার জন্য জায়গাটা, তারপরে ওই ওই আলোর সোর্সের উদ্দেশ্যে যাওয়া শুরু করলো কুয়াশার মধ্যে দিয়ে। মানে আলোটা দেখা যাচ্ছে খুব ঝাপসা ভাবে একটা লালচে আলো, মনে হচ্ছে একটা প্রদীপ বা হ্যারিকেন যদি জ্বালানো থাকে কুয়াশায় চওয়া চারিদিকে এরকম, সেটা আবার একটু একটু কাঁপতেছে। তো তারা কাছায় আসতেছে, মনে হচ্ছে আলোর সোর্সটা আরো পরিষ্কার হচ্ছে। এরকম করতে করতে একদম কাছে যখন তারা চলে আসলো খুব অবাক হলো, দেখতেছে মানে এই আলোটা আসতেছে কোন একটা মনে হচ্ছে একটা হারিকেন রাখা কোথাও। আরো যখন কাছে আসছে দেখলো একটা ভেলা, কলা গাছের ভেলা, এবং সেই কলা গাছের ভেলার উপরে একটা হারিকেনের মতো রাখা মানে বড় একটা ল্যাম্পের মতো প্রদীপের মতো, এবং সেটা মাটির ইজে তৈরি করা এবং সেটাতে আগুন জ্বলতেছে। এবং ভীতিকর ব্যাপার হচ্ছে সেই কলা গাছের ভেলার উপরে একটা সাদা কাপনে মোড়া বডি, মানে মানুষের কোন লাশ শোয়ানো সেটার উপরে। এবং তারা তখন একদম কাছাকাছি চলে আসছে, খুব ভয় পাইছে তারা। তারা চিন্তা করলো এটা কে ভাষায় দিছে, একটা সময় ছিল অনেক আগে, সে 80-এর দশকের ঘটনা এটা, বা তারও অনেক আগে মানুষের যেটা হইতো যে মানুষের নাকি একটা অসুখ হতো, সেই অসুখ হলো অনেক সময় তাকে এরকম করতো, তারা কলা গাছের ভেলায় ভাষা দিত, প্রদীপ জ্বালায় রাতের বেলা এরকম কিছু করে দিত। কিন্তু এখন তো এরকম কোন অসুখ এই আশেপাশের কোন এলাকায়ও তারা শুনে নাই, যেরকম কোন মানে প্যান্ডামিক বা কিছু, কে কাকে এভাবে ভাসায় দিল পানিতে, কলা গাছের ভেলা এরকমই চালায়। যাই হোক, খুব টেনশন করতেছে তারা, কি ব্যাপারটা কি। এক পর্যায়ে সেই নৌকা এসে কলা গাছের ভেড়ার পাশে, তাদের একদম ভেলার পাশে, তা ইঞ্জিন বন্ধ করে দিছে মাঝি, কাছে এসে একদম লাগলো। তো মাঝি তাকায় আছে বোকার মতো, আর ভয়ও পাইছে একেবারে, দুইজন বেশ ভয় পাইছে, মানে সেই লালামিয়া সেই ছোট ভাই আর মাঝি দুইজনই বেশ ভয় পাইছে। লালামিয়া একটু সাহস আছে, বাট সে স্টিল সেও কনফিউজড ঘটনাটা কি। তো বলতেছে যে এই ভেলা এরম কি রে, নিজেরা নিজের আলোচনা করলো। তো ই বলতেছে, মাঝি বলতেছে কি দেখবেন নাকি কি। তো লালামিয়া বলতেছে আচ্ছা দাঁড়া আমি দেখি। তো অ্যাসিস্ট্যান্ট মানা করতেছে যে ভাই যায় না, দরকার নাই আমরা যাই গা। বলে যে না রে দেখি না কার এটা, হইতে পারে তো কোনো মানে কোনো মানুষের ই হইতে পারে। লালা মিয়া করলো কি, তার বোর্ড থেকে ভেলাতে পা দিল একটা, দেখে যে ভেলা কাত হয়ে যাচ্ছে। তো সে ভেলাটাকে টানলো, টেনে টেনে একেবারে তার ইসের কাছে নিয়ে আসলো, মানে তাদের নৌকার সাথে একদম লাগা ফেললো পাশে। তারপর হাত দিয়ে দেখলো যে সেই লাশ পর্যন্ত তাদের হাত যাচ্ছে। তো আস্তে করে সে হাত দিয়ে কাফনের মুখের কাছে টান দিল, মুখের কাছে টান দিয়ে সে সরায় ফেলে, বেশ খানিকটা সরায় ফেলছে তখন, তখন তার যে নৌকার আলো আর ওই প্রদীপের আলো দুইটাই বেশ খানিকটা যে পড়ছে লাশটার মুখের উপরে। এই যে চেহারাটা দেখা গেল, এটা দেখে ভয়ে তিনজনই চিত হয়ে প্রায় নৌকার পিছন দিকে পড়ে গেল আর কি, ভয়ে পিছে পিছে এসে। কারণ ওই কলা গাছের ভেলায় যে লাশটা আছে সেটার চেহারা একেবারে অবিকল লালামিয়ার মতো। ভয়ে তিনজন ই পরে আসছে, এবং মাঝি ভয়ের চোটে সে হিতহিত জ্ঞান শূন্য হয়ে সে তার যে লগি আছে লগিটাকে দিয়ে সে ঠেলা মারছে সরাসরি ওই আশেপাশের জায়গা, যাতে নৌকা সরে যায় ওখান থেকে। নৌকা অলরেডি সরে আসছে কয়েক হাত, এবং একটা ঢেউ তৈরি হয়েছে, ঢেউতে দেখা যাচ্ছে কলা গাছের ভেলাটা এরকম ভাসতেছে, উপরে উঠতেছে নামতেছে, এবং তাড়াতাড়ি নৌকা সরাই নিয়ে আসছে। এবং সে বলতেছে ইঞ্জিন ইঞ্জিন চালাই, ইঞ্জিন চালাই, দৌড় দিয়ে যাচ্ছে ইঞ্জিন স্টার্ট দিচ্ছে, দিয়ে আবার সামনে চলা শুরু করছে। তো লালামিয়া একদম চুপ হয়ে গেছে। তো তার ছোট ভাই জিজ্ঞেস করতেছে যে ভাই এটা কি দেখলাম, বলে কি দেখছিস, একেবারে আপনার মতো দেখতে। তিনি ঠাস করে চড় মেরে বসলেন ছোট ভাইরে, উল্টাপাল্টা কথা কস, আমার মতো দেখতে, আমার মতো দেখতে, বদমাইশ কোথাকার, তুই কোন না কোন লাশ দেখে কস আমার মতো দেখতে, ফাজিল কোনানকার। তো এটা ছোট ভাই চেয়ে দেখলো, আপনি মারলেন কেন, আপনি আমার গায়ে হাত তুললেন কেন। দুজনের মধ্যে বেশ ঝগড়াঝাটি লাগলো, বেশ ঝগড়াঝাটি, সিরিয়াস ঝগড়াঝাটি হচ্ছে দুজনের মধ্যে। তো তখন মাঝি বলতেছে আপনারা ঝগড়াঝাটি করেন না, রাতের বেলা কি আমি তো কিছুই দেখতেছি না, আশেপাশে কুয়াশায় একবারে ছায়া গেছে, কিচ্ছু নাই, এরকম অবস্থা, এর মধ্যে আপনারা ঝগড়াঝাটি করতেছেন। এই দুজনের ঝগড়াঝাটি বেশ লেগে গেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঝড়াঝাটি লাগছে। এর মধ্যে তাদের ইঞ্জিনটা থেমে গেল, বোটের ভটভট শব্দ তুলে থেমে গেল। তিনজনই তাকাইলো, দেখলো ইঞ্জিন বন্ধ হয়ে গেছে একেবারে, এবং তাদের ঝগড়া তখন থামছে ইঞ্জিন বন্ধ হতে। এই সময় তারা দেখলো যে তাদের পাটাতনের মধ্যে শব্দ হচ্ছে, কেমন জানি থপ 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 করে শব্দ হচ্ছে। তো বলতে সব শব্দ হচ্ছে, মানে কি মাছ নড়াচড়া করতেছে কিনা, এতক্ষণ পর তো নড়াচড়া করার কথা না, এটা এটা সম্ভবত এটার মরে যাওয়ার কথা, মানে এতক্ষণে এটা থাকার কথা না আর কি। তো যাই হোক, তারপরও তারা গেল ওই মাঝি যেয়ে সেই পাটাতনের এটা সরাইলো, তার ঢাকনি সরায় দেখে যে ওই যে বস্তাটা নড়তেছে, এরকম অনেক নড়তেছে। তো সে চিন্তা করলো যে এটা মনে হয় মাছটা, তো চিন্তা করলো মাছটাকে সে মেরে ফেলবে। সে ওখান থেকে তার ওই বৈঠা নিয়ে উঠলো, উঠে যে সে ওই বস্তাটার মধ্যে জোরে জোরে বাড়ি মারলো, সে বইটা দিয়ে ধাপ ধাপ করে বাড়ি মারলো কটা। তো বাড়ি মারলো, কেমন যেন একটা শব্দ বেরোলো সে বস্তার ভেতর থেকে, মানে শব্দটা শুনে মনে হলো কোন একটা মানুষ বা কোনো প্রাণী যদি একটা কাতরানোর মতো একটা শব্দ করে, মানে কেমন যেন একটা নাকি টাইপের একটা শব্দ, ভয়ঙ্কর রকমের, এবং ফস করে মনে কিছু শব্দ করতেছে। তো প্রচন্ড ভয় পেয়েছে তিনজনই, একদম মানে অবাক হয়ে নির্বাক হয়ে তারা তাকায় আছে এখানে। খুব অন্যরকম একটা পরিবেশ, নদীর মধ্যে নৌকা ভাসতেছে, ইঞ্জিন বন্ধ, তার মধ্যে চারিপাশে কুয়াশায় ছাওয়া, এবং তাদের যে হারিকেনের আলোতে কিছুটা আলোকিত, এবং সেই জায়গা দিয়ে ওই পাটাতনের ইটা দেখা যাচ্ছে। তো তিনজন আস্তে আস্তে করে কাছায় গেল একদম সেই ইসের কাছে, সেই নৌকার পাটাতনের মাঝখানের জায়গায়। তো তিনজনে আস্তে আস্তে করে দেখতেছে ভেতরে উকি দিয়ে কি। তো সেই বস্তাটা দেখতেছে যে বস্তাটা এরকম নড়তেছে, এবং এখন আস্তে আস্তে নড়তেছে আর কি, বৈঠা দিয়ে মারার পরে। তো সেই তার যে মাঝি, মাঝি খুব কিউরিয়াস হয়ে আস্তে করে বস্তার মুখটাকে টেনে দিল আর কি, টেনে একটু খুললো। এই সময় দেখলো ফস করে ও বস্তার ভেতর থেকে মাছটার মাথা বেরোলো আর কি, এবং মাথাটার এক পাশ ই হয়ে গেছে, থেতলে গেছে তার বৈঠার বাড়িতে, কিন্তু কেমন একটা ফাঁস করে শব্দ করলো, এবং এই শব্দটা কোন মানুষের মতো শব্দ, মানে মনে হচ্ছে কোনো মানুষ করছে, মাছ কখনো কোনো এই ধরনের শব্দই করতে পারে না। এরকম একটা শব্দ করলো, মানে খুবই অবাক করা কাণ্ড। এবং এটা দেখে তারা ভয়ে পিছায় গেল এখান থেকে। তা একদম যখন পিছায় গেছে এক সাইডে, এই সময় মনে হলো তা যে এই যে লালামিয়ার যে ছোট ভাই, সে একটা সাউন্ড করলো, চিৎকার করে উঠলো। তারা লালামিয়া এবং মাঝি দুজনে তাকায় দেখলো কিছু একটা জিনিস পানির এক পাশ থেকে উঠছে, যেটা তারা আসলে পুরোপুরি বর্ণনা করতে পারেনি। খুব সুইফট দেখছে যে শরীরটা একদম চকচকে, মানে একদম চকচকে কোনো শরীর, মানে একদম মাছের পিছলা, যেমন ক্যাটফিশের শরীর যেরকম হয় এরকম চকচকে একটা শরীরের কিছু লালামিয়া দেখছে। মনে হচ্ছে চোখ আছে দুইটা, ড্যাব ড্যাবে চোখ, সেটার কোনো পাতা টাতা কিছু নাই, এরকম কিছু দুইটা হাত এরকম বাড়াই দিয়েছিল, এবং হাত দুইটা অনেকটা হাতের মধ্যে নখের মতো আছে সূচালো, আর মাঝখানে আঙ্গুলের ফাঁকে ফিন আছে। মানে সে কয়েক সেকেন্ডে যা দেখছে, মানে আঙুলের ফাঁকে এক একটা আঙুল এক একটা সাথে জয়েন করা ফিনের মতো দিয়ে আর কি, যেমন যেমন ব্যাঙের যেরকম থাকে সেরকম দিয়ে সে দুই হাত দিয়ে ওই ছোট ভাইটাকে, লালামিয়াতে ছোট ভাই, তাকে টান দিয়ে পানির মধ্যে নিয়ে ফেলছে। তো পড়ার সময় সে চেষ্টা করছিল হাত দিয়ে অনেকক্ষণ ধরতে নিজের পাশটা, মানে ওই যে নৌকার পাশটা, তো নৌকার পাশটা কাত হয়ে গেছে তখন, এবং সেই প্রাণীটা সে ওই সময় কামড় বসায় দিছে তার ঘাড়ের কাছে, কামড় দিয়ে টান দিয়ে ছেঁচড়ায় তাকে পানিতে ভাস করে ফেললো সেই লালামিয়া ছোট ভাইকে। এবং লালামিয়ারা দৌড় দিয়ে গেছে সামনে, লাফ দিয়ে চেষ্টা করছে ধরতে তার পাটা, এবং পা ধরেও ফেলছিল লালামিয়া, কিন্তু ফসকায় গেছে পাটা, একদম পানির তলে বুটবুটি উঠে নিচে চলে গেল, কোনো শব্দ নাই, একদম নিস্তব্ধ হয়ে গেছে। লালামিয়া তো মানে ভয়ে, এবং মানে তার মনের মধ্যে এমন একটা ই রাখছে, সে খুব পছন্দ করতে ছোট ভাইটাকে, এবং তার মানে সে মনে করলো কি জানি হারায় গেল লালামিয়ার কাছে, তার মনে হলো পানির তলে। তো সে একবার চিন্তা করছিল পানিতে লাভ দিবে, তাকে মাঝি টেনে ধরলো, মাঝি টেনে ধরে বলছে লালা ভাই যেন না পিচাস, মানে পিচাস যেন না পানিতে, তাকে টেনে একদম সরাইনি। লালামিয়া বলছে ছাড় আমি আমি নামি, তুই নাম, আমরা দুজন নামি, ওরে নিয়ে গেল তো নিচে। তো মাঝি তাকে একদম ধরে রাখছে, বলছে লালা ভাই খবরদার নেমেন না কিচ্ছু দেখেন, কুয়াশা, পিজাস পানির তলে, পিজাস, যাওয়া যাবে না। তো তারা লালামিয়া এক সময় সেন্স হলো যে আসলেই হয়তো পানিতে নামলে তার আর ওঠা হবে না, সে চুপ করে বসে পড়লো। বসে সে একদম দুই মাথার দুই হাত দিয়ে চুল ধরে বসে আছে চুপচাপ। মাঝি বলতেছে যে এখন কি করবো, লালামিয়া বলতেছে যে বোট ছাড় কয়ে ইঞ্জিন তো চলে না, কয়ে দেখ আবার দেখ। তো তাদের ওই পাটা তনটার দিকে তারা সাহস করে যেতেও পারতেছে না, একটু আগে যা দেখছে, আস্তে করে ওই সাইড দিয়ে যে অ্যাসিস্ট্যান্ট বোট কয়েকবার সে ট্রাই করলো ঘুরানোর, এবং একসময় স্টার্ট হইল বোট, চলা শুরু করলো আবার আস্তে আস্তে, চলতেছে এবং পুরা অন্ধকার কিন্তু, এবং কিচ্ছু দেখা যাচ্ছে না, চাঁদ পুরা ঢেকে গেছে মেঘে, কুয়াশা একদম ঢাকা চারিদিক, এবং তাদের যে হারিকেন জ্বলতেছে হারিকেনের আলোতে যতটুকু আলোকিত হইতেছে আশেপাশের অংশ এতটুকুই, বেশি দূর দেখাও যায় না, এরকম একটা অবস্থা। লালামিয়া তো খুবই আপসেট, সে একদম বসে আছে চুপচাপ, খুব মন খারাপ করে যে সে বসে আছে, সে মানে মাঝে মাঝে নিজের মাথায় কিল দিচ্ছে যে কেন আসছিলাম মাছ ধরতে এখানে, এরকম চিন্তা করতেছে। মাঝিও চুপ, কোনো কথা নাই। তো তারা এক সময় এরকম যেতে যেতে হঠাৎ করে তাদের ইঞ্জিনটা আবার বন্ধ হয়ে গেল ধপ করে, এবং তখন সে বুঝতে পারছে যে এমন একটা জায়গায় তারা ঢুকছে, দুই পাশে মানে আর কি নদীর পাড় আছে আর কি, দুই পাশে একটু সরু হয়ে গেছে, ওই জায়গায় সরু হয়ে গেছে নদীটা, দুই পাশে পাড় আছে, এটা বুঝতে পারছে, গাছগাছালি আছে বোঝা যাচ্ছে এখানে। তো সেই জায়গায় হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছে। তো লালামিয়া তখন বললো এখন কি করবি, এ বন্ধ হইল কেন, জানি না কেন বন্ধ হয়েছে, মাঝি বলতেছে বন্ধ হয়েছে কেন জানি না। এই সময় তারা হঠাৎ খেয়াল করলো যে তাদের বোটের যে পাড়ে থাপ করে কেউ ধরলো বোটের পাড়টা হাত দিয়ে। তো দুজনেই ভয় কেঁপে উঠছে, কিছু আসলে করার মতো নাই। লালামিয়া ভয়ের চোটে বইটাটা ওদিকে বাড়ায় ধরে রাখছে, দেখতেছে হাত দিয়ে ভেজা হাত, এবং দেখতেছে আরেকটা ভেজা হাত এসে ওই পাড়টা ধরলো, ধরে বোটটাকে টান দিয়ে বোটের বোটের উপর ভস করে উঠে বসলো কেউ। তো প্রচন্ড ভয় পেয়েছে লালামিয়া, চিন্তা হচ্ছে কি। তো তখন বুঝতে পারলো দুজন কেউ একটা উঠে বসছে, এবং এই তাদের হারিকেনের আলো ওদিকে খুব অল্প যাচ্ছে, মানে একদম বোটের ওই প্রান্তে গুলির কাছে অল্প যাচ্ছে। বুঝতে পারলো কেউ একজন তাদের নৌকার মধ্যে উঠে বসছে, এবং তাকে ডাক দিল লালা ভাই। ওই লালা ভাই কথাটা বলাতেই লালামিয়ার সারা শরীর রোম দাঁড়ায় গেল, কারণ এটা হচ্ছে তার সেই ছোট ভাই, একটু আগে যে পানি নিচে পড়ছে, যে আমারে নিয়ে গেল আপনারা কিছু বললেন না, আপনারা কেমন মানুষ। তখন লালা মিয়া বলতেছে, যারে আমি তো নামতে চাইছিলাম, আমার তো ওই নামতে দিল না, মাঝিরে দেখা বলতো নামতে দিল না, আমি তো চাইছিলাম তখন নাইমা ডুব দিয়ে তোর উড়ে আনতে, ওরাও বলছিলাম যে আমার সাথে চল, তো ও নামতে দিল না। তো তখন দেখতেছে যে ওই পাশ থেকে তার ওই ছোট ভাই হাসছে খ্যাক 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 করে, হাইসা বলতেছে তারে লালা মিয়ারে, নামলে কিন্তু উঠতে পারতেন না, আমি উঠছি বলে আবার হাসতেছে ক্যাক ক্যাক করে। তবে কাকে লগে যে তাবিজটা আছে না কোমরে, ফালান ফালান পানিতে ফালান, এক্ষুনি ফালান, নইলে কিন্তু আজকে মরবেন। তো লালা মিয়া একটু ভয় পেল, সে চিন্তা করলো যে কি ব্যাপার, ফালান তাবিজ ফালান। তো লালা মিয়া কিছু মনে না করে তার সেই কোমরের কোচার থেকে তাবিজ আর একটা ছিল এরকম এরকম বড় তাবিজ নিয়ে খুলে পানিতে ফেলে দিল। তো পানিতে যখন সে ফেলছে সাথে সাথে দেখতেছে ওই তাদের ছোট ভাই যে বসে আছে সে খ্যাক 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 করে হাসা শুরু করলো আরো সাউন্ড করে, কয়েকে আজকে পাইছি রে লালা, তুই শেষ তুই শেষ, এরকম বলতেছে। তো লালা মিয়া প্রচন্ড ভয় পাইছে। তো এই সময় দেখলো যে ওই যে তার যে ছোট ভাই সে পানিতে দুই হাত এরকম নামাই দিল, দুই পাশ থেকে নামাই এরকম করে দুই পাশ থেকে পানি উঠাচ্ছে, মানে জাস্ট লাইক কেউ যদি পানি ছিটায় পানিতে সেরকম। তো সেটাতে নৌকাটা কাইন্ড অফ ঘোরা শুরু করলো, নৌকাটা ঘুরতেছে এরকম এই মাথায় ওই মাথায় চলে যাচ্ছে। তো লালা মিয়া এবং মাঝি দুজনে প্রচন্ড ভয় পেয়েছে। মাঝি বারবার চেষ্টা করতেছে সে বোটটাকে স্টার্ট দেওয়ার, সে বোটটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে। তো এরকম কয়েকবার করার পর এক এবং দোয়া পড়ছে, দুজনই দোয়া পড়ছে এবং এক পর্যায়ে বোটটা স্টার্ট হয়েছে, স্টার্ট হয়ে সামনের দিকে যাওয়া শুরু করলো। তো সামনের দিকে যখন অনেকটা এসে পড়ছে তারা, বোট কিন্তু কাঁপতে কাঁপতে সামনের দিকে আসছে, আসে ওই যে পাড় দুই পাশটা কাছায়, একটা পাড়ের কাছে আসতে দেখতেছে দূর থেকে যে একটা মানুষ দাঁড়ায় আছে নদীর পাড়ে, এবং সে মাথার মধ্যে এরকম পাগড়ির মতো দেখা যাচ্ছে সাদা একটা ড্রেস, মনে হচ্ছে একটা মানুষ। তো ওই পাড়ের দিকেই তাড়াতাড়ি চালানো শুরু করছে এবং ইসে তার যে মাঝি জিতেছে এবং তার ফ্রেন্ডটা ওরকম দুই হাত দিয়ে পানি করতেছে এবং হাসতেছে। তো এই সময় হঠাৎ করে সেই তার ফ্রেন্ডটা লালা মিয়ার যে ছোট ভাই সে দূর থেকে তাকায় দেখতেছে ওই যে সেই লোকটাকে, ওই যে সাদা আলখাল্লা পরা পাগড়ি পরা লোকটাকে দেখে মনে হলো সে হঠাৎ করে খুব ভয় পাইছে এবং সে লাভ দিয়ে পানির মধ্যে পড়লো, খুব ঝাঁপ দিয়ে মানে একেবারে চাম্প করে পানির মধ্যে চাপাস করে পড়লো। তো পড়ার সময় খুব অবাক হলো লালা মিয়া দেখে যে পানিতে যে ঝাঁপায় পড়ছে এটা মোটেই এটা তার সেই ছোট ভাই বা তার ফ্রেন্ড সে না, যে ঝাঁপায় পড়ছে সেটা সেই যে ক্যাটফিশের মতো চকচকা শরীর, সেটা সেই রকম একটা শরীর পানিতে লাভ দিয়ে পড়ছে, অন্ধকারের মধ্যে বোঝা গেছে তার হারিকেন আলো। তো যখন নাকি নৌকাটা বেশ কাছায় আসে তখন দূর থেকে দেখলেন যে সেই একটা মানুষ দাঁড়ায় আছে, আসলে তার মাথায় একটা পাগড়ি পরা সাদা রঙের আলখাল্লার মতো, সে তাদের দেখে সালাম দিল, আসসালামু আলাইকুম বলে বলতেছে যে নৌকা কাছায় নিয়ে আসেন তাড়াতাড়ি। তো নৌকাটাকে কাছায় নিয়ে আসছে, এসে লোকটা বলতেছে যে নৌকা থেকে লাভ দিয়ে নেমে যান, নৌকা এক্ষণে ডুবে যাবে, এক্ষণে নৌকা ডুববে, তাড়াতাড়ি লাভ দিয়ে নামেন। তো এই মাঝি প্রথমেই দৌড় দিল সে নৌকার রিসের থেকে লাভ দেওয়ার, বলছে পানিতে যায় না পড়বেন, পানিতে পড়লে নিয়ে যাবে আপনাকে, লাভ দিয়ে যা পাড়ের মধ্যে পড়লো। লালা মিয়াও একই কাজ করলো, সে দৌড় দিয়ে সে লাভ দিল। খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারা দুইজন লাভ দিয়েছে, লালা মিয়া তখন নৌকার থেকে লাভ দিয়ে কেবল মানে পাড় মানে বাতাসে মানে সে ওই পাশে পড়তেও পারে নাই, এই সময় মনে হলো নৌকাটাকে পেছন থেকে টেনে পানির দিকে নিয়ে একদম অর্ধেক পানির তলে নিয়ে গেল, ভয়ঙ্কর একটা অবস্থা এত বড় নৌকাটা এবং বেশ ভোস ভোস করে ঢেউ উঠল। যাই হোক, এবার সে পড়লো, তারা পড়ে হা করে তাকায় আছে দেখে ওদিকে, নৌকার অর্ধেক দেখা যাচ্ছে তখন পানির নিচে অর্ধেক উপরে। তো সেই যে আলখাল্লা পরা লোকটা বেশ একটা দরবেশের মতো, সে বলতেছে আল্লাহর রহমতে আজকে বেঁচে গেছেন আপনারা, আপনার আল্লাহর রহমতে বেঁচে গেছেন, আল্লাহ বাঁচাই দিছে আপনাদের, আপনারা কে? তো লালা মিয়া তখন বলতেছে যে আমি মাছ ধরতে আসছিলাম, আমার নাম লালা, এরকম বলতে বলতে সে আসলে চোখের ঝাপসা দেখে তার কিছু মনে নাই, সে পুরোপুরি মানে হুশ হারায় ফেলছে। তো লালা মিয়া যখন হুশ ফিরছে তখন সে দেখল সে একটা জায়গায় পড়ে আছে নদীর পাড়ে, তার আশেপাশে বেশ কিছু মানুষ তাকায় আছে তার দিকে। তো তারা জিজ্ঞেস করলো যে কি আপনি কে? তখন লালা মিয়া বলতেছে যে আমি এরকম অমুক গ্রাম থেকে আসছি লালা মিয়া, এই তার সাথে তাকায় দেখলো মাঝিও পড়ে আছে, মাঝি তখন হুশ ফিরে নাই। তো বলল যে আমরা পানিতে আসছিলাম কালকে মাছ ধরতে, অনেক বিপদে পড়ছি, এরকম এরকম ঘটনা। তো সেই লোকটা বলল যে যারা ওখানে দাঁড়ায় আছে তাদের মধ্যে একজন বলল যে আপনার তো ভাগ্যবান যে এইখানে নামছেন এই পারে, এইখানে এইখানে একজন মানে কামেল দরবেশের জায়গা ছিল এই জায়গাটা, তো ভালো জায়গায় পড়ছেন, তো আপনারা বাইচে গেছেন যে বিপদ, এই জায়গা ভালো না, পানি ভালো না এই জায়গায়। তো যাই হোক, এসব কথাবার্তা বলে তো তাদের দেখলো যে এটা লালা মিয়াদের নিজের যে এলাকা সেখান থেকে বেশ অনেক দূরে এসে পড়ছে সে। তো তাদেরকে সে বললো যে আমাদের একটা ব্যবস্থা করে দেন আমার এলাকায় যাওয়ার, আমি সব খরচ আমি দেখব, আমি দিব খরচপত্র আমি দিব। তো সেই লোকরা কথাবার্তা বলে তারা একটা নৌকা নিয়ে আসলো একজন মাঝি সহ, এসে তাদেরকে উঠাই দিল দুজনকে। সে মাঝিকেও হুশ ফিরে এলো লালা মিয়ার অ্যাসিস্ট্যান্টকে। তো সেই মাঝি আর লালা মিয়া তখন ওই লোকদেরকে আরেকটা রিকোয়েস্ট করলো যে আপনাদের এখানে যদি লোক থাকে কেউ জানি পানিতে নেমে একটু আমার অ্যাসিস্ট্যান্টে খুঁজে, আমার ছোট ভাই ছিল, আমার ছোট ভাই আমার সাথে ছিল, তার একটু খোঁজার পানিতে। আমি জানি এটা পাওয়া হয়তো এত সহজ না, রাতের বেলা পানিতে পড়ছে, কই গেছে নদী, তাও আপনারা যদি কেউ খুঁজে দিতে পারেন আমি তাকে ভালো ই দিব, মানে ভালো টাকা পয়সা দিব। আমি আমার অবস্থা আমি এত খারাপ না, আমি মোটামুটি ভালো সম্পদশালী মানুষ। তো সে তাদেরকে অনেক রিকোয়েস্ট করে, তাদের মধ্যে এরকম দুই তিনজন চলে আসে নৌকায় তাদের সাথে। তারা তাদের কথা হলো তারা বেশ কিছু দূর যেয়ে দেখবে। তো তারা ওই পানিতে যে অনেক দূর আসে, পানির নিচে ডুব দেয় এবং খুঁজে এদিক ওদিক তাকায় তোকায় দেখে যে কিছু নাই আশেপাশে, এবং এমনকি এই পার এবং ওই পারে এরকম করে তারা অনেক সময় স্পেন্ড করে, ওখানে অনেক সময় স্পেন্ড করে দেখে যে কোনো কিছুর সন্ধান নাই একদম। তো বলে যে না আসলে এর পাওয়া যায় নাই, আর আমাদের গ্রামের এই এলাকায় যদি কখনো এরকম কোন লাশের সন্ধান আসে আমরা জানাবো, এতক্ষণ নর্মালি বাইচা থাকার কথা না, যদি বাইচাও থাকে ভাইসা কই গেছে কে জানে। তো যাক, লালা মিয়ারা ওখানে যতটুক লালা মিয়ার কাছে যা ছিল তার কোচরে মোচরে কিছু টাকা পয়সা ছিল ওগুলা সে দিয়ে ওখান থেকে চলে আসে নিজের বাড়িতে। মাঝি তাকে পৌঁছায় দেয় তাদের এলাকায় এবং সে মাঝি পৌঁছায় দিয়ে সে চলে যায়। আর সেই লালামিয়া এবং সেই মাঝি দুজনে যখন তাদের বাসায় সে পৌঁছায় ফাইনালি লালামিয়ার বাসায়, তখন তাদের দুজনের আকাশ পাতাল জ্বর, বেশ অসুস্থ। বাড়িতে এসে তেমন কিছু বলতে পারে না, বলছে বিপদে পড়ছিলাম, তারা বাড়িতে তাকে টেক কেয়ার করে এবং অনেক শুশ্রূষা করে, এবং তার শুশ্রূষা করে মাঝিরও অবস্থা খারাপ, দুজনকে শুশ্রূষা করে, শুশ্রূষা করে অনেকদিন তারা কাতরায়। এবং এর মধ্যে তারা কবিরাজ নিয়ে আসে, চিন্তা করে ডাক্তারের কাছে নিয়ে যাবে এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের কাছে। যাই হোক, বেশ কিছু চিকিৎসাপাতি তার হয়, হওয়ার পর দেখা যায় যে তার শারীরিক যে দুর্বলতা কাটছে, জ্বরটা কমে গেছে, কিন্তু সে মানসিকভাবে বেশ অবসাদগ্রস্ত এবং ভয় পায়। লালা মিয়া প্রচন্ড ভয় পায় এবং দুঃস্বপ্ন দেখে, বিভিন্ন দুঃস্বপ্ন দেখে, এবং মাঝির অবস্থা খারাপ, মাঝিও এরকম টাইপের। তো মাঝির থেকে বেশি অবস্থা খারাপ হচ্ছে লালা মিয়ার। তো তখন সে তার বাড়ির লোকজন ডিসাইড করে যে তাকে, এবং মানুষও বলে এলাকা যে এরা এরকম হয়েছে, এবং মাঝির কাছ থেকে বা লালা মিয়ার কাছে ভাষা ভাষা তারা শুনছে কি হয়েছে, এবং তাদের এই জিনিসগুলো নিয়ে খুবই চিন্তা ভাবনা যে ওদেরকে আসলে ঠিক করতে হবে কেমনে কি। তো গ্রামের হুজুরকে বলে, এবং হুজুর তাদেরও একজন বড় হুজুর ভালো, তাকে নিয়ে আসেন। এসে বলেন লালা মিয়াকে দেখেই বলে যে ওর উপরে তো একটা এরকম আসর আছে, আসর করছে এবং তাকে ক্ষতি করতেছে, তো এটা তাকে রুকাইয়া করতে হবে। তো যাই হোক, রুকাইয়া করে তাতে ও মাঝির উপর নাকি হয় নাই প্রভাবটা, মাঝি এমনি ভয় টয় পেয়ে ওইটাতে ইয়েছে। তো লালা মিয়াকে সে রুকাইয়া করে। তো রুকাইয়া করার পরে একটা রুমের মধ্যে নিয়ে তাকে বসায় রুকাইয়া করতেছে। তো লালা মিয়ার উপরে নাকি ওইটা হাজির হয়, এসে একটা কিছু হাজির হয়, একটা এন্টিটি, এবং সে বলে, সে বলতেছে, সবাই শুনতেছে আর কি, তার বাড়ির মানুষজন, যে ও আসছিল আমার এইখানে আয়সা, ওই সময় কোন মাছ ওইখানে ছিল না, আমরা বন্দি করে রাখি, মাছ ওইখানে থাকে না, ও ওইখানে কুফরি কালামের তাবিজ ফলাইছে, কুফরি কালামের তাবিজ ফলাইয়া আমার বাচ্চারে ধরছে, ধরে আমার বাচ্চারে সে মাইরা ফেলাইছে, তো ওরে তো ছাড়ব না আমরা, ওর যে সাথের মানুষ ছিল ওরে আমরা নিয়ে গেছি, ওরে খায়ালাইছি, এবং ওরেও আমরা খামো, ওরে পায়ানি, ওরে ছাড়ব না। তো তখন সেই হুজুর অনেক কথা বলে এবং তার মতো তিনি রুকাইয়া করেন, যে নিয়ম আছে ধর্মীয় নিয়মে রুকাইয়া করেন, রুকাইয়া করে এক সময় সেটাকে বিদায় দেন, কোন একটা কিছু তাকে দিতে হয় সেটা বিনিময়। এবং যখন নাকি ওই তার এই জিনিসটা হয়, মানে তার যে প্রসিজারটা শেষ হয়, তখন নাকি লালা মিয়াকে ছেড়ে চলে যায় এবং লালা মিয়া ধপ করে পড়ে যায় মাটিতে। এবং তখন হুজুর বলেন যে চলে গেছে, ওকে ছেড়ে সাবধানে থাকতে হবে এবং ঘুমাইতে দেন, দোয়া পড়ে দিতেছি, পড়া পানি দিতেছি, জমজমের পানি খাওয়াবেন, আর দেখি যখন ঘুম থেকে সুস্থভাবে উঠবে তখন অনেকটাই সুস্থ হয়ে যাবে, আর তারপর আমি এসে দেখা করে বাকিটা বলবো। তো লালা মিয়া পরবর্তীতে যখন নাকি তার হুশ ফিরে, হুজুর আসেন আবার বাসায় খবর দিয়ে, এসে দেখেন তখন লালা মিয়াকে তিনি বলেন যে আপনি গেছেন রাত বিরাইতে ধরতে, আপনি আপনার অজ্ঞাত সারে এই কারণে আপনি বেঁচে গেছেন, আপনি যে কুফরি করছেন এটা অজ্ঞাত সারে করছেন, আপনি জানতেন না। লালা মিয়া বলে সে কোন ওঝার কাছ থেকে তাবিজ পাইছিল এবং তাকে সেই তাবিজের মধ্যে কি ভরা আছে তিনি জানেন না, তাকে বলছিল এই তাবিজ ফেললে নাকি মাছ পাওয়া যায় এরকম এরকম। তো বলছে তখন সেই যে হুজুর তাকে মানে সাবধান করেন যে কখনোই এরকম কাবিজ কবজ এইসব জিনিস নিয়ে কোথাও যাবেন না, এগুলা কিন্তু আপনি না জেনে তখন তবা করেন, লালা মিয়াকে তবা করে বলে তবা করেন, তবা করেন, তবা করার পর আল্লাহর কাছে মাফ চান যে আপনি এই যে কুফরি কালাম নিয়ে কোথাও গেছেন, এটা আপনি আপনার না জানা সত্ত্বে করছেন কিন্তু এর জন্য বেঁচে আসতে পারছেন, নাহলে কিন্তু পারতেন না। আর খুব খারাপ জিনিস, ওখানে খারাপ জিনদের আস্তানা, ওখানে পানির, ওখানে পানির জিন ছিল, পানির জিন যারা এরকম জায়গায় আছে ডেঞ্জারাস হয় তারা, খুব তারা খুব ডেঞ্জারাস, এবং আপনার এই কাজের জন্য তাদের, যখন আপনি আসলেই তাদের মধ্যে একটা জিনকে আপনি হত্যা করছেন, আপনি এবং আপনার মাঝি, এবং মাঝিকেও শেষ করে দিত যদি আজকে রুকায়া করে এটা না করা হয়। তো যাই হোক, দুজনেই তবা করেন, আপনার ধর্মীয় নিয়ম কানুন পালন করবেন, আর নদীতে রাতের বেলা মাছ ধরতে আপাতত যাবেনই না আপনার, আপাতত মানে কি যায় না রাতের বেলা, এরকম আপনাদের কিন্তু ওরা পেলে ক্ষতি করবে, যদিও চলে গেছে তারপরও। আর এইসব তাবিজ কবজ বাদ দেন, তাবিজ করা খুব খারাপ, তাবিজ যারা করে তাদের বিচারও অনেক বেশি হয়, এবং এরকম বলা হয়েছে যে আপনি যে তাবিজ, যারা তাবিজের উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে কেয়ামতের সময় তাবিজের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে, এভাবে বলা আছে। সুতরাং এই তাবিজ কবজের দিকে যাবেন না। তো এগুলা বুঝায় দেয় লালা মিয়াকে, এবং লালা মিয়া তারপরে মোটামুটি সেসব নিয়ম মেনে চলে এবং তিনি এইসব থেকে সাবধান হয়ে যান, এরপর আর মাছ ধরতে যান নাই। হ্যাঁ, তিনি গ্রামে গভীর রাতে হাঁটাচলা করতে ভয় পেতেন অনেক। তো এই ছিল লালা মিয়ার ঘটনা, যেটা অনিল রবি পাঠিয়েছে আমাদেরকে, এবং আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করলাম। এটা আমি জানি না এটা কি কোনো লেজেন্ড, যেহেতু রবিকে শেয়ার করেছেন একজন ছদ্মনাম, তিনি লিখেছেন শুভ আলম, লেজেন্ড হতে পারে, আই এম নট শিওর, বা ওনার দাদার ঘটনা, উনি বলেছে তার দাদার ঘটনা শুভ আলমের। তো যাই হোক, ঘটনাটা বেশ ইন্টারেস্টিং ছিল, মাছ ধরা নিয়ে অনেক রকম ঘটনা এরকম আমরা পাই, এবং আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে সেগুলো শুনতে, মানে বেশ সেই যে মনে হয় যে ছোটবেলায় কারো কাছে বসে গল্প শুনতাম, মানে ঘটনা শুনতাম, এইটা হয়েছে ওইটা হয়েছে, বিভিন্ন রকম ঘটনা, এবং ভয় লাগতো তখন কিন্তু আসলে সিনারিগুলো ভেবে বেশ ভয় লাগতো। এরকম অনেক ঘটনা আমি শুনেছি ছোটবেলায়, এবং কিছু কিছু ছোট ঘটনা শুনেছি এগুলো কিন্তু অনেকবার শুনেছি অনেকের কাছে, ছোট ঘটনা যেগুলা, তার মাঝে কিন্তু বেশ ভয়ের উপাদান ছিল, এবং আসলে যখন শেয়ার করা হতো, যখন শুনতাম, একেবারে এই কল্পনায় ভেসে উঠতো জিনিসটা এবং অনেক ভয় পেতাম। ওগুলো আপনাদের সাথে শেয়ার না করার কারণ হচ্ছে ওই ধরনেরই ঘটনা, একই রকম ঘটনা অনেক জায়গায় ঘটেছে এবং একদম এক্স্যাক্টলি সেম ঘটনা, বাট আমাকে যে বলেছিল ওই ধরনের ঘটনা যাদের কাছে শুনতাম তারা কিন্তু একদম বলতো যে এটা তাদের এলাকার ঘটনা, সে একদম ওই জিনিসটা একেবারে সোয়ার করে বলতো, মানে একেবারে যে হ্যাঁ আমার এখানেই ঘটছে এলাকা এই ঘটনা। তো বিভিন্ন জায়গার অনেক ঘটনা, রাজশাহীর অনেক ঘটনা শুনছি ছোটকালে, আমার বন্ধু ছিল এলাকার, পাবনার ঘটনা শুনেছি আমার বন্ধু ছিল, এবং তারা বলতো তাদের এলাকায় ঘটছে এটা এবং সে শিওর। তো যাই হোক, ওই যে লেজেন্ড সেখানে প্রচলিত এই ঘটনা, তো আমি কোনো একদিন হয়তো আমি ওইভাবে আপনাদের কাছে বলেই শেয়ার করবো যে আজকে আমার শোনা বেশ কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করবো, তো ওইভাবে শেয়ার করে ফেলবো। তো আজকের এই ঘটনাটা আর অনিল রবির ঘটনা আমার বেশ ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি, আপনারা কেমন এনজয় করেছেন আমাকে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, উইচ ইজ odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার মতামত, পাঠিয়ে দিন আপনার কাছে থাকা কোনো ঘটনা, আপনার কাছে থাকা কোনো লেজেন্ড অথবা মিথ, যাই পাঠান শেয়ার করে ফেলবো। আর আপনার পরিচিত জনের সাথে যদি ঘটে থাকে সেই মানুষের কনসার্ন নিয়ে পাঠিয়ে দিন ঘটনাটা। ঘটনা পাঠানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ঘটনা যেন কোনো জাতি ধর্ম বর্ণ আঘাতপ্রাপ্ত না হয়। যাই হোক, এই ছিল এখনকার ঘটনা, আমি এখন চলে যাবো, ফিরে আসবো কিছুক্ষণ পর আরো ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। যারা বিদেশে আছেন তারা জয়েন বাটনটি ক্লিক করতে পারেন, পেয়ে যাবেন মেম্বারশিপ কন্টেন্টস। ফিরে আসছি কয়েক সেকেন্ড পরে। আবারও চলে এলাম অদ্ভুতের 246তম এপিসোডে এবং আপনাদের জন্য নিয়ে এলাম ঘটনা। এবং এই ঘটনা শুরু করার আগে আমাকে কিছুটা ইন্ট্রোতে যেতে হবে, ইন্ট্রোতে যেতে হবে মানে ঘটনার শুরুর আগের কয়েকটা কথা বলতে হবে, যেটা হচ্ছে আপনারা অনেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করেন ফেসবুক পেজে, মানে আমার যে পার্সোনাল পেজ যেটা আছে আহমেদ বাবু, আপনাদের কিন্তু এটা আমি রিকোয়েস্ট করতে ভুলে যাই যে আপনারা কাইন্ডলি যারা আমাদের সাথে এই অদ্ভুতরিতে যুক্ত আছেন, আমাদের ফেসবুক অদ্ভুতরের পেজ এবং আমার পার্সোনাল পেজ আহমেদ বাবু, এইগুলোতে আমাদের সাথে সংযুক্ত থাকবেন, এবং আমাদের গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, এগুলোতে সংযুক্ত থাকবেন। আমাদের ইনস্টাগ্রামের যে লিঙ্ক আছে সেখানেও যেতে পারেন, আমাদের টুইট দেখতে পারেন টুইটারে গিয়ে, মানে এক্সে গিয়ে। তো যাই হোক, এই অনেকভাবে কিন্তু আমার সাথে অনেকে যোগাযোগ করেন, যেটা হচ্ছে আপনাদের সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেন। এবং এইরকমই একজন মানুষ আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং তার সাথে আমার কথা শুরু হয় একইভাবে, এবং তিনি খুবই ইন্টারেস্টিং ভাবে যে তিনি আমাদের সেই আমার যেখানে আমি অনেক জীবনে একটা বেশ লম্বা সময় কাটিয়েছি ইউনাইটেড স্টেটস এর ফ্লোরিডাতে, সেই জায়গার বাসিন্দা তিনি, সেখানে তিনি থাকেন এবং তিনি আমার পরিচিত একজন খুব কাছের বড় ভাইয়ের রেফারেন্স দেন। তো যাই হোক, তার সাথে আমার মাঝে মাঝে কথা হতো ফেসবুকে মেসেঞ্জারে, এবং ফাইনালি সে বাংলাদেশে এসে কয়েকদিন আগে বলল যে ভাইয়া আমি দেশে দেখা করতে চাই আপনার সাথে। তো হয়ে গেল দেখা, আমরা অ্যারেঞ্জমেন্ট করলাম, ওনার সাথে দেখা হলো, এবং দেখা হওয়ার পরে ছোট, সে আমার থেকে ছোট ছোট ভাই। তো যাই হোক, দেখা করে সে তখন বলল যে ভাইয়া আমার কিছু ঘটনা আছে এবং এগুলো আপনার মাধ্যমে আমি শেয়ার করতে চাই, তো এই কারণেই আপনার সাথে সামনাসামনি মানে বলার একটা সুযোগ হারাতে চাইলাম না। আমি বললাম যে অবশ্যই। তো তখন সেই ঘটনাগুলো আমাকে শেয়ার করলো। তো বিভিন্ন ঘটনা আসলে কিন্তু তার জীবনের মানে একটা কাইন্ড অফ লাইক মানে একেবারে ছোটবেলা থেকে কিন্তু এটার লিঙ্ক শুরু। তো আমি চিন্তা করছিলাম যে কিভাবে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করবো, কারণ ছোট ছোট ঘটনা এমনভাবে জিনিসগুলো সাজানো সেটাকে একটার পর একটা নিয়ে আসা একটু কঠিন। তবে আমি আমার মতো করে একটা আউটলাইন দাঁড়িয়ে করিয়েছি যে কিভাবে আমি এটাকে সাজিয়ে শেয়ার করবো সেটা, তো আমি সেভাবেই শেয়ার করছি আপনাদের কাছে আমার মতো করে। তো আমি চলে যাচ্ছি ঘটনায়। তো ঘটনাটি এই ঘটনাটি না, ঘটনাগুলি যিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে ইমরুল আদনান, উনি ফ্লোরিডাতে থাকেন ইউনাইটেড স্টেটস এর, এবং আমি তার ঘটনাগুলো শেয়ার করছি। তো ইমরুল যখন ছোট, সেখান থেকে আমি শুরু করি, বেশ ছোট, কারণ ইমরুল আমাকে শেয়ার করেছিল তার জীবনের পরবর্তী ঘটনাগুলো আগে বলে। তো সেই ঘটনাগুলো যখন আমি শুনলাম, তখন আমি ইমরুলকে বলেছিলাম যে আসলে এই ঘটনা এইভাবে বারবার বিভিন্ন জিনিস ঘটার পেছনে কিন্তু একটা কারণ থাকা লাগে। মানে কোনো মানুষ যদি ছোটবেলা থেকে বিভিন্ন সময়, সেটা আমি যতটুকু জেনেছি, যতটুকু স্টাডি করে জেনেছি, যতটুকু বিভিন্ন মানুষের সাথে মানে বিভিন্ন ধর্মীয় ব্যক্তি বা ডিমোনোলজিস্ট যাদের সাথে আলাপ করেই আমি একটা একটা জায়গায় আমি এসেছি, একটা সিদ্ধান্তে বা একটা জিনিস আমি নিজেও সিদ্ধান্তে এসেছি বা তাদের মতামত অনুযায়ী, যার জীবনে মানে কনস্ট্যান্টলি বিভিন্ন সময়ে এসব ভৌতিক জিনিসের প্রভাব বিস্তার করে থাকে বা যে দেখে থাকে বা এক্সপিরিয়েন্স করতে থাকে, সেই মানুষটার সাথে কোনো একটা ভৌতিক জিনিসের সম্পর্ক অতীতে অনেক আগে হয়েছিল, এবং যার ফলে সে এরকম ধরনের একটা ব্যাপার তার মধ্যে চলে আসে যে সে এই অতিপ্রাকৃত জিনিসের এক্সিস্টেন্স বুঝতে পারে বা তাকে মাঝে মাঝেই তারা দেখা দেয় বা তাদের তার আশেপাশে তারা তাদের নিজস্ব যে অবস্থান জানান দেয়। তো আমি ও ইমরুলের ঘটনাগুলো যখন ফার্স্টে শুনেছি, তখন বললাম যে হয়তো তোমার সাথেও এরকম কোন ব্যাপার ঘটেছে। তখন ইমরুল তার ছোটবেলা থেকে শুরু করেছিল, আমিও তাই ইমরুলের ছোটবেলা থেকে শুরু করছি। ইমরুল যখন খুব ছোট, যখন তার বয়স এক বছর বা তার কিছু বেশি, সে তখন দেয়াল ধরে ধরে হাঁটতে পারে এরকম, আর ছোট বাচ্চারা যেরকম হাসে টুকিটাকি শব্দ বলে সেরকম আর কি, তো এরকম ছিল তখনকার সময়। তারা ঢাকা শহরের খুব ব্যস্ত কোন একটা জায়গায় বসবাস করতো, সেই জায়গাটা বেশ পুরনো একটা জায়গা, মানে কাইন্ড অফ লাইক পুরনো ঢাকার অংশ, বাট পুরনো ঢাকা না, এরকম একটা জায়গায় বসবাস করতো এবং বেশ পুরনো, ওইখানে বেশ ভালো ডেন্স পপুলেশন আছে, তো এরকম জায়গায় তারা বসবাস করতো তখন। তো একদিন ঠিক দুপুরের দিকে, মানে তখন ১২টা এরকম বাজে, হয়তো ১২টা বা ১২টার আশেপাশের সময়, ইমরুলের আম্মু কাজ করছিল তাদের কিচেনে এবং তাদের উঠানে যাওয়া আসা করছিল। তো সেই বাড়ি ছিল এরকম, বাড়ির যে মূল যে দরজা ফটক, সেই ফটকের পরে বেশ একটা লম্বা করিডোর ছিল, যেহেতু পুরোনো আমলের বাড়ি, বেশ লম্বা একটা করিডোর, মানে এরকম ঢুকে মনে হয় যে বেশ একটু হেঁটে যাওয়ার জায়গা সামনে, এবং তারপরেই বাসার ভেতরে উঠোন, এবং উঠোনের এক পাশে দেখা রান্নাঘর, আরেক পাশে তাদের এই পাশের রুম, আর ওই পাশে আরেক রুম, আর একেবারে কর্নারের দিকে বাথরুম, এবং তাদের ফ্যামিলির জয়েন্ট ফ্যামিলি, আরও ফ্যামিলির মধ্যে আরও মেম্বাররা ওই রুমে থাকে, কেউ এই রুমে থাকে, এরকম একটা অবস্থা আর কি। ইমরুলের আম্মু তখন কাজ করছিল রান্নাঘরে, আবার তিনি উঠানেও আসছিলেন বারবার, আর ইমরুল তখন খুব ছোট, এই জন্য ইমরুল এই ঘটনাটা কিন্তু পরে শুনেছে এবং সে পরে শুনে এটাই যে শেয়ার করলো আর কি। ইমরুল তখন খুব ছোট, সে হেঁটে বেড়াচ্ছে, মাঝে মাঝে ওই দেয়াল ধরে হাঁটছে, এক দেয়াল থেকে আরেক দেয়ালে ছুটে যায় ধরছে এরকম আর কি। তো তার আম্মু কাজ করছে, এই সময় তাদের দরজার কাছে একটা মহিলা এসে হাঁক দিল যে কিছু থাকলে দেন, মানে ভিক্ষা চাওয়ার মতো আর কি। তো ইমরুলের আম্মু তাকালো, তাকানোর পর দেখলো যে মহিলা একজন, সেই মানে খুব অন্যরকম একটা মহিলা, মাথায় কেমন জানি জট লেগে আছে, কেমন জানি একটা মহিলা, একটা শাড়ি পরা এক প্যাচে, এবং এসে বলতেছে কিছু থাকলে দেন, এমন ভাবে বলতেছে মানে অন্যরকম। তো ইমরুলের আম্মু বলতেছে যে তিনি কি জানি বাসার থেকে কিছু একটা নিয়ে তিনি দিয়ে গেছেন ওখানে, মানে দিয়ে মহিলাকে বিদায় করবে আর কি, দরজার দিকে গেছেন। তো ওই মহিলা নাকি ইমরুলের আম্মুর সাথে কি কি বলা শুরু করছে তার দিকে তাকায়, এবং এই সময় ইমরুলের এক চাচি আর কি, সে চাচি ডাক্তার, চাচার ওয়াইফ, সে দূর থেকে দেখতেছে যে ইমরুলের আম্মা ওই মহিলাকে তার হাতের চুড়ি খুলে দিতেছে, হাতের চুড়িগুলো খুলে দিতেছে, কানের যে দুল ছিল সেটা খুলে দিতেছে, গলায় চেইন ছিল সেটা খুলে দিতেছে, মহিলা হাত দিয়ে নিতেছে সব। তো ইমরুলের চাচি দূর থেকে দেখতেছে। তো এই সময় ইমরুল হাঁটতে হাঁটতে দেয়াল ধরে ধরে নাকি ওই দিকে যাচ্ছিল। তো ইমরুল যখন কাছাকাছি চলে আসছে তার মায়ের, তখন নাকি ইমরুলের আম্মু ইমরুলকে কোলে নিয়ে দুই হাত দিয়ে ধরে ওই মহিলার হাতে দিয়ে দিল। এগুলো সব দেখতেছে ইমরুলের চাচি দূর থেকে। ইমরুল নাকি মহিলার কোলে উঠে হাসতেছে বা তার মুখটা অন্যরকম হয়ে আছে, সেটা মায়ের দিকে তাকায় আছে, মহিলা নাকি ইমরুলকে কোলে নিয়ে হাঁটা ধরলো। তো এটা দেখে ইমরুলের চাচি তখন মানে তার সম্মিত ফিরল, তিনি চিৎকার করে উঠলেন, কি করতেছে কি করতেছে, দৌড় দিয়ে যে সামনে এসে ইমরুলের আম্মাকে ধাক্কা দিলেন, দেখলো যে তিনি মনে হলো একটা সম্মোহন থেকে বের হলেন, তিনি হঠাৎ করে কেঁপে উঠলেন, কেঁপে উঠে তাকালেন, তার কিছু মনে নাই, বলো তোমার বাচ্চা তো নিয়ে গেছে। তো তিনি চিৎকার করে উঠলেন, তো তিনিও দৌড় দিলেন, চাচিও দৌড় দিলেন, রাস্তায় চিল্লাচ্ছে, দেখে মহিলা বাচ্চা নিয়ে দ্রুত চলে যাচ্ছে। তখন মানুষজন যে ধরে ফেললো মহিলাকে, ধরে ফেলে তারা ধরে নিয়ে আসলো, মহিলা মাথায় জট টটালা একটা কেমন একটা মহিলা, তো বাচ্চাকে নিয়ে, তো মহিলা মানুষজন তো ধরে মানে একদম মার দিতেছে, মানে গণপিটনির মতো আর কি, মহিলা মানুষ তো দেখা যাচ্ছে বিভিন্ন বাসার থেকে মহিলারা আসছে, এসে ধরছে, ধরে বলতেছে কি ব্যাপার, বাচ্চা চুরি করে নিয়ে যেতেছে, মহিলা বলে ফার্স্টে বলছে বাচ্চা আমার, বাচ্চা আমার, দিব না, এরকম করতেছে। তো মানুষজন মানে মিটায় বাচ্চা তো নিয়ে নিছে, ইমরুলকে নিয়ে নিছে তার কোল থেকে। তো তারপর নাকি মহিলাকে যখন যেতে ধরছে, প্রশ্ন করতেছে বিভিন্ন মানুষ, তখন নাকি সে বলতেছে যে সে সাধনা করে, এবং সে ইমরুলকে দেখে বুঝছে যে ওকে দিয়ে সাধনা হবে, তার কোন একটা ব্ল্যাক ম্যাজিকের কোনো কিছু সে ওর দ্বারা সিদ্ধি করবে আর কি। বেসিক্যালি বাচ্চাটাকে নিয়ে সে হয়তো স্যাক্রিফাইস করতে নিচ্ছিল, কারণ বলতেছে যে ইমরুলের দুই ভুরু নাকি এখানে এরকম জোড়া ছিল, এখানে একটা চাঁদের মতো নাকি একটা চিহ্ন, ওই মহিলা বলতেছে সে নাকি দেখছে, এই কারণে সে নাকি নিয়ে যাচ্ছিল ইমরুলকে। তো যাই হোক, অনেক বড় একটা ফাড়ার থেকে বেঁচে গেছে আল্লাহর রহমতে ইমরুল, তখন তো তাকে বাসায় নিয়ে আসা হয় এবং ওই মহিলাকে তো ওখান থেকে পুলিশের কাছে দিয়ে দেয় মানুষজন কি করে। তো যাই হোক, বাসায় এসে তাকে তো যা বোঝা গেল যে ওই মহিলা কোনো একটা হয়তো সেই সাধনা করত বা কিছু করত বা তন্ত্রমন্ত্র করত এবং সে মানুষকে হিপটোনাইজ করতে পারত। যাই হোক, এরকম করে সে সবকিছু নিয়ে নিত মানুষের কাছ থেকে। তো এই থেকে কিন্তু ইমরুলের মোটামুটি একটা ভেতরেই আসে, ইমরুল তখন বাসায় যাওয়ার পর ইমরুলের রাতে জ্বর আসে এবং সে ভয় পেত খুব ছোটবেলায়, তখন খুব ভয় পেত, তারা আব্বু আম্মু অনেক জায়গায় তাকে নিয়ে গেছে ঝাড়াতে, দোয়া করাইতে, এরকম করতে, তাকে ই করে ঠিক করে রাখতে। তো ইমরুল সে বলছে যে এরপর থেকে ওই সময়টা তো তার মনে নাই, বাট তার পরের যে সময়টা সে তখন থেকে অনেক কিছু বুঝতে পারত বা ফিল করতে পারত তার আশেপাশে, সে কোথাও বসে থাকলে কোন একটা জায়গায় হয়তো তার মনে হতো আশেপাশে কিছু হাঁটতেছে, মানে সে অনেক কিছু ফিল করতে পারত, তার ভিতরে নাকি এই একটা অনুভূতি তৈরি হয়েছিল। তো যাই হোক, সেই ঘটনার ক্রমান্বয়ে ইমরুলের একটা ঘটনা হয়, যেটা হচ্ছে যখন তার বয়স ৬ বছরের মতো, ৬ সাড়ে ৬ এরকম, ইমরুল বেড়াতে গেছে তার নানা বাড়ি এবং সেখানে গিয়ে সারাদিন কাটাইছে এবং বেশ লম্বা সময় সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করছে, খাওয়া দাওয়া করছে, তারা খুব ভালো সময় কাটাইছে নানা বাড়িতে, এবং রাতের বেলাও নানা বাড়িতে বেশ আনন্দ ফুর্তি হয়েছে গভীর রাত পর্যন্ত। যাই হোক, তো সকালবেলা ইমরুলের মামা ইমরুলকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে, ইমরুলদের বাসায় নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার জন্য তখন ভোরবেলা, ঠিক আজানের পরপর, তো ইমরুলকে নাকি মোটরসাইকেলে, তার একটা 50cc মোটরসাইকেল ছিল ইমরুলের মামার, সেই মোটরসাইকেলে তাকে বসাইছে, বসায় তাকে নিয়ে রওনা দিছে একদম ভোরবেলা আজানের পরপর। তো তখন শীতের শেষ দিক, মানে শীত আছে কিন্তু খুব বেশি নাই এরকম একটা অবস্থা। তো ঠিক ভোরবেলা আজানের পরপরও অন্ধকার হয়ে থাকতো চারিদিক। তো এরকম সময় তার মামা তাকে মোটরসাইকেলে বসায় নিচ্ছে এবং ইমরুল একেবারে গায়ে জ্যাকেট ট্যাকেট পরে জুবুতুবু হয়ে সে মামাকে জড়ায় ধরে মোটরসাইকেলের পিছে বসে আছে। তো যাচ্ছে সেই মোফাসলের রাস্তা, গ্রামের রাস্তা একদম আঁকা বাঁকা সুন্দরভাবে বেঁচায় গেছে এবং আপনারা জানেন যে রাস্তাগুলো কেমন হয়, কোনো কোনো জায়গায় সামনে গেলে হাতে বাঁয়ে দেখা যাচ্ছে একটা ক্ষেত, অনেক ফাঁকা জায়গা, আবার দেখা যাচ্ছে কতগুলো বাসা বাড়ি, সেগুলো এরকম জায়গা, বিভিন্ন জায়গা ক্রস করতে 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 আসতে একটা জায়গায় দিয়ে যখন পার হচ্ছে ওই জায়গায় শুধু গাছগাছালি এবং জঙ্গলের মতো, মানে অনেক দূর পর্যন্ত যত দূর, এবং এই অন্ধকার কিন্তু সেই ভোরবেলাও কিন্তু অন্ধকার এবং কুয়াশায় ছাওয়া, হেডলাইটের আলো যতটুকু পড়তেছে শুধু দূর দূরান্ত মতো তীরের মতো আলোটা যে ছুটে দেখা যাচ্ছে গাছ গাছালি আর অন্ধকার। ইমরুল নাকি একটু ভয় পেয়েছে, সে তার মামাকে বলতেছে যে মামা এই জায়গা এরকম কেন, বলতেছে যে আরে এটা এই জঙ্গলা জায়গা, অসুবিধা নাই, এই পার হয়ে যাবো আমরা। তো যাচ্ছে ওই জায়গা দিয়ে এবং মাঝে মাঝে কুয়াশা ভেদ হয়ে আসতেছে, তো হঠাৎ নাকি রাস্তার পাশে ইমরুলের মামা ব্রেক, মানে ইমরুলের মামা হঠাৎ করে মোটরসাইকেল স্লো করছে। স্লো করার কারণ হচ্ছে দেখতেছে রাস্তার পাশ থেকে একটা বিড়াল, এবং বিড়ালটা সাদা রঙের, একদম ধবধবে দুধ সাদা কালারের বিড়াল, লাইট পড়ছে হেডলাইটের, সেটা এসে একেবারে রাস্তার মাঝখানে বসে পড়ল এবং বেশ বড় আকৃতির, এবং এটা ইমরুল নিজে একদম নিজের চোখে দেখছে। আমি এই ইমরুলের ঘটনাগুলো শোনার সময় আমার কাছে কিন্তু বেশ অন্যরকম লাগতেছিল, মানে আমি খুবই মানে ফিল করতেছিলাম, কারণ যতটুকু আমি ইমরুলকে দেখলাম, জানলাম, তার সম্বন্ধে শুনলাম, সে কিন্তু কোনো ঘটনাকে মানে এক্সাজারেট করে বলার মতো মানুষ না আমার সামনে। হ্যাঁ, যতটুকু সে বলল এটা কিন্তু খুবই একটা অন্যরকম তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, এর জন্য আমার কাছে আরো অন্যরকম লাগলো, মানে একটা জিনিস পড়ে কারো কাছে দেখার, কারো মুখ থেকে শোনা, তার জীবনের একটা এক্সপিরিয়েন্স ডিফারেন্ট। ইমরুল যখন বলতেছে যে মানে একেবারে সাদা একটা বিড়াল এবং বেশ বড় আকৃতির রাস্তার মাঝখানে যে বসছে এবং তার চোখ জল জল করতেছে হেডলাইটের আলোতে এবং সে সরতেছে না মোটরসাইকেল নিয়ে, যখন তার মামা আস্তে করে সামনে যেতে গেল সে আর সরে না ওখান থেকে, তো তার মামা আস্তেই করে বিড়ালটাকে পাশ কাটায় নাকি মোটরসাইকেল নিয়ে চলে গেল। তো বিড়ালটা, সে ইমরুল আবার মাথা ফিরায় পিছনে তাকাইছে, তাকায় তাকে দৌড় দিয়ে ওই গাছগাছালির মধ্যে ঢুকে গেল। তো যাই হোক, সামনে যাচ্ছে, একেবারে সামনে যেতে যেতে এবার দেখলো যে তার মামা রাস্তার পাশ থেকে, ইমরুলও দেখছে, একটা কালো রঙের কুকুর, কুচকুচে কালো কুকুর এবং কুকুরটা বেশ বড় আকৃতির, ওইটা এসে রাস্তার মধ্যে বসে পড়ল, মানে একেবারে রাস্তার মধ্যে বসে পড়ল, সেম থিং, এবং তার চোখ জল জল করতেছে, মুখটা হাঁ করতেছে, মুখের মধ্যে দাঁত একসারি দেখা যাচ্ছে একেবারে। ইমরুল প্রচন্ড ভয়েছে, সে কুকুর ভয় পেত, সে তার মামার জ্যাকেট আঁকড়ায় ধরে আছে এবং ঠান্ডার মধ্যে অন্ধকার। তো তার মামা নাকি মোটরসাইকেল স্লো করে কিছুক্ষণ দাঁড়ায় ছিল, তারপর নাকি তখন সে শুনতে পাচ্ছে যে তার মামা দোয়া পড়া শুরু করছে। তো দোয়া পড়া শুরু করছে, ইমরুল বুঝতেছে তার মামা দোয়া পড়তেছে এবং বেশ মোটামুটি একটু জোরেই দোয়া পড়তেছে, এবং দোয়া পড়তে পড়তে তার মামা একইভাবে আগে যেমন ভাবে ডান দিক দিয়ে চলে গেছিল কাটায়, সেইভাবেই ডান দিক দিয়ে একেবারে মানে কাটায় বের হয়ে গেছে। বের হয়ে একটু সামনে গিয়ে নাকি দেখে যে ওই রাস্তার মধ্যে উঠে আসছে একটা ষাঁড়, একেবারে কালো কুচকুচে রঙের ষাঁড়, এবং ষাঁড়ের চোখটা মনে হচ্ছে জ্বলছে দূর থেকে। এবং এইবার তার মামা মোটামুটি থেমে গেছে বেশ দূরে, কারণ ষাঁড় ফোঁসফোঁস শব্দ করতেছে, ফোঁসফোঁস শব্দ করতেছে ষাঁড়টা, ষাঁড় নাক দিয়ে যেরকম শব্দ করে এবং পায়ের খুর দিয়ে সে মাটিতে আঘাত করতেছে এবং সেটার জন্য ধুলা উঠতেছে, একদম অন্যরকম, মানে ষাঁড়টা নর্মাল কোন ষাঁড়ের মতো না। এবং এটা দেখেও কিন্তু মানে একেবারে ভয়ে কুচকায় গেছে, কারণ ইমরুল একেবারে ছোট বাচ্চা, সে তার মামাকে ধরে, তার মামা বারবার বলছে ভয় পেও না, ভয় পেও না। তো এক পর্যায়ে নাকি তিনি দেখলো তিনি দোয়া যখন পড়তেছেন ষাঁড়টা বসে পড়লো মাটিতে। তো তিনি আবার একইভাবে, এইবার নাকি উনি নিজেও ভয় পেতেছিলেন, কারণ ইমরুল বুঝছে তার মামা অনেক জোরে জোরে দোয়া পড়তেছিল যখন নাকি তিনি রাস্তার পাশ দিয়ে মানে কাটায় যাচ্ছেন তখন। তো কাটায় তিনি বের হয়ে গেলেন এবং তিনি এবার স্পিডে টান দিলেন, তো একেবারে সামনে স্পিডে টান দিয়ে যখন তিনি বের হয়ে যাবেন অনেক দূরে, একবার রাস্তার বেশ অনেকটা দূরে, দেখা গেল যে লাস্টের দিকে বড় গাছ ছিল এবং সেই গাছটা সম্ভবত তেঁতুল গাছ, সেই গাছের কাছে যখন আসছে তখন হঠাৎ করে হেডলাইটের আলো যে পড়ছে ইমরুলও খেয়াল করছে, দেখে একটা মহিলা দাঁড়ায় আছে সেখানে। মহিলাটা একটা শাড়ি পরা এবং শাড়িটা মানে একটা প্যাচ দিয়ে পরা, মানে এক প্যাচে গ্রামের মানুষরা যেভাবে শাড়ি পরে সেভাবে পরা। তার চেহারা ভালো মতো দেখা যাচ্ছে না এখান থেকে, দূর থেকে যে লাইটের আলো পড়ছে সেটা ভালো দেখা যাচ্ছে না, চুল দেখা যাচ্ছে। ইমরুলের সারা গায়ে, সে বারবার আমাকে দেখাচ্ছিল যে সে যখন ঘটনা বলতেছে তার সারা শরীরে গুজবাম্প হচ্ছিল, সে দেখাচ্ছিল হাত যে ভাইয়া দেখেন আমার গুজবাম্প হচ্ছে। ইমরুলের নাকি তখন প্রচন্ড রকমের ভয় লাগছে, বুকে ছ্যাঁক করে উঠছে, সারা শরীরে গুজবাম্প হয়ে গেছে। সে দেখে মহিলার চুল এত বড় যে সেই চুল মাটিতে পড়ে মাটি মনে মানে ঠেসটায় ঢুকে গেছে, মানে রাস্তার পাই দিয়ে চলে গেছে চুল আরো এত বড়। এবং মহিলাটা মাথা একটু নিচু করে রাখছে এবং বেশ হাইট, অনেক উচ্চতা মহিলাটা, শাড়ি একটা পরা, রাস্তার সামনে এসে অনেকটা আগলায় রাখছে এবং একটা হাত এইভাবে বাড়াই দিছে লম্বা করে সামনে, মানে রাস্তার মোটামুটি সে রাস্তাটাকে ব্যারিকেড দিয়ে ফেলছে হাত দিয়ে এরকম, মানে যেতে দিবে না। ইমরুলের মামা নাকি দোয়া পড়তে পড়তে বেশ খানিকটা দূরে এসে থেমে গেছে মোটরসাইকেল থামায়, মানে মোটরসাইকেল স্টার্ট আছে কিন্তু সে থেমে আছে এখানে। তো চিন্তা করতেছে যে কি করবে, মহিলা নাকি ঠাস করে তাকে বলল পিঠা দিয়া যা। তার কাছে পিঠা ছিল কিন্তু, ইমরুলের মামা নাকি তাদের ইমরুলদের বাসার জন্য পিঠা নিয়ে যাচ্ছিল, তার কাছে তিনটা প্যাকেট ছিল নাকি তার হ্যান্ডেলের সাথে ঝুলানো। তো বলছে পিঠা দিয়া যা, বলে এমন একটা কণ্ঠ, বলে যেই কণ্ঠ ইমরুল যেটা বলছে যে শুনলেই ভয় লাগবে, খ্যান খেনে মোটা, নারীর কণ্ঠ না পুরুষের কণ্ঠর মতো না এরকম, পিঠা দিয়া যা। তো তখন নাকি তার মামা দোয়া পড়তে বলতে বলছে পিঠা কেন দেবো, সে নাকি বলছে পিঠা কেন দেবো, পিঠা দিয়া যা নাহলে খাইতে পারবি না। তখন নাকি তিনি একটু মানে অস্বস্তি ফিল করা শুরু করছে, তারপর নাকি বলছে পিঠা দিয়া যা নাহলে যাইতেও পারবি না। তখন নাকি তিনি দোয়া পড়তে পড়তে চিন্তা করলো যে মানে এইখানে তার সাথে ভাগ্না আছে, তো তিনি নাকি ওই একটা প্যাকেট, তিনটা প্যাকেট ছিল একটা প্যাকেট খুলে তিনি নাকি ওই ছুঁড়ে মারছেন ওইটার দিকে, ওইটার পাশে। তো সেই পিঠার প্যাকেটে থাপ করে পড়ছে মাটিতে। তো ইমরুল বলল ছোট মানুষ হিসেবে তার যে খেয়াল আছে, সে দেখছে রাস্তার মধ্যে মোটরসাইকেল হেডলাইটের আলোতে থাপ করে পড়ল এবং সেই যে মহিলাটা সে মুখটা একটু তুললো, মুখটা দেখেই নাকি ইমরুলের বুকের মধ্যে ভয়ে মানে একেবারে ধুকধুক শুরু করে দিল। ভয়ঙ্কর সেই চেহারা, মানে একদম কোচকানো চামড়া, রিঙ্কেলড ফেস এবং ভাজগুলো এমন ভাবে পড়ছে বলার মতো না। তার নাকটা যে নাকের যে সামনের যে অংশটা সেটা নাকি একদম ওখান থেকে ঝুলে চলে আসছে ঠোঁটের নিচ পর্যন্ত, এরকম ভাবে নাকটা ঝুলে গেছে। আর ঠোঁটটা মনে হচ্ছে মানে ইমরুলের বর্ণনা অনুযায়ী ঠোঁটটা মনে হচ্ছে একটা বদ্ধ মুখের মধ্যে কেউ কেটে দিছে, মানে জাস্ট লাইক কেটে দিছে, এবং ওই জায়গাটা চিকন ঠোঁট দুটা একদম, এবং তার চোখগুলা দেখার মতো না, মানে এরকম টাইপের চেহারা চোখটা, মনে হচ্ছে যে ময়লা টাইপের, সাদাটে সাদাটে ময়লা টাইপের দুটা চোখ, এবং মানে সে তাকাইছে কয়েক সেকেন্ডের জন্য। এখন ইমরুল তাকায় এত ভয় পাইছে সে তার মুখটা সাথে সাথে মামার জ্যাকেটে চেপে ধরছে। তার মামা বলতে দেখিস না দেখিস না দেখিস না, তার মামা বলতে দেখিস না। তারপর নাকি ইমরুল তারপরও একটু চোখটা ঘুরে তাকাইছে ওদিকে দেখার জন্য। তো দেখলো ওই পিঠার ওইটা নাকি ওই মহিলাটা নেয়ার জন্য সে ঘুরলো, কিন্তু ঘুরলো এমন ভাবে যে তার ফেসটা মনে হলো যে পেছন দিকে চলে গেল এবং মাথার পেছন দিকটা সামনে চলে আসলো, এইভাবে চেঞ্জ হলো, মানে তাকে মানুষের মতো যে ঘুরে যায় সেরকম না, মনে হলো তার মুখের পেছন দিকটা সামনে চলে আসলো এবং মাথার পেছন দিকটা সামনে চলে আসলো, মুখের সামনের দিকটা পেছনে চলে গেল, মানে ওইভাবে টার্ন করলো এবং সে কাইন্ড অফ মানে দেখা যাচ্ছে না মাটি থেকে 2-1 ইঞ্চি উপর দিয়ে মনে হলো ভেসে চলে গেল ওইদিকে, এবং তার পেছন পেছন যাচ্ছে তার চুল, যেভাবে সাপ কোথাও কোথাও যে চলে যায় সেইভাবে তার চুল চলে যাচ্ছে মাটিতে বিছায় ছেঁচড়ায় ছেঁচড়ায়। এবং ওই মন্ত্রে এবং একসময় পিঠার সেই প্যাকেটটা উঠায় নিয়ে নাকি ওইটা চলে গেল ওই গাছগাছালির মধ্যে। ইন দ্য মিন টাইম আসলে ইমরুলের আর সেন্স নাই, সে নাকি একেবারে ওখানে ই হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তার আর কিছু মনে নাই। তো পরে শুনছে যে তার মামা নাকি একেবারে হতবিহ্বল হয়ে গেছিল, কারণ ইমরুল ধাপ করে পড়ে যাচ্ছিল, সে তাড়াতাড়ি মোটরসাইকেল থেকে ধরছে, ভ্যাগনারে ধরার পর তিনি ভয় পেয়েছিলেন, কারণ একলা ওই জায়গায় দাঁড়ায় থাকার মতো অবস্থা তার না, এবং ইমরুল তো সে কাইন্ড অফ বেহুশ, তাকে নিয়ে তিনি কিভাবে যাবেন মোটরসাইকেল নিয়ে, সেটাও তিনি অনেক ভয় পেয়েছেন। তো তিনি নাকি বসে ওখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া পড়তেছিলেন। তো কিছুক্ষণ পর নাকি আকাশটা একটু ফর্স হয়েছে এবং তিনি দূর থেকে দেখে ভ্যান আসতেছে তিন চাকার, ভ্যান দেখে তিনি তাড়াতাড়ি মানে হাত দেখাইছেন, হাত দেখায় ভ্যানওয়ালাকে থামাইছেন, ভ্যানওয়ালাকে থামায় সেই ভ্যানের মধ্যে মোটরসাইকেল উঠায় ইমরুলকে নিয়ে তিনি ব্যাক করে নিজেদের বাড়ি চলে আসছেন, ওই দিন আর যান নাই। তো ওই দিন ইমরুলের সাথে ঘটনা ঘটে, ইমরুল পরবর্তীতে খুব অসুখে পড়ে, জ্বরে পড়ে এবং বেশ কয়েকদিন অসুস্থ ছিল। বিভিন্ন হুজুর এনে তাকে ঝাড়ানো হয়েছিল, আস্তে আস্তে তার নর্মাল হয় সে। কিন্তু তার জীবনে ছোটবেলায় এটা তার একটা ভয়াবহ স্মৃতি, সে খুবই ভয় পায় এবং সে ঘটনা যখন শেয়ার করতেছিল তার সঙ্গে সব রোম দাঁড়ায় যাচ্ছিল, সে বারবার দেখাচ্ছে। আচ্ছা, ইমরুলের আরো অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে তৃতীয় যে ঘটনাগুলো আমার কাছে মনে হয়েছে যেটা একটু শেয়ার করলে মানে ভয় লাগবে, সেগুলো আমি শেয়ার করছি। তো এই যে এখন যে ঘটনাটা, সেটা হচ্ছে ইমরুল তখন তার বয়স মোটামুটি কলেজে পড়ার বয়স। তো ইমরুলরা তখন থাকতো ঢাকার কোন একটা জায়গায়, এমন একটা জায়গায় থাকতো, ওই জায়গাটা বেশ পুরনো এবং সেই জায়গা দিয়ে যাওয়া আসা করা অনেক নির্জন রাস্তাঘাট দিয়ে যেতে হতো। 2001-2 সাল এরকম সময়কার ঘটনা আর কি, বা আর কিছুটা আগে পরে, আমি সঠিক সময়টা মনে করতে পারতেছি না, বাট ওই জায়গাটা নীরব থাকতো, ওই সময় রাতের বেলা বেশ নীরব থাকতো। তো ওখান থেকে ইমরুল যেত তার বন্ধুর বাসায়, তাদের বাসা যেখানে ছিল, সেই জায়গাটার কথা ইমরুল বলছে যে সেই জায়গাটা ছিল কোনো একটা অফিস, মানে কোনো একটা অফিসে তার বাবা জব করতো এবং সে অফিসের ইনচার্জ ছিল তার বাবা, মানে একটা ডিপার্টমেন্ট ছিল সেখানে, সেই ডিপার্টমেন্টে একটা জায়গায় তার বাবা ইনচার্জ ছিল। তো তাদের সেখানকার কোয়ার্টারে থাকতে হতো, তো সেখানে কোয়ার্টারে থাকতে হলে ওখানে একটা টাওয়ার ছিল বড়, এবং সেই টাওয়ারের মধ্যে নাকি রাতের বেলা ইমরুল দেখত যে একটা আলখেল্লা টাইপের পরে কেউ একজন ঝুলে আছে ওইখানে, এবং একদিন তাকাইছিল নিচে, ইমরুল দেখে চোখ দুটো জ্বলতেছে, একদম ভাটার ইট ভাটার মতো চোখ জ্বলতেছে উপর থেকে। তো ইমরুল জানতো যে এই জায়গায় এরকম কিছু আছে, এবং ওই যে বলছি ছোটবেলা থেকে ওর মধ্যে একটা ব্যাপার চলে আসছে যে সে এরকম ফিল করতে পারতো অনেক কিছু, এরকম তার মধ্যে একটা ব্যাপার ছিল যে কোনো কিছু এন্টিটি থাকলে সে বুঝতে পারতো যে এরকম কিছু আছে। যাই হোক, সে নাকি দেখতো ওই জিনিসটাকে টাওয়ারে ঝুলে আছে, এবং তাকে কখনো কিছু করে নাই ইমরুলকে, নাকি ওই জিনিসটা কখনো কিছু করে নাই। তবে সেই এলাকার একজন মানুষ ছিল যাকে মাঝে মাঝে ওইটা ধরতো বা চড় দিত রাস্তার মধ্যে ধরে, এটা সে শুনছে বিভিন্ন সময়, বা সে ওই লোককে চড় খাওয়া অবস্থা পড়ে থাকতে দেখছে রাস্তায়, পরে তুলে ঠিক হয়েছে। যাই হোক, মানে ইমরুল যে জায়গাটা থাকতো ওই জায়গাটার বর্ণনা দিয়ে নিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই জায়গাটা। তো বুঝতে পারছেন যে জায়গাটা একটু ভুতুড়ে জায়গা, এবং এই জায়গা দিয়ে কিন্তু আমি নিজেও অনেক চলাফেরা করছি। রাতের বেলা এই জায়গাটা আসলেই বেশ নীরব হয়ে যায় রাতে, মানে একটা সময় দিনের বেলা ক্রাউডেড থাকে, রাতে নীরব হয়ে যায়, আর ওই সময় আর একটু বেশি হয়ে যেত। এবং তার পাই দিয়ে একটা লোকালিটি ছিল, সেই লোকালিটিটা একটু নির্জন টাইপের, হ্যাঁ মানে বেশি একতলা বাড়ি ঘর খুব বেশি, ওইদিকে মাঝখান দিয়ে যেতে হয়, বেশ নীরব নিথল, এবং তারপরে একটা রেসিডেন্সিয়াল এলাকা, সেই জায়গা দিয়ে যেতে হয়, এবং তারপরে কোন একটা এলাকায় ইমরুল বেরোতো, এবং তারপরে যে সে তার বন্ধুর বাসায় যেত। তা তার বন্ধুর বাসাটা যে জায়গায় ছিল, সেই জায়গার পাশে ছিল বিশাল এক কবরস্থান, এখনো আছে সেই কবরস্থান, এখনো আছে। এবং আমি যে জায়গাটার নাম বলতেছি না, কারণ আমরা আপনি জানেন যে অদ্ভুতুলেতে আমরা কোন এলাকার নাম সাধারণত বলি না, ইমরুল কিন্তু শেয়ার করছে আমাকে। যাই হোক, যে রেসিডেন্সিয়াল এলাকাটাতে ইমরুল যাইতো সেটা ছিল ঢাকা শহরেরই কোন একটা জায়গায়, সেখানে বড় কবরস্থান আছে, এবং সেই কবরস্থানের পাশে কতগুলো গলি আছে, একটা গলি হচ্ছে ডেড এন্ড, মানে ওই গলি দিয়ে বেরোলে ওখানে আর বেরোনো যায় না, মানে বন্ধ ওইটা। তো ওইখানে ইমরুলের এক ফ্রেন্ড থাকতো, তাদের একটা ওখানে বাড়ি ছিল, দোতলা বাড়ি ছিল। ওই এলাকাটা বেশ ধনীদের এলাকা, বেশ ধনী মানুষজন বসবাস করে এখানে। তো ইউজুয়ালি সেই হিসাবে ইমরুলের সেই বন্ধুরাও ধনী ছিল, এবং তারা বেশ বড় একটা প্লট নিয়ে, বাড়িটা বেশ বড় জায়গার মধ্যে। তো ওখানকার আমার জানা মতে যে প্লটগুলো সাধারণত 5 কাঠা আর 10 কাঠার হয়। যাই হোক, ওরকম একটা জায়গায় একটা বাসায় ইমরুল তার বন্ধুর বাসায় গেছে রাতের বেলা, এবং রাত তখন বেশ গভীর, 9:30 হয়ে গেছে এরকম একটা সময়। তো সে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়েছে বন্ধুদের সাথে, এবং বন্ধুর বাসা ওই দিন তাদের নাইট স্টে করার কথা, তো মানে একদিন আড্ডা মারবে, রাতে থাকবে, আড্ডা দিবে বাসায়। তো বন্ধুরা তখন আড্ডা মারলে যেটা হয়, খাবার দাবার কিনে আনে, গল্প করে, খায়, টাইম কাটায় এরকম, তখন কলেজে পড়ে আর কি ইমরুল। তো বন্ধুর বাসায় গিয়ে সে বসে আছে, আড্ডা দিচ্ছে। তো প্রায় রাত এরকম 9:30 এরকম হয়ে গেছে। তো তার ফ্রেন্ড বলল যে কিছু খাবি, তো বলতেছে যে কি, চল বাইরে যাই, ওখানে কাছাকাছি একটা বাজার আছে, সেই বাজারে ওই যে গাড়ি ছিল আর কি, যে ছেলা গাড়ি টাইপের, সেখানে কাবাব আর ই বিক্রি করতো, ওই ছোট ছোট লুচি লুচি আর এক ধরনের কাবাব বিক্রি করতো, বটি কাবাব টাইপের আর কি। এনিওয়েজ, তো সে বললো যে খাবি নাকি, তো বলতেছে যে ইমরুলের ক্যান জানি ওই দিন টায়ার্ড লাগতেছিল, সে বলছে দোস্ত যাইতে ইচ্ছা করতেছে না, বাজার যাইতে হবে, হাঁটতে হবে অনেক দূর। বলে আরে চল চল, কই না দোস্ত আমি যাবো না, তোরা যা, ওই সেই বন্ধু বন্ধুর সাথে আরেক ফ্রেন্ড ছিল ওরা, বলে তোরা যা যে খা, আবার পারলে কিনে নিয়ে আয় একসাথে খাই এখানে। ইমরুলের ফ্রেন্ডরা বললো যে ওকে ঠিক আছে আমরা যাই নিয়ে আসতেছি, তুই তাহলে থাক। কিছুক্ষণ বসেছিল ইমরুল, তারপরে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি যখন চলে যায় হঠাৎ করে একদম পুরা অন্ধকার হয়ে গেছে চারিপাশ, জায়গাটা তো এমনি নিশ্চুপ, কারণ ওই জায়গার কাছাকাছি হচ্ছে কবরস্থান এবং ওই জায়গাটা একদমই নীরব। আমি ওই জায়গাতে প্রচুর চলাফেরা করছি আমার লাইফে, তো আমি কিন্তু রাত্রেবেলা এরকম 10টা 11টা ওই সময় যখন দেখেছি বেশ নীরব, মানে নিতর থাকে ওই জায়গাটা। আর মানুষজন ওই ইমরুলের বন্ধুর বাসার হচ্ছে ডেড এন্ডের কাছে, এবং ডেড এন্ডের কাছে হওয়াতে ওইখানে মানুষজন সাথে আরো কম আসা, আর বেশ পুরনো বাসা, বেশ পুরনো বাসা। তো তুই হঠাৎ করে অন্ধকারে ডুবে গেল সব, তো ইমরুল চিন্তা করলো কি করবি, তো সে শুয়ে আছে এরকম, মানে হেলান দিয়ে ডিভাইনে হেলান দিয়ে শুয়ে আছে, তাকায় দেখতেছে চাঁদের আলো হালকা এসে পড়ছে বারান্দায়, হালকা চাঁদের আলো পড়ছে, চাঁদ খুব বেশি আলো দিচ্ছে না। তো বেশ খানিকক্ষণ বসে থাকার পর হঠাৎ সে খেয়াল করলো যে একটা ছোট্ট মেয়ে হেঁটে আসলো বাসার ভেতর থেকে, বেরোলো, বয়স কত হবে 8-10 বছর এরকম বয়সী একটা মেয়ে হেঁটে বেরোলো বাসার থেকে, বের হয়ে এসে বারান্দায় চলে আসলো, মানে তাদের তার সামনে যে বারান্দা, বারান্দায় সে গ্রিল ধরে বাইরে তাকায় আছে, এবং বাসার ভেতরে কিন্তু মানুষজনের শব্দ আছে এটা ওইটা। তো ইমরুল মনে করতেছে বাসায় অনেক মেহমান আছে, হতে পারে কেউ একজন আসছে হয়তো, কারেন্ট নাই, বাচ্চাটা হয়তো বাইরে চলে আসছে, এসে গ্রিল ধরে বাইরে দাঁড়ায় আছে। তো দেখতেছে মেয়েটা অনেকক্ষণ দাঁড়ায় আসছে, ইমরুল এখান থেকে জিজ্ঞেস করছে খুকি তোমার নাম কি, তো কোন উত্তর দিচ্ছে না ইমরুলকে, কোনো উত্তর দিচ্ছে না। ইমরুল বলছে তুমি কোথায় বেড়াতে আসছো এখানে, বলছে কোনো উত্তর দিচ্ছে না। তো ইমরুল চিন্তা করলো বাচ্চা মানুষ বিভিন্ন খেয়ালে থাকে, হয়তো উত্তর দেয় না। তো ইমরুল নিজের মতো বসে আছে, সে চিন্তা করতেছে যে বাইরে গেলেই মনে ভালোই তো, কারেন্ট নাই, কতক্ষণ বসে থাকবো। হঠাৎ করে দেখলো বাচ্চাটা ঘুরলো, ঘুরে মানে তার দিকেই হেঁটে আসতেছে একদম, মানে তার এই ডিভাইনের দিকে। তো ইমরুল একটু উঠে বসলো আর কি, উঠে বসে বললো খুকি কি অবস্থা, তোমার নাম কি। বেশ কাছায় আসছে বাচ্চা, তো যখন একদম কাছায় আসে তো ইমরুল অন্ধকারে তেমনি দেখা যায় না, চুলগুলো কোকড়া কোকড়া তার মনে আছে, লম্বা লম্বা কোকড়া চুল এইটুক তার মনে আছে। তো এখান থেকে দেখা যায় না, কাছাকাছি যখন আসছে তখন কিন্তু মানুষের একটা জিনিস বোঝা যায়। ইমরুল হঠাৎ করে দেখলো যে বাচ্চাটা চোখ দুটো জ্বলে উঠলো দপ করে, এবং চোখ জ্বলে ওঠার সাথে সাথে সে ফাইন্ড আউট করলো যে বাচ্চাটার নাকে, নাক এবং মুখের কাছে কিচ্ছু নাই, মানে জায়গাটা মানে মনে হচ্ছে একদম ফ্ল্যাট, মানে মুখের আমাদের যে ঠোঁট থাকে নাক থাকে এগুলো কিচ্ছু নেই, দুইটা চোখ শুধু জল জল করতেছে। এবং এসে ইমরুলের হাতটা, ইমরুল অবাক হওয়ার আগে বা ভয় পাওয়ার আগেই মনে হলো খপ করে তার হাতটা ধরলো, চেপে ধরলো। তো তার হাতটা যে চেপে ধরছে তার কাঁপনি উঠে গেছে, তার কাছে মনে হলো যে এত বরফ শীতল কিছু তাকে চেপে ধরছে, তার সারা শরীর এক সেকেন্ডের মধ্যে মনে হচ্ছে কেউ ফ্রিজের পানি ঢেলে দিছে তার শরীরে, এবং সে একেবারে ফ্রিজ হয়ে গেল, ফ্রস্ট, নড়তে পারতেছে না। ইমরুল চেষ্টা করতেছে দোয়া পড়তে, একেবারে সে দোয়া পড়ার মানে একেবারে চেষ্টা করতেছে দোয়া পড়তে, মানে মন প্রাণ দিয়ে শরীরের চেষ্টা দিয়ে দোয়া বেরোচ্ছে না, সে চিৎকার করার চেষ্টা করতেছে চিৎকার বেরোচ্ছে না গলা দিয়ে, মানে সে শুধু মানে ভয় পেয়ে গেছে, গো গো করতেছে, মানে সে নড়তেও পারতেছে, নড়ার চেষ্টা করে নড়তেও পারতেছে না। মেয়েটা তার দিকে ধরে এক দৃষ্টিতে তাকাচ্ছে, সে দেখতেছে মেয়েটা চোখ দুটো জল জল করতেছে। বেশ খানিকক্ষণ চলে গেছে এরকম সময় ইমরুল মনে হয় সে মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে যাবে, সে মারা যাবে এরকম মনে হচ্ছিল তার কাছে। এরকম সময় হঠাৎ করে সে শব্দ পেল যে ঘরের ভিতর থেকে মানুষ কথাবার্তা বলতে বলতে এদিকে আসতেছে। তো তার তখন সে মনে মনে আশার আলো দেখতেছে, এরকম সময় সে শব্দ পেল তার ফ্রেন্ডের বড় বোন, উনি কথা বলতে বলতে বারান্দায় আসছে, এসে ইমরুলের দিকে তাকাইছে, তাকায় বলছে কি ইমরুল এখানে বসে আসো, কি অবস্থা, বলে তিনি কাছে আসছেন। দেখতে ইমরুল তখন গো গো করতেছে, মানে এরকম করে চেষ্টা করতেছে হাতটা এরকম উঁচানো, সে গো গো করতেছে। তার ফ্রেন্ডের বড় বোন নাকি বুঝে ফেলছে যে কিছু একটা সমস্যা, তিনি সাথে সাথে যে ইমরুলকে ধরে তার হাতের ডান আঙ্গুল ধরে তিনি দোয়া পড়া শুরু করছেন, সাথে সাথে নাকি ইমরুল ঝাড়া দিয়ে উঠছে, ঝাড়া দিয়ে জোরে নিঃশ্বাস নিচ্ছে, জোরে নিঃশ্বাস নিচ্ছে, তারপর বলছে আপু আপা আপা আপা, তখন বলছে কি হয়েছে, বলছে যে এরকম ভয় পাইছি এরকম। তারপর সে আস্তে আস্তে সেই বড় বোন কে বলেন যে আপু এরকম এরকম জিনিস এরকম দেখছি এরকম। তখন নাকি তিনি বলেন যে আচ্ছা বুঝতে পারছি, তুমি ভয় পেও না। তিনি দোয়া পড়ে ফু দেন, ইমরুলের মাথায় দোয়া পড়ে ফু দেন এবং বলে যে তোমার দ্বারা আমি পোড়া পানি দিতেছি। বলে বাসার ভিতরে নিয়ে আসে, বলে ভিতরে এসে পড়ো, ভিতরে নিয়ে আসে, ভিতরে এনে তাকে মানে শুশ্রূষা করে আর কি, পোড়া পানি দেয়, পানি ছিটায়। এর মধ্যে তার বন্ধুরা আসে। তো পরবর্তীতে ইমরুল নাকি শুনছে যে ওই বাসায় ওই দিন রাতে, আর ইমরুল তো ওই দিন থেকে গেছে ওই বাসায়, আর বাইরে যাওয়ার কোন প্রশ্নই আসলে প্রচন্ড ভয় পেয়েছে, ঘরের থেকে বেরোতে পারেনি ইমরুল, সে তার ওই ঘর থেকে বেরোতে পারেনি ওই দিন রাতে, ভয়ে বন্ধুর সাথে একদম ভয়ে একদম কাট হয়েছিল। সে লাইট জ্বালা রাখছে রুমে সারা রাত, ঘুমাইতে যতটুকু ঘুমাইছে লাইট জ্বালায় ঘুমাইছে। তো ইমরুল নাকি পরে শুনছে যে ওই বাসায় নাকি এটা হয়, ওইখানে নাকি একটা এনটিটি এরকম আছে, যে এনটিটি মানে জিন আর কি, ওই এ নাকি এরকম করে, নতুন কেউ আসলো ওই বাসায় তার সাথে নাকি হঠাৎ করে এরকম একলা পেলে তাকে এরকম করে অ্যাটাক করে। তো আমি যতদূর মনে করছি যে ইমরুলকে হয়তো পজেস করার চেষ্টা করতেছিল এটা, অথবা বোবা টাইপের আর কি জিন যেটা করে মানুষকে আটকায় ধরে এরকম, এটা কিন্তু হয় বোবা জিন, কিন্তু এইভাবেই ধর অনেকে এটাকে বলে স্লিপ প্যারালিসিস, বা এটার অনেক ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন, কিন্তু বাট সত্যিকার অর্থে কিন্তু এটার আসলে ব্যাখ্যা হয় না, অনেকের বেলাই হয় না, এই যে ইমরুলের বেলা হলো না। আমি নিজে এরকম সাফার করছি, আমি আপনাদেরকে বলেছি যে আমি এরকম শুয়েছিলাম, হঠাৎ করে মনে হচ্ছে কপালে টাচ করছে, আমি কিন্তু ঘুমাই নাই তখন, আমি জাগ্রত, আর এরকমও অবস্থায় ছিলাম না যে যেই তারা যে জিনিসটা বলেন যে এইভাবে করে হঠাৎ করে যে অক্সিজেন সাপ্লাই কাট অফ হয়ে যায়, নো ইটস নট লাইক দ্যাট, ওরকম কিছু হয়নি আমার, আমি খুবই স্বাভাবিক ছিলাম। ইনফ্যাক্ট আমি তার কয়েক সেকেন্ড আগে উঠে দেখছি কারণ একটা বাজে গন্ধ পাচ্ছিলাম, এবং সেই গন্ধ পাওয়ার কারণে আমি মানে সোর্সটা খুঁজতেছিলাম, এবং আমি যেখানে আমি শুয়েছিলাম তার আশেপাশে কোনো ওরকম ড্রেন নাই যে এরকম গন্ধ আসবে। তারপরে কিন্তু আমি যখন জাস্ট শুলাম, শোয়ার পরে কিন্তু মনে হলো আমার কপালের মধ্যে টাচ করলো, কিন্তু সেই জায়গায়, সেই এটা চারতলা বিল্ডিং ছিল, চারতলা বিল্ডিং এ চারটা ফ্লোরে স্টুডিও অ্যাপার্টমেন্ট, কোনো মানুষ ছিল না, আমি একমাত্র বান্দা ছিলাম সেখানে, যেখানে আমি শোয়া ছিলাম সেখান থেকে, এই আমি ছাড়া কোনো মানুষ ছিল না ওই চারতলার এই অ্যাপার্টমেন্টে, আর মানে কোনো ফ্লোরেই না, কোনো ফ্লোরেই কোনো মানুষ ছিল না। আর আমার মাথার পেছনে কিন্তু বেশ পুরনো একটা কবরস্থান ছিল, 200-300 বছরের পুরনো কবরস্থান, আর ক্রিশ্চিয়ান গ্রেভিয়ার্ড, পাহাড়ের উপর টিলার উপরে ছিল। যাই হোক, দেখেন আমি কিন্তু ঠিক জাগ্রত অবস্থায় ফিল করছে আমাকে চেপে ধরছে কেউ। তো এই এই জিনিসটা হয়, এই একই রকম যে ইমরুলের ঘটনাটাও কিন্তু একই, সে কিন্তু জাগ্রত ছিল, একেবারে দেখছিল সবকিছু এরকম, এবং সে যে ওই ফিগারটা দেখলো এটা কি। অনেকে যদি বলেন যে এটা আপনার শারীরিক সমস্যার কারণে আপনার হয়, বা এরকম অক্সিজেনের অভাব হয়, বা রক্ত চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়, এরকম কিছু একটা, এরকম অনেক রকম লজিক দেন অনেকে, বাট সেটাই যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কেন এই ধরনের ফিগার দেখবেন, ভয়ঙ্কর কিছু কেন দেখবেন। আমি ইমরুলের আরো ঘটনায় আসবো, ইমরুলের আরো ঘটনা আছে, তো আমি চলে যাচ্ছি ইমরুলের পরবর্তী ঘটনায়। এই ঘটনা হচ্ছে ইমরুলদের ওই বাসায় ঘটেছে, যে বাসার ঘটনা আমি বললাম, ইমরুল যে বাসায় থাকে, যেটা বললাম থাকতো ওই সময়টাতে, যে তাদের যে বাসা ছিল একটা এলাকায়, সেখানে যেখানে তার বাবা ইনচার্জ ছিল একটা একটা অফিসের, সেই জায়গায়। তো ইমরুল তখন তার এক আত্মীয়র বাসায় যেতেন, সেই ইমরুলের আত্মীয় ছিলেন পজেস্ট, পজেস্ট মানে তার বিভিন্ন সমস্যা হতো তার বাড়িতে, তিনি পাগলামি করতেন, অনেক রকম উল্টাপাল্টা কাজকর্ম করতেন, আমি তার ডিটেলস আর না বলি কোন ইমরুলের রিলেটিভ সম্পর্কে, বাট তার মধ্যে এরকম ছিল। ইমরুল নাকি তাকে বলছিলেন যে আপনাকে আসলে কোন একটা এরকম ভালো হুজুরের কাছে নিতে হবে, যিনি আপনাকে এটা করবে এবং আমল টামল দিবে, নিশ্চয় আপনি এটা ছাড়াইতে পারবেন এরকম। ইমরুল তখন জানতো না যে তার রিলেটিভ যে পজেস, সে যে কত বড় একটা ভয়ঙ্কর ই দ্বারা এরকম, মানে সে মানে পজেস ভয়ঙ্কর রকম জিন দ্বারা পজেস। ইমরুল এটা বলে সে যখন তার বাসায় আসে, ওই দিন আসার পথেই নাকি তার কাছে কেমন জানি লাগতেছিল, মানে পুরো রাস্তাটা যে সে আসছে, তার বাসায় আসতে হতো একটা বড় একটা কমিউনিটির মধ্যে দিয়ে আর কি, একটা এলাকার মধ্যে দিয়ে, যেই জায়গাটা একেবারে নীরব নিথর, একবারে মানুষজন থাকতো না, এখনো রাতের বেলা কিন্তু বেশ রাতে নীরব হয়ে যায় জায়গাটা। যাই হোক, সেখান থেকে সে আসতো এবং তার কাছে বেশ ওই জায়গাটা দিয়ে হেঁটে আসতে গিয়ে ওই দিন জানি কেমন লাগতেছিল তার কাছে। যাই হোক, সে বাসায় আসে, বাসায় এসে দেখে যে সবাই মোটামুটি ঘুমানোর অবস্থায়, সবাই চলে গেছে তার রুমে, সে তার মতো খাওয়া দাওয়া করে সে ঘুমাতে আসে তার রুমে। তো রুম তো অ্যাজ ইউজুয়াল রুম, এখানেই সে থাকে সবসময়। তো তার রুমের কাছে সে জানালাটাকে সে খুলে দিয়ে সে ঘুমায় রাতের বেলা। তো ওই দিনও জানালা খুলে সে বিছানায় এসে শুয়েছে, তো দেখতেছে জানলা দিয়ে হালকা চাঁদের আলো আসছে ঘরে, একটা অংশ একটু আলোকিত হয়ে যাচ্ছে আর বাকি রুমটা অন্ধকার। তিমরুল বিছানায় শুয়ে ঘুমের প্রিপারেশন নিচ্ছে এবং তাকায় আছে আলোর দিকে। তো একটুখানি তার মোটামুটি মানে ঘুম লেগে আসছে, মানে এখন ঘুম আসবে এরকম একটা ভাব। এরকম সময় তার কাছে মনে হলো তার রুমের কর্নার থেকে কেউ একজন ফিস ফিস করে কিছু বলতেছে তাকে। এমন একটা ভাষায় কথা বলতেছে সে বুঝতেছে না, এটা বাংলাও না ইংরেজিও না, আর ইমরুল টুকিটাকি তার আরবি যতটুকু শিখছে কোনো এই তিনটা ভাষার একটাও না, আর মানে আমাদের এই যে হিন্দি বা উর্দু এগুলাও না, তো মানে তার পরিচিত কোনো ভাষাই না, অপরিচিত ভাষায় ফিস ফিস করে কেউ কথা বলতেছে। তিমরুলের মানে কেমন যেন একটা মানে গুজবাম্প হয়, সে কিছুক্ষণ পর চুপচাপ করে মানে শোনার চেষ্টা করে, কিছুক্ষণ শব্দটা হওয়ার পর দেখে কোনো শব্দ নেই। তো সে অবাক হয়ে চিন্তা করতেছে যে এটা কি ছিল, হঠাৎ সে শুনে তার কানের পাশে ফুক করে দিল কেউ জানি, একটা ফু দিল, ফু দিয়ে মনে হলো তার ঠিক পাশে কেউ শুয়েছিল। সে লাফ দিয়ে, ইমরুল কিন্তু কাত হয়ে শুয়েছিল, লাফ দিয়ে তার শরীরের উপর উঠে গেল, মানে তার হাতের উপর উঠে বসলো, সে কাত হয়ে শুয়ে তার হাতের উপর উঠে বসছে দুই পা দুই পাশে দিয়ে, এবং এক হাত দিয়ে ইমরুলের মাথার পেছনে এক হাত দিয়ে তার গাল চেপে ধরছে, এইভাবে জোরে চেপে ধরছে। ইমরুল মুখ হাঁ করে কথা বলতে পারতেছে না, মুখের দুই পাশে গাল চেপে ধরলে যেরকম হয়, সে অনেক চেষ্টা করতেছে কথা বলার, দোয়া পড়ার হচ্ছে না, অনেক চেষ্টা করতেছে। তারপর এক পর্যায়ে সে কোনো মতে কষ্ট করে দোয়া পড়তে পারলো এবং বলল যা যা দেখে যা। তো তারপর দেখা গেল সে হঠাৎ করে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো সে খেয়াল করার চেষ্টা করলো, উঠে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে দেখার চেষ্টা করলো, দেখলো কেউ নাই ঘরে, একেবারে কেউ নাই। যাই হোক, ইমরুল ওই দিন তার ঘুমাতে কষ্ট হয়, পরে উঠে সে অনেক কষ্টে পরে ঘুমায় দোয়া দরুদ পড়ে, কিন্তু সে তখন বুঝতে পারে আসলেই এই যে সে সাবধান করছিল তার সেই রিলেটিভকে, এই কারণে তার সাথে এরকম হয়েছে। তো এইটা হওয়ার পর সে মোটামুটি বেশ ভয় পেয়ে যায়, সে ডিসাইড করে যে না আমি আসলে আর দরকার নাই আমার এগুলো বলার তাকে, তো সে ওইটা ছেড়ে দেয়, সে আর বলে না তখন। তো এরপরের ঘটনা ইমরুলের সাথে যেটা ঘটে, আরো অনেক ঘটনা ঘটছে, এর মধ্যে যেগুলো সে বললে আমার কাছে মনে হচ্ছে যেগুলো একটু একটু ভয়ের বেশ, আমি সেটাই বলতেছি। এর মধ্যে সে পরবর্তী যখন আমেরিকা চলে যায়, ইমরুল একটা বাসায় থাকতো তখন প্রথম, এবং সেই বাসাটা ছিল বেশ একটু নীরব জায়গায়, আমি দেখছি ওই জায়গাটা, আমি দেখছি ওই জায়গার আশপাশে যে আমি গেছি, তো ওই জায়গায় ইমরুল ছিল এবং একটা বাসায়। সেখানে রাতের বেলা সে একদিন বেরিয়েছে বাসার থেকে, বাসা থেকে বের হয়ে সে জাস্ট তার গাড়িতে উঠবে, গাড়িটা খুলবে, এরকম সময় হঠাৎ করে সে ফিল করে তার পেছনে বেশ কিছুটা পেছনে একটা গাছের মধ্যে মনে হল নড়াচড়া হইল খুব। তো ইমরুল নাকি পেছন ফিরে তাকে হঠাৎ করে দেখি, তাকায় দেখে গাছের উপরে কে যেন একটা বসে আছে, তার দুইটা পা এরকম ঝুলে আছে, এরকম ঝুলতেছে, এবং তাকে নাকি বাংলা ভাষায় বলছে কিরে ভয় পাচ্ছিস। ইমরুল নাকি সাথে সাথে তার গাড়ির যে পেছনের যে হ্যাচ খুলছিল সেটাকে ধাপ করে ফেলে ছেড়ে দৌড় দিয়ে বাসায় ঢুকে যায়। বাসায় ঢুকে সে প্রচন্ড রকম ভয় পায়, তো সে আর ওইখানে বের হয় না। তো ইমরুল জিজ্ঞেস করে তার ওই বাড়ির যে আরেকজন তার ই ছিল, রুমমেট ছিল, তাকে পরে জিজ্ঞেস করে এখানে কি এরকম কিছু আছে নাকি, তো সে নাকি বলে যে আমি জানি না এরকম, আমি কিছু পাই নাই আর কি। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু ইমরুলের সাথে ঘটছে ওইখানে। সো এবং সে মানে একেবারে সচেতন ভাবে এইগুলো দেখছে, এটা তার কাছে খুবই একটা স্ট্রেঞ্জ জিনিস। এখন অনেকে বলতে পারেন যে সে কি মানসিকভাবে এগুলো তৈরি করে, না অবভিয়াসলি নট, কারণ সে একজন সুস্থ মানুষ, বিভিন্ন রকম কার্যক্রম করে, তার তার জব সে ঠিক মতো পারফর্ম করে, তার সবকিছু করে, এবং ওইসব জায়গায় তার হ্যালুসিনেশন বা কিছু হয় না। এই জিনিসগুলো হঠাৎ হঠাৎ বিভিন্ন জায়গায় গেলে সে ফিল করে, এবং এই যে জিনিসগুলো সে দেখছিল সবচেয়ে স্ট্রেঞ্জ জিনিস যেটা ইমরুলের সাথে ঘটে। ইমরুল তখন নিউ ইয়র্ক সিটিতে ছিল, নিউ ইয়র্ক সিটিতে থাকতো, এবং তখন সে ওখানে ইয়েলো ক্যাব চালাত। এখন ইয়েলো ক্যাব যারা চালায় অনেক সময় রাত পর্যন্ত, তাদের অনেকে আছে রাতে কাজ করে, অনেকে দুপুরে কাজ করে, বিভিন্ন শিফটে কাজ করে। তো ইমরুল করছিল রাতে কাজ, তো সে ওইভাবে তার ই ঠিক করে সে ওই দিন যায় জেএফকে এয়ারপোর্টের ওখানে যায়, সেখান থেকে সে ওখানে তাদের সিরিয়াল দেওয়া থাকে যে কে কার পরে প্যাসেঞ্জার তুলবে আর কিরকম। তো সে তার নাম্বার নিয়ে সে যায় দাঁড়ায়, তো দাঁড়ানোর পর দেখে যে তার আগের ক্যাব চলে গেল, তো সে কয়েকটার পেছনে আসে আর কি। তারপরে সে যখন তার টার্ন আসে সে যায়, তো সে দাঁড়ায় আসে, কিছুক্ষণ পর দেখলো যে একটা লোক হেঁটে আসতেছে দূর থেকে, এবং সে মানে অনেকটা সাউদার্ন আউটফিট পরা, লাইক খাওয়ায়। কাউবয় আউটফিট যেরকম থাকে সেরকম, শার্টের সাথে এখানে লেস দেওয়া, তারপরে মাথার মধ্যে সেই ইরো কার্ভ ব্রিম হ্যাট পরা, কাউবয় হ্যাট এরকম, এবং হেঁটে এসে তার তাকে বলে যে যাব নাকি, একটা অ্যাড্রেস বলে। ইমরুল বলে যে হ্যাঁ ওকে। তো ইমরুল নেমে আসে, এসে বলে তোমার কাছে লাগেজ আছে নাকি, বলে যে নো। সে মানে সেরা করে সে গাড়ি খুলে বসে পড়ে ভিতরে। ইমরুলও যে বসে, যে দেখে যে তার কাছে তেমন কিছুই নাই লোকটার সাথে, লোকটা যাবে। তো ইমরুল স্টার্ট করে বলে যে কোথায়, সে একটা ম্যানহাটনের একটা জায়গার একটা অ্যাড্রেস দেয় যে ডাউনটাউনের দিকের জায়গায় যাবে। তো ইমরুল বলে আচ্ছা ঠিক আছে, তাকে পিক আপ করে নিয়ে সে রওনা দেয়। তো ইমরুল গাড়িতে উঠে একটা গন্ধ পাচ্ছিল, কেমন যেন একটা শ্যাওলা শ্যাওলা গন্ধ ছিল তার গাড়িতে, মানে এটা সে এক্সপ্লেইন করতে পারবে না। বলে যে পুরনো একটা শ্যাওলা বা পুরনো কোন মানে মাটি বা কোন জায়গায় যদি থাকে, সে জায়গায় পানি বসে, কেমন যেন একটা গন্ধ। তো সে ওইটা মানে এই কথা সে আস্তে করে, তার এখন একটা এয়ার ফ্রেশনার ছিল, খুব আস্তে সুইফটলি সে গাড়ির মধ্যে স্প্রে করে যাতে করে মানে গন্ধটা না পায়। কিন্তু মানে সে মানে বোঝাতে মানে কাস্টমারকে এটা বুঝাইতে চায় না, সে বোঝার চেষ্টা করে গন্ধটা কোত্থেকে আসতেছে, তো সেটা ডিটেক্ট করতে পারতেছে না। তো এয়ার ফ্রেশনার মেরেও কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে ওই গন্ধটা আবার আসতেছে। যাই হোক, ইমরুল যাচ্ছে, ইমরুল চেষ্টা করছে লোকটার সাথে কথা বলতে বিভিন্ন সময়। সে তাকে জিজ্ঞেস করে, লোকটাকে সে জিজ্ঞেস, লোকটা তাকে একবার জিজ্ঞেস করছে যে ইউজুয়ালি তোমার এই মিটার ছাড়া ভাড়া কত আসে ওখানে, তুমি তার যে অ্যাড্রেস আছে বলে ইমরুলকে জিজ্ঞেস করে। তো ইমরুল তাকে বলে যে ইউজুয়ালি এটা এরকম অ্যারাউন্ড 60 বা এরকম আসে আর কি। তো লোকটা তাকে বলছে যে আমি তোমাকে তার থেকে বেশি দিব, অসুবিধা নাই চলো। তো ইমরুল কোনো কথা না বলে যাচ্ছে, দুই একবার প্রশ্ন করছে, দেখে উত্তর দিচ্ছে না, সে মানে উত্তর খুব একটা পাচ্ছে না, ইয়েস নো টাইপের একটা দুটা শব্দ আসছে। তারপর যখন বেশ অনেকগুলো অনেকটা রাস্তা ইমরুল পার হয়ে আসছে, সে হঠাৎ করে তার রিয়ার ভিউ মিররে, মানে এটা মানে আগের আমলে যারা গাড়ি চালাতো ইনক্লুডিং মি, মানে খুব মানে খুব মানে এটা আমাদের একদম মানে কঠিন একটা হ্যাবিট হচ্ছে, আমরা সাইড মিরর আর রিয়ার ভিউ মিররের দিকে তাকাই, যত এখন অটোমেটিক সিস্টেম আসছে, ক্যামেরা আসছে, আমাদের ওটা তাকাইতেই হয়। তো ইমরুলও রিয়ার ভিউ মিররের দিকে তাকাইছে, তো তাকায় দেখে যে পিছনে দেখা যাচ্ছে না লোকটাকে, একবার দুইবার। তো তখন সে চিন্তা করছে যে মেবি ও হয়তো ক্লান্ত, সিটে শুয়ে আছে মেবি। তো এরকম বেশ খানিকক্ষণ গেছে, তো অনেক দূর আসার পর একটা জায়গায়, একটা টানেলে ঢোকার জায়গা। তো তার আগে ইমরুল বেশ খানিকক্ষণ খেয়াল করলো, মানে এবার একটু চোখ উঁচু করে সে চেষ্টা করলো দেখার, দেখতেছে রিয়ার ভিউ মিররে কিছুই দেখা যায় না, লোকটার কোনো অংশই নেই। তো ইমরুল একটু অবাক হলো যে ঘটনা কি। তো সে টানেলটা পার হয়ে সামনে যে একটা জায়গায় ফাঁকা জায়গায় যখন তার সার্ভিস লেনের পাশে সে গাড়ি সাইড করছে, করে ইমরুল গেট খুলে বের হয়েছে। বের হয়ে সে পেছনের মানে কাঁচ দিয়ে জানলা দিয়ে উঁকি দিছে, দেখে কেউ নাই, সিট ফাঁকা। খুব অবাক হয়ে গেল ইমরুল, সাথে সাথে তার সেলফোন বের করছে, করে সে লাইট মারছে পেছনের সিটে, কোনো মানুষ নাই পিছনে, পিছনের সিট পুরো ফাঁকা। ইমরুল তো ভয় পেয়ে গেছে, ধপ করে সে দরজা খুলে ফেললো গাড়ির, দরজা খুলে দেখতেছে পুরো সিটটা ফাঁকা, কোনো মানুষ নাই, একটা কাগজের মতো কি রুলের টুকরা পড়ে আছে এখানে। ইমরুল হাত দিয়ে সেটা ধরলো, ধরে দেখতেছে ওইটা হচ্ছে একটা ডলার বিল, $100 বিল, সেটাকে গোল করে মোড়ায় কে ফেলে রাখছে এখানে। ইমরুল খুলে দেখলো একটা $100 নোট ওখানে ফেলানো, কিন্তু মানুষটা নাই, মানুষের সাথে কোনো ব্যাগও ছিল না, কোনো সাথে কোনো যে লাগেজ কিচ্ছু ছিল না, কোথায় গেল? এরকম চলন্ত গাড়ির থেকে তো কেউ নেমেও যেতে পারে না, দরজাও খুলে নাই, কিচ্ছু নাই। ইমরুল খুব ভয় পেয়ে গেল, তার পুরো সারা শরীরে গুজবাম্প হলো, সে ডলারটা নিল, নিয়ে এসে ওখান থেকে 911 কল দিল, পুলিশ কল দিল। পুলিশ আসলো, পুলিশ এসে যেটা নিয়ম, পুলিশ এসে তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, সে সব বললো যে আমি এরকম প্যাসেঞ্জার পিক করছিলাম। এই পুলিশ তার ডেসক্রিপশন চাইলো, কেমন প্যাসেঞ্জার, সে সব বললো। বলার পর বলতেছে, পুলিশ বলতেছে এটা কেসটা তো এক্সপ্লেন করার কিছু নাই, তার নাম জানো? তার নামও জানো না তুমি, ইউরোন্য সে কোত্থেকে আসছে, সে কোথায় যাচ্ছিল, আপস এন্ড অ্যাবাউট। হ্যাঁ, তুমি ডেস্টিনেশনের কথা জানো যেখানে, হ্যাঁ ওইখানে তুমি জিজ্ঞেস করতে পারো যেখানে কোনো লোক আসার কথা, কিন্তু তুমি তার নামই জানো না, কি জিজ্ঞেস করবে তুমি হোটেলে? খুবই আশ্চর্য, এবং সে তোমার গাড়ি থেকে কিভাবে নেমে গেল, কোথায় নেমে গেল এটা? পুলিশ বললো যে আমি তোমার এটা একটা স্ট্রেঞ্জ রিপোর্ট লিখে নিতে পারি, যে মানে স্ট্রেঞ্জ ডিসঅ্যাপিয়ারেন্স এরকম ক্লেমিং, কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ বলবে তুমি কি ঠিক দেখছো কিনা, হুনোজ। তো ইমরুল তখন বলছে হোয়াট অ্যাবাউট দিস, এই $100 বিলটা দেখাচ্ছে পুলিশকে। তো পুলিশ একটু অবাক হলো, বলে তুমি কি এটা এভিডেন্স হিসেবে রেখে যেতে চাও নাকি তুমি জাস্ট এই স্ট্রেঞ্জ রিপোর্ট লিখে চলে যাবা? তো ইমরুল তখন বলে না না আমার এটা তো ভাড়া, বলে ওকে। তো পুলিশ তাকে ই করে জাস্ট ওই একটা স্ট্রেঞ্জ ই রিপোর্ট লিখে পুলিশের মতো চলে যায়, আর ইমরুল বাসায় চলে আসে। এসে খুব ভয় পায় এবং তার নাকি সারা শরীর গরম হয়ে যায়। তো বাসায় এসে সে তখন ওইখানকার যে অ্যাসপ্রিন খায়। খাওয়ার পরে সে সাথে সাথে বাংলাদেশে ফোন করে, বাংলাদেশে ফোন করে তার ফ্যামিলিকে বলে যে এরকম এরকম একটা ঘটনা ঘটছে, আমার জ্বর আসতেছে, আমি খুব ভয় পাইছি। তো তার বাবা মা ওখান থেকে তাদের বাংলাদেশে যেখানে তারা থাকতো সেখানকার নিয়ারেস্ট মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলে বলে পরে ইমরুলের সাথে পরবর্তীতে আবার কানেক্ট করায়। কল করার পর ইমাম সাহেব তাকে দোয়া পড়ে দেয়, এখান থেকে বসে দোয়া পড়ে তাকে মানে তাকে খেয়াল করে ইমাম সাহেব তাকে ফু দেয় এবং বলে যে তুমি বাবা যেখানে আসো তুমি এই এই দোয়াগুলো পড়ে এই আমল করে পানি খাও, মনে হয় কোন জিনের সাথে তোমার দেখা হয়েছে কোনোভাবে সামহাও। এটা কেন তোমার সাথে করছে কে জানে, হতে পারে সে কোনো ট্রাভেল করে তোমার সাথে ওই পর্যন্ত আসছে, কোনো তার ব্যারিয়ার ছিল ওই পর্যন্ত আসার, সে হয়তো ট্রাভেল করে আসছে, তার যাওয়ার দরকার গেছে, এছাড়া আসলে কোনো কারণ দেখি না এই আর কি। তো যাই হোক ইমরুল তখন সাথে সাথে মানে এই জিনিসগুলা সে ই করে আর কি, সে প্র্যাকটিস করে এবং আস্তে আস্তে তার শরীরটা ওই দিন নাকি জ্বর ছিল পরে তার জ্বরটা ছেড়ে যায় আর কি। তো এটা হচ্ছে ইমরুলের আমেরিকার জীবনে ঘটা একটা ঘটনা, এটা খুবই স্ট্রেঞ্জ একটা ঘটনা, সে এটার কোনো এক্সপ্লেনেশন পায় নাই। আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই আপনার এক্সপ্লেনেশন কি হতে পারে, আমি বললাম যে অ্যাকচুয়ালি আমি আর কি বলবো, ওইটাই হতে পারে যেটা নাকি ওই হুজুর তোমাকে বলছে, এর বাইরে আসলে আমি আর চিন্তা করতে পারতেছি না, এটাই হতে পারে। যাই হোক এই জিনিসগুলো ছিল ইমরুলের কিছু স্ট্রেঞ্জ ঘটনা তার জীবনের এবং স্কেরি, এবং ছোটবেলা থেকে শুরু করে হয়তো তার মধ্যে আসলেই কিছু আছে এরকম যেটা সে ফিল করতে পারে বা তার সাথে দেখা হয়ে যায়, এরকম কিছু মানুষ আমি চিনি বা তাদেরকে আমি যাদের সাথে কথা বলেছি তারা সাফার করেন, এরকম অনেক মানুষের সাথে আমার পরিচয় ছিল যারা নাকি ছোটবেলা থেকে এক্সপিরিয়েন্স করতেন, এমন কোনো কারণে না যে তারা এটাকে ছড়াতে চান এরকমও না। এক ভদ্রমহিলা ছিলেন, যখন আমি রেডিওতে যেতাম তখন ওই ভদ্রমহিলার সাথে আমার দেখা হয়েছিল শোতে গিয়ে, এবং তিনি প্রায় আমাকে পরে বলতেন, ফোন করতেন, ছোট ভাই হিসাবে বলতেন, আমরা আপু ডাকতাম, সেই আপু আমাকে বারবার বলছেন যে তার কি কি সমস্যা হয়, এবং তিনি ছোটবেলা থেকে পজেসড, এবং তিনি আসলে এই পজেশনের জন্য অনেক সমস্যায় তিনি পড়েছেন। তিনি এমনকি একবার সেই আমরা যে উপরে উঠতাম সিঁড়িটা নাকি 10 সেকেন্ডে তিনি 9 তলা উঠে গেছিলেন, খুব স্ট্রেঞ্জ একটা ব্যাপার। আসলে তিনি নিজেই বলছেন যে ভাইয়া আমি জানি না 9 তলা আমি কেমনে উঠলাম, এখন তুমি আমাকে একটু এক্সপ্লেইন করো। আমি আপু আমি নিজে এক্সপ্লেইন করতে পারি না, হয়তো আপনার সাথে জিন আছে সেটা। তখন তিনি বলছিলেন যে তাকে নাকি বাসার থেকে নিয়ে যেত, নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে এক জায়গায় ফেলে রাখতো। তার জীবনে এরকম ঘটছে, ওনার হাজবেন্ড সেটা সাক্ষী দিচ্ছে। তো মেনি স্ট্রেঞ্জ থিং হ্যাপেন্স টু মেনি পিপল। তো এর জন্য আমি বললাম যে হয়তো ইমরুলের এই ঘটনাগুলোর মধ্যে তাকে পছন্দ করে নেয়া বা তার হয়তো ওই যে একটা কানেকটিভিটি স্থাপন হয়, আর এই যে ছোটবেলায় তাকে যে নিয়ে যেতে গেছিল চুরি করে একজন, এই ব্যাপারটাও জড়িত থাকতে পারে, আই ডোন্ট নো, কোন একটা ব্যাপার আছে। যাই হোক আই উইশ অল দ্য গুড লাক টু ইমরুল, এবং আমি দোয়া করি তার সাথে যেন এই প্রভাবগুলো আর এভাবে তার উপর যেন এইসব প্রভাব আর না পড়ে, আর সে যেন আমি তাকে যে সাজেশন দিয়েছি যে স্টে ওয়ে ফ্রম দিস থিংস, প্যারানর্মাল ওয়ার্ল্ডের থেকে একটু স্টে ওয়ে করতে বলেছি তাকে, একটু দূরে থাকতে। যাই হোক এই ছিল ইমরুলের শেয়ার করা সব ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনারা জানেন আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার নিজের জীবনের কোন অভিজ্ঞতা বা আপনার সাথে পরিচিত আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা বা অভিজ্ঞতা, তার কোনো অভিজ্ঞতা পাঠিয়ে দিন আমাদের কাছে। পাঠিয়ে দিতে পারেন আপনার এলাকার কোনো লেজেন্ড বা অন্য কোনো এলাকার লেজেন্ড অথবা মিথ, আমরা শেয়ার করে ফেলবো যদি প্রচারযোগ্য হয়। এখন চলে যাচ্ছি, ফিরে আসবো কয়েক সেকেন্ড পরে আরো একটা ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুতুড়িতে এবং নিলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রকিবুজ্জামান রাজন ইয়র্কশায়ার ইংল্যান্ড থেকে, এবং তিনি তার নিজের জীবনে একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং বেশ তার দুঃসহ স্মৃতি এটা। তিনি অনেক আগে থেকে নাকি তিনি অদ্ভুতের শুরু থেকে শুনছেন, এর আগ থেকে আমাকে শোনেন, আমাকে এটি লিখেছেন তিনি, এবং তিনি অনেক আগে থেকে চাইছিলেন তার এই ঘটনাটা শেয়ার করতে, বাট কখনো হয়ে ওঠেনি। ভয়েস দিয়ে ট্রাই করেছেন, সেটাও হয়নি, লিখার চেষ্টা করেছেন, সেটাও হয়নি। পরবর্তীতে আমাকে আমার ইন্সপিরেশনে তিনি লিখেছেন এবং তিনি ইংরেজিতে লিখেছেন ঘটনাটা। আমি আপনাদের কাছে আমার মতো করে শেয়ার করব, এটা তার একটা রিকোয়েস্ট এবং আমি অবশ্যই সেটা করব। আমি চলে যাচ্ছি রাজনের ঘটনায়। থ্যাংকস রাজন ফর দিস স্টোরি, ফর শেয়ারিং ইউর লাইফ ইভেন্ট। তো রাজন তখন ওখানে গিয়েছিলেন, ইংল্যান্ডে গিয়েছিলেন, তখন তার বয়স অনেক কম, তখন তার বয়স 12 বছরের মতো, এবং তিনি প্রথম প্রথম অ্যাডজাস্ট করতে তার একটু সময় লেগেছিল, সবার সাথে ওখানে মেলামেশা করে সবকিছু বুঝতে শিখতে তার একটু সময় লেগেছিল। তিনি গিয়েছিলেন সিলেট থেকে সরাসরি, তো যাওয়ার পর ওখানে একটু অ্যাডজাস্ট করতে করতে তার সময় লাগে, তো মোটামুটি খুব যেহেতু বয়স কম কয়েক বছরের মধ্যে তিনি অ্যাডজাস্ট করে ফেলেন এবং তিনি ফ্রেন্ডস তৈরি করে ফেলেন সেখানে। তার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড যিনি ছিলেন তার নাম ছিল ইরফান, ইরফানের সাথে তিনি বেশ ক্লোজ ছিলেন, তারা একসাথে ঘুরতেন। তখন তার হাই স্কুল পড়ার বয়স, মানে হি ওয়াজ সে ও লেভেল পরীক্ষা দিবে এরকম একটা সময় আর কি। তো হাই স্কুল পড়ার বয়সে তিনি বেশ ভালো সময় কাটাতেন, বেশ এনজয় করতেন, ওই সময়টা তার জন্য খুব মজার ছিল, মানে সেই ফান তিনি এখনো ভুলতে পারেন না, অনেক মজার সময় বন্ধুদের সাথে। তো এদের এই ফানের মধ্যে তাদের একটা মানে মানে শখ ছিল বিভিন্ন মিস্টেরিয়াস প্লেসে ঘুরতে যাওয়া, এবং মিস্টেরিয়াস প্লেসে ঘুরতে যাওয়ার পিছনে কারণ ছিল, কারণ তাদের আরো দুজন ফ্রেন্ড ছিল বাইরের, একজন হচ্ছে নাম ছিল জোসেফ, একজন জেইন। জোসেফ এন্ড জেইন কিন্তু তারা খুবই এই ব্যাপারে আগ্রহী এবং ইরফানও খুব ইন্টারেস্টেড এই ব্যাপারে, তো অটোমেটিক্যালি ইরফানের ক্লোজ ফ্রেন্ড যেহেতু রাজন তিনিও ইন্টারেস্টেড হয়ে যান। তো ওই জোসেফ এন্ড জেইন তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত, হ্যাঁ বিভিন্ন জায়গায় নিত এবং তারা ঘুরত সেসব জায়গায়, যে বেশ মিস্টেরিয়াস লাগতো, বলছে যে বেশ দেখা যেত ফগি এনভায়রনমেন্ট, আমরা যাচ্ছি পুরনো ক্যাসেলের ওদিকে নিয়ে গেছে হাঁটতেছি, মানে অন্যরকম একটা পরিবেশ। তো অনেক জায়গায় গেছি আমরা, এমনও আছে যে রাত্রে 7টা-8টার দিকে কোথাও যে বসে আছি, একেবারে ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, কিচ্ছু ঘটে নাই, বাট আমরা ঘুরছি এবং ভীতিকর একটা এনভায়রনমেন্ট হয়েছে। এরকম বিভিন্ন ইসের মানে ঘোরাঘুরির মধ্যে দিয়ে একবার তাদেরকে জোসেফ বলে যে এই তোমাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি, যে জায়গাটা হচ্ছে খুবই মিস্টেরিয়াস অ্যান্ড স্কেরি একটা সেমিট্রি, এবং এই সেমিট্রিতে একটা স্পিরিট সবাই দেখেই, এখন মাস তারা দেখবেই, এবং এটা বেশ ভীতিকর, মানুষজন ওই জায়গাটা মারাই না, ওই সেমিট্রির পাশ দিয়েই যাইতে চায় না, রাত্রে গেলে কিন্তু ওই অংশ দিয়ে মানুষ যাই না। তো ইরফান বলে যে আমরা যাবো, অসুবিধা কি, আমরা ঘুরে আসবো, আমরা তো অনেক জায়গায় যাই। তো একই সাথে রাজন, তো ইরফান যা বলে, ইরফান মোটামুটি রাজনকে গাইড করতো ওই সময়, তো রাজন বলে যে হ্যাঁ কোনো অসুবিধা নেই। তো যাই হোক, জোসেফ, জেন, ইরফান আর রাজন এই চারজন মিলে ওই সেমিট্রিতে যাওয়ার প্ল্যান করে। তো তাদের মধ্যে নাকি একটা এরকম সেইং ছিল যে নিজেরা নিজেরা বলতো যে এইসব জায়গায় সবচেয়ে বেশি মানে বাজেভাবে মানে এই জিনিসগুলো ধরা দেয়, মানে ফ্রাইডে দ্য 13th মিলায় যেতে পারলে, তাদের মধ্যে কথা ছিল যে এরকম নাকি অশুভ কিছু এরকম ওই দিন আসে এখানে, এরকম ব্যাপার স্যাপার তাদের মধ্যে ছিল। তো যাই হোক, তারা ওইভাবে মিলায় তাদের ওই ডেট তারা অপেক্ষা করে এবং ক্যালেন্ডার গুনে সেই ফ্রাইডে দ্য 13th যেদিন মিলে তারা ওইখানে যাওয়ার প্ল্যান করে সেমিট্রিতে। তো সেমিট্রিতে যাওয়ার দিন খুবই স্বাভাবিকভাবে ওই দিন জেনের একটা গাড়ি ছিল, জেনের গাড়িতে করে তারা ড্রাইভ করে যায় এবং বেশ একটু অন্যরকম জায়গা যাওয়ার জন্য, মানে খুব যে খুব সুন্দর কোনো স্মুথ জায়গা সেরকম না, একটু কান্ট্রি সাইডে যেতে হয় গাড়িতে করে, এবং একটা অংশের পরে আর আসলে মানুষজনের লোকালয়ের দেখা পাওয়া যায় না আসলে, গাছগাছালি, এবং সেই সময় যেহেতু উইন্টার আসতেছে এমনিতে ওই জায়গাটা ঠান্ডা, বেশ অনেক ঠান্ডা, এবং উইন্টার আসতে থাকলে আরো মানে গাছের পাতাটা পড়ে একেবারে কটকটা অবস্থা, এরকম অবস্থাতে যেতে হয় এবং রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। তো রাত্রেবেলা তারা যাচ্ছে এবং যেতে যেতে যখন নাকি ওই কান্ট্রি সাইডটা পৌঁছাইছে, দেখতেছে যে বেশ ফগি একটা এনভায়রনমেন্ট, এই যে সব গাছগাছের মধ্যে দিয়ে ফগ খেলা করতেছে চারিদিকে, মানে অন্যরকম একটা অবস্থা, এবং বেশ একটু পাহাড়ি উঁচু জায়গা, ওদিক দিয়ে ঘোরায় নিয়ে গাড়ি একটা জায়গায় রাখলো, জেনি ড্রাইভ করতেছিল সে রাখলো, রেখে বলল যে হিয়ার উই আর, আমরা এসে পড়ছি অ্যান্ড আমরা এখন নামবো, নেমে হেঁটে যাব। তো স্বভাবতই ইরফান জিজ্ঞেস করতেছে ওদেরকে যে আমাদের কাজ কি, বলে আমাদের কাজ কিচ্ছু না, আমরা এখানে এই গাড়িতে বসলাম, আমরা এখন নামবো, নেমে ঘোরাঘুরি করব, আমাদের কাছে স্ন্যাক্স আছে খাবো, আর তারপর আমরা চলে যাবো ওইদিকে হেঁটে হেঁটে একদম গিয়ে আমরা যেটা শুনছি যে ওই জায়গাতে একটা টর্চার্ড সোল, মানে আমরা যেটা শুনছি যে একটা মানে একটা মানে স্পিরিট সেখানে থাকে, তাকে টর্চার করে মারা হয়েছিল ওইখানে, তাকে কবর দেওয়া হয়েছিল ওইখানে আর কি, একদম ওই জায়গায় পুঁতে ফেলা হয়েছিল এবং তাকে বিহেডেড করা হয় মারার আগে, মানে তার মাথাটাকে আগে কেটে ফেলা হয়, তারপর তাকে ওই তার শরীরটা এবং তারপর তার মাথাটা দিয়ে জায়গায় পুঁতে ফেলা হয়, এবং অনেকেই নাকি তাকে দেখে। আবার অনেকে কথিত বলে যে সে নাকি ভ্যাম্পায়ার হয়ে গেছে। যাই হোক, মানুষ এদিকে আসে না, ভয় পায়। তো যাই হোক, এই টোটাল এই বর্ণনাগুলো দিস হচ্ছে জেন, তোরা শুনে, শোনার পরে ওরা মোটামুটি ঘোরাঘুরি করে করে একটা সময় বেশ অন্যরকম লাগতে থাকে, কারণ ঠান্ডা বাড়তেছে এর মধ্যে, আর রাজনও খুব এনজয় করতেছে। তো তারপর তারা গাড়িতে এসে বসে তাদের স্ন্যাক্স খায়, তাদের কাছে স্ন্যাক্স ছিল, বিভিন্ন স্ন্যাক্স স্ন্যাক্স খেয়ে, এবং সেই স্ন্যাক্সগুলো ছিল আসলে বেসিক্যালি ভাজা পোড়া টাইপের জিনিস। হ্যাঁ, এগুলো খেয়ে দিয়ে তারা বের হয়েছে ওখান থেকে। তো এই যে সিমিলারিটি কিছু পাবেন এই ঘটনার মধ্যে, যেটা আমাদের দেশে আমরা শুনি এই ধরনের ব্যাপার। তো যাই হোক, তারা ওখান থেকে বের হয়ে গাড়িতে, গাড়ি লক করে দিয়ে তারা হেঁটে যেতে থাকে। চারজনই একসাথে হাঁটতেছে, গল্প করতেছে, মানে দুজন দুজন করে সামনে পিছনে। তো এদের মধ্যে বিভিন্ন রকমের কথা হইতে থাকে। কথা হইতে হইতে ওই পাশ থেকে জেন বলে যে, রাজন তুমি নাকি ভয় পাও, আমরা শুনছি যে ইউ গেট স্কেয়ার্ড সো ইজিলি। তো বলছে, রাজন বলছে, না আমি এত ভয় পাই না। কে বলছে তোমাকে? বলে যে এর আগে যে কয় জায়গায় গেছো তুমি নাকি ভয় পাইছো, ইরফান বলছে আমাদেরকে। সে বলতেছে যে না, এটা বাজে কথা। যাই হোক, ওদের মধ্যে এই রাগন রাজনের একটু ইগোতে লাগতে থাকে, তারা যে খোঁচাইতেছে ইগোতে লাগতে থাকে। আর জেন তো মেয়ে মানুষ, সে বলে না আমি কেন ভয় পাবো, এটা কি ভয় ওরা পায়, মানে নিজেদের মধ্যে তর্ক করতে। বলে লেটস প্লে, আমরা ওখানে যে আজকে হাইড অ্যান্ড সিক খেলবো, মানে লুকোচুরি খেলবো, তোমার কি সাহস আছে এটা করার? রাজন বলতেছে যে, মানে ফার্স্টে এক কথায় বলেছে, হ্যাঁ সাহস থাকবে না কেন, অবশ্যই থাকবে, আমি খেলতে পারি, কোনো ব্যাপার না। বলছে ওকে, তাহলে আমরা এখানে যেই করবো। তো যাই হোক, টস করে দাঁড়ায় এক জায়গায়, ওরা চায় যে না এক জায়গায় টস করে, করার পর ওরা জায়গাটা বুঝে একটা প্যারামিটারও বলে দেয় যে এখান থেকে এখানে কিন্তু এতটুকু জায়গা, এখান থেকে এতটুকু জায়গা, ওইখানে এতটুকু জায়গা, নিচে নেমে গেছে জায়গাটা, ওইখান থেকে যে মানে এই জায়গাতে একটা জায়গা নিচে নেমে গেছে এবং নিচে আমরা যাব না, এটা বলে অ্যাট এনি কস্ট, লুকানোর জন্য কেউ যাব না, কারণ নিচের জায়গাটাতেই কিন্তু ওই যে গ্রেভটা ওখানে আছে, হ্যাঁ, বা ওই টুমটা ওইখানে, তো ওই জায়গায় আমরা যাবো না, যেটা মানুষ ভয় পায়, আমরা উপরে এতটুকুই খেলবো। তারা নিজেরা যাই বলে এতটুকু তারাই করে, বলে উইচ ইজ এ ডেঞ্জারাস থিং, আমরা যেটা করতেছি উইচ ইজ নট রাইট, কাজ একটা এরকম এই সিমেট্রির বদনাম আছে, হান্ড্রেড সিমেট্রি, তারপরে এখানে সেরকম খেলাটা ঠিক না, তারপরও আমরা খেলতেছি রাজনের সাহস ঠিক করার জন্য। যাই হোক, তারা একটা প্যারামিটার দিয়ে খেলা শুরু করে, এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার ওইটার মধ্যে হেরে যায় হলো গিয়ে জেন, মানে তাদের মধ্যে যে নাকি এই লুকোচুরি হাইড অ্যান্ড সিক খেলার জন্য যে খুঁজে বের করবে, বা আমরা বাংলা যেটাকে বলি চোর, চোর হয় হলো জেন। যাই হোক, লুকানোর পালা, তিনজনে যে লুকায়। তো লুকানোর সময় রাজন চিন্তা করছে, তাকে যেহেতু বলতেছে যে ভীতু বা সামথিং, সে চিন্তা করছে আমি লুকাবো যে ওই যে নিচু জায়গাটা, যে ওখান থেকে নামছে ওই জায়গায় যে লুকাবো, যে জায়গায় তাদের যাওয়া নিষেধ। রাজন করে কি, হাঁটতে হাঁটতে সে নামা শুরু করে ওই জায়গায়, মানে সোজা এদিকে, সে ওইদিকে কিন্তু কাউন্ট করতেছে জেন, সে হেঁটে নামা শুরু করে এখানে। তো বেশ খানিকটা নেমে আসছে, নেমে এসে সে দেখে সামনে একেবারে ঘুরে যেয়ে সামনে একটা এরকম উঁচু একটা টুমের মতো, মানে এটা পুরো ক্রিপ্ট না, একটা টুমের মতো, টুম স্টোনের মতো লাগানো এরকম গোল ওই জায়গায়। তো চিন্তা করে যে টুম স্টোনের পিছনে পলাবো, আমার তো কখনোই খুঁজে পাবে না, ইম্পসিবল। তো সে সোজা হেঁটে যেয়ে সেই ইসের পাশে সে লুকায়, মানে সেই যে টুম স্টোনের পিছনে যে সে লুকায় থাকে। তো এদিক থেকে সে দেখে অনেক দূর থেকে, অনেকক্ষণ শুনছে কাউন্টিং, তারপর আর কোনো শব্দ নাই। তো বুঝছে যে এখন তো জেন খুঁজতেছে। তো রাজন অনেকক্ষণ বসে আছে, কেউ নাই, কিচ্ছু নাই, তার কাছে মনে হচ্ছে যে কঠিন একটা বিষয়, মানে এতক্ষণ সময় কিভাবে পার করে। এগুলো মনে করতে করতে সে তার পকেটের মধ্যে একটা সিরিয়াস বার নিয়ে গেছিল, মানে উইচ ইজ এ সিরিয়াল বার। তো সেটা বের করে সে ওটা কামড়ায় কামড়ায় খায়। ওখানে অনেকক্ষণ ধরে খাচ্ছে, খায় কামড়ায় কামড়ায় খাচ্ছে আস্তে আস্তে, আবার দেখে বেশি মচমচা ক্রাঞ্চি, তো মচমচা বেশি শব্দ না হয়। তো এক সময় সে খেয়ে ওটা ফেলে, ওই জায়গায় ফেলে সে এরকম উপরে তাকায় থাকে। তো অনেকক্ষণ পর সে দেখতেছে যে কথাবার্তার শব্দ, তার যে বন্ধু বান্ধবরা কথা বলতেছে, দুই তিনজনের মিলিত আওয়াজ। রাজন তো খুব মজা পেয়ে গেছে, রাজন মনে করছে ওয়াও, মানে আমারে তো খুঁজা পাচ্ছে না, এগুলা তো বাকিগুলারে ধরছে, আমারে তো আর খুঁজা পাচ্ছে না, দেখি আমারে বের করুক খুঁজা। তো সবার শেষে তো একটু পরে দেখে যে ওর নাম ধরে ডাকতেছে উপর থেকে, আশপাশ থেকে, হ্যাঁ, যে রাজন রাজন ওয়ার আর ইউ, কাম আউট, ও আসতেছে না, ও তো চুপ করে আছে, মনে মনে আরো মজা পাচ্ছে সে যে ঘটনা কি। তো বেশ খানিকক্ষণ চলে গেছে, সে আশপাশে অনেকবার শুনছে যে উপরে কেউ, কিন্তু নিচে নামে নাই, ওই উপরের সাইড দিয়ে তার নাম ধরে ধরে বন্ধুরা ডাকতেছে, ওরা তিনজনই। সে বেরোচ্ছে না, সে কিছুক্ষণ মনে হচ্ছে মজা নেই এগুলোর সাথে, এগুলো আমার ভিতর বলছে না। তো এগুলো যখন সে বলতেছে, চিন্তা করতেছে, কিছুক্ষণ পর রাজন চিন্তা করলো যে না এখন উঠে যাই, যেহেতু ওদের গলা ওখানে কাছাকাছি শোনা গেছে, সে মনে করলো যে আমি এখন উঠে যাই, আমার আসলে আর বসে থাকার দরকার নাই। এই সময় রাজন হঠাৎ করে তার পিছনে, ঘাড়ের পিছনে একটা টাচ পায়, মানে কেউ তাকে পিছে ধরছে। সে মনে করে, এবং টাচটা অনেকটা ফিমিনিন টাইপের আর কি, ধরে ধরছে মেয়ে মানুষ, যে অনেক মনে হচ্ছে জেন মোনা পিছন থেকে ঘুরে এসে আমার ধরছে। সে ফট করে বলে গাচ্ছিয়া বলে, মানে ঘুরে, মানে বলে মানে তারা পাইছে আর কি, ধরে পাইছি বলে ঘুরে সে হাতটা ধরে, হাতটা ধরে সে ফ্রিজ হয়ে যায় রাজন। কারণ রাজন দেখে যে যেই হাতটা সে ধরছে এটা একটা ডিফারেন্ট হাত, মানে ডিফারেন্ট মানুষ, এবং হাতটা ঠান্ডা, চেহারাটা হবে বেশ ফেইল টাইপের, হালকা চাঁদের আলোতে যতটুকু বুঝতেছিল চেহারাটা ফেইল টাইপের, শুকনো একটা মুখ, একটা মেয়ে, মেয়েটা একটা গাউনের মতো পরা, সে মনে মাটির থেকে প্রায় 2 ফিট বা 2.5 ফিট উপরে লেভিটেট করতেছে, মানে ভেসে আছে উপরে, এবং সে হাতটা ধরছে বরফের মতো ঠান্ডা, তার চোখ দুটো জ্বলতেছে মেয়েটার, এন্ড জলাটা হচ্ছে কি জাস্ট লাইক একটা সাদা আলোর মতো জ্বলতেছে, তার লাইটটা মানে খুব ইয়ো না। এবং রাজন পুরো ফ্রিজ হয়ে যায়, এবং রাজন নাকি আর কিছু মনে করতে পারে না, সে হঠাৎ করে ওখানে পড়ে যায়। রাজনের মানে চোখের সামনে সবকিছু ধোঁয়াটে হয়ে যায় মেয়েটাকে দেখার পর ওইখানে। তো রাজন ওখানে কতক্ষণ ছিল সে মনে নাই, তার আসলে মনেও পড়ে না যে কি, মানে কি, তার যখন হুশ ফিরে, সেটা হুশটা ফিরে সে একটা বেতের বাড়িতে, প্রচন্ড রকম ফস করে তার শরীরে একটা বেতের বাড়ি এসে গেছে। এই সময় তোর হুশ ফিরছে, সে তাকায় দেখে তার সামনে একজন মৌলানা বসা, একটা হুজুর বসা, তাকে বেত দিয়ে বাড়ি দিছে বোঝা গেছে, এবং সে তখন প্রচন্ড জ্বলে উঠছে, চিৎকার করে উঠছে। তখন বলতেছে যে, তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কে? তো তিনি বলতেছে আমি রাজন। রাজন বলতে আমি রাজন, আমাকে ছাড়ো, কি অবস্থা? তখন মৌলানা সাহেব নাকি তার হাত চেপে ধরে পড়ে কি দোয়া পড়ে তাকে আস্তে করে বলে যে গেছে, ছেড়ে দেই, ওকে ছেড়ে দেই। খুলে তারপর নাকি দেখে যে তার হাত বাঁধা ছিল, তো হাত খুলে দিল মৌলানা সাহেব তাকে, আরো দোয়া পড়ে, সে বুঝতে পারতেছে না ঘটনা কি। তো তাকে সে জিজ্ঞেস করে যে আমি এখানে আসছি কেমন, সে দেখে নিজেদেরই বাসায় তাকে লিভিং রুমের এক কর্নারে ডিফারেন্ট করে রাখছে লিভিং রুমটা, মানে লিভিং রুমের ফার্নিচার অনেক সরায় ফেলছে, সেখানে বসে তাকে এরকম করতেছে। তো তখন তার দেখে রাজন মানে খুবই হয়ে যায়, তার বাপ মা চলে আসে, এসে দেখে কাঁদতেছে বাপ মা, ধরে তাকে বলে তুমি ঠিক আছো কিনা। তো রাজন খেয়াল করে দেখে তার শরীরে অনেকগুলো বেতের বাড়ি, মানে বেতের দাগ, এরকম চামড়াই হয়ে গেছে পুরা, বসে গেছে একদম। তো সে তো ওগুলো ব্যথা পাওয়া শুরু করছে, ব্যথা পাচ্ছে। তো রাজন তখন মানে একেবারে কান্না কান্না হয়ে যায় ব্যথায়, সে তার মাকে ধরে সে কান্নাকাটি করে কিছে। তো পরে তার মা বলে যে তারা তখন বলতেছে, পরে দেখে যে হুজুর অনেক দোয়া পড়ে তার জন্য, দোয়া কালাম পড়ে, পানি দেয়, পানি বলে যে ওর গায়ে ছিটাইতে করতে, গোসল করার জন্য বিভিন্ন ইনস্ট্রাকশন দেয় বাসায়, দিয়ে তাকে আসলে মাথায় হাত বুলায় হুজুর, বলে যে আসলে আই এম সরি, হ্যাঁ বলে হুজুর চলে যান। তো জিজ্ঞেস করে তখন রাজন বাসায় কি হয়েছিল, তো পুরো স্টোরিটা পরে সে জানতে পারে তার ফ্রেন্ডদের কাছে। ওই দিন নাকি রাজনের তো এরপরে মনে নাই, রাজন ওখানে পড়ে গেছে, কিন্তু তার ফ্রেন্ড যখন নাকি তাকে ওখান থেকে তারা খুঁজতে খুঁজতে ওই উপরের অংশ থেকে তারা উকি দিয়ে দেখে রাজন ওই যে একটা টুমস্টোনের পাশে পড়ে আছে। এই অবস্থায় দেখে তারা নিচে নামে, এবং সবচেয়ে আগে নিচে নামে জেন দৌড় দিয়ে নামে, কারণ সে একটা মেয়ে মানুষ, তার ভিতরে এই জিনিসটা আছে মায়াটা বেশি, দৌড় দিয়ে নামে যে ওয়াট হ্যাপেন্ড টু ইউ বলে। তাকে যখন ধরতে আসে রাজন নাকি উঠে একটা বিচ্ছিরি গালাগালি দিয়ে জেনের হাতটা একদম মোছড়ায় ধরে, এবং তারপর তার চুল টেনে ধরে, তার মানে মাথা এত জোরে টান দেয় মানে তার মনে হচ্ছে মাথা খুলে আসবে এরকম। সাথে সাথে ইরফান আর জোসেফ দুজন ঝাঁপায় পড়ে, এবং সে তিনজনকেই বেশ আহত করে সে নাকি দৌড়ায় ওখান থেকে দৌড়ানো শুরু করে এই জায়গায়। এবং ওরা তিনজন তো একেবারে বিহবল হয়ে যায়, কি করবে কিচ্ছু খুঁজে পাচ্ছে না, তারা পিছন পিছন দৌড়ানো শুরু করে, এবং রাজনকে ধরতে পারে না। তো রাজন একটা গাছের, এরকম বড় একটা গাছ ছিল, গাছটার উপরে যে একদম বেশ কয়েক ফিট উপর থেকে ঝাঁপায় পড়ে, এমন ভাবে ঝাঁপায় পড়ে যেন যে সে বাড়ি খেয়ে শেষ হয়ে যাবে। তো রাজন ঝাঁপায় পড়ে প্রচন্ড জোরে গাছের সাথে বাড়ি খেয়ে চিৎ হয়ে পড়ে যায়। পড়ে নাকি আবার উঠে যাওয়ার চেষ্টা করে, আবার পড়ে ব্যথা পায়। তো তাকে ফ্রেন্ডরা যে জাপটায় ধরে এই দুইজন, আর জেন তো কাঁপতেছিল, সে ভয় কোনই নাই। রাজন গালাগালি করতেছে ওদেরকে, তারপরে তাকে কোনো মতে ছ্যাঁচড়ায় মেসরা এরা তিনজন, মেয়েরাও হেল্প করে, জেনও হেল্প করে, ছ্যাঁচড়ায় মেসরা ওখানে নিয়ে আসে। তারা গাড়ির মধ্যে রেখে তারা তাদের শু লেস দিয়ে ওকে বাঁধে, ওকে বেঁধে গাড়িতে করে বাসায় নিয়ে আসে। এবং রাজন অকথ্য ভাষায় গালাগালি করতেছে, তার গালাগালির কোনো ভাষা ঠিক ছিল না, এমন এমন ভাষায় গালাগালি করতেছিল সে। এবং তাকে যখন বাসায় আনে, বাসায় আনার পর তার বাবা মাকেও সে গালাগালি করতেছিল, কোনোই ছিল না, এবং বিভিন্ন কথা তাকে বলতেছিল যে আমার এখানে আসছিস কেন, ডিস্টার্ব করতে এই সেই, আমার এখানে বসে খাওয়া দাওয়া করছি সেই সেই, অনেক কিছু বলে উল্টাপাল্টা। এনিওয়েজ সবকিছু সে ইংলিশে বলছে। তারপর রাজনকে ঘরের মধ্যে তারা আটকায় রাখে, আটকায় রেখে নাকি ওই তারা তার বাবা মা আরো কমিউনিটির সাথে কথা বলে, এবং তার ফ্রেন্ড ওই যে জেইন অ্যান্ড জোসেফ দুজনই ছিল ওইখানে, তারা খবর দেয়। খবর দিয়ে কমিউনিটির থেকে একজন হুজুর আনে, এবং হুজুর আনার পরে রাজনকে যখন রুমে রেখে গেছিল তার বাবা মা, ওই যে বাধা অবস্থায় বিছানায় রেখে গেট লাগায় গেছিল, হুজুর এসে যখন নাকি গেট খুলে ঢুকে দোয়া পড়তে পড়তে হুজুর দেখে মনে হলো যে তাকে মানে গরম বাতাস দিয়ে ওখান থেকে সরাই দিবে, এরকম একটা অবস্থা, মানে প্রচন্ড গরম ঘরের ভেতরে। আর হুজুর এসে দেখে যে রাজনকে উঁচু করে ফেলছে, বিছনার থেকে বাঁকা করে ফেলছে, এরকম মানে এত বাঁকা করছে মনে হচ্ছে যে তার কোমর ভেঙে যাবে। হুজুর যে তখন ধোয়া পড়ে রাজনকে এরকম ধরে একদম নামায় নিচে, ধাপ করে পড়ে, পড়ার পর তো তিনি রুকাইয়া করে। এবং এই রুকাইয়ার কারণে বলে এত খারাপ এন্টিটি ছিল রাজনকে পাইছিল, যে রাজনকে হুজুরের ওই বেত দিয়ে তাকে মারতে হয় ধোয়া পড়ে। এবং এক পর্যায়ে সেই জিনিসটা নাকি তাকে ছেড়ে যায়, এবং তাকে বলে যায় যে বলে গেছিল যে রাজন এই এই যে যার বডিতে আমি হোস্ট করছিলাম ওকে আমি যদি আবার পাই আমি ওকে একবারে শেষ করে দিব, একবার ভিতর থেকে ওকে খেয়ে ফেলবো পুরোটা, আর ওর আমি যেখানেই পাই ওকে ক্ষতি করবো, আবার ও আমার এখানে আসছে, প্রতিহিংসা পরায়ণ একটাই। তো সেই হুজুর বলছে যে এটা একটা খুব খারাপ জিন ওই জায়গাটায় আছে, এবং ওই জায়গাটা অনেক পুরানো, ভেরি ওল্ড প্লেস, এবং ওই জায়গার সাথে অনেক হিস্ট্রি আছে। হুজুর অনেকের কাছে শুনছেন ওখানকার যারা, এবং ওই হুজুরের তো আর অনেক অন্যান্য ধর্মযাজকদের সাথে পরিচয় আছে, ওখানকার অনেক ধর্মযাজকের সাথে, তারাও ওনা হুজুরকে অনেক কিছু বলছে ওই জায়গা সম্বন্ধে, হুজুর নিজেও জানে। এবং হুজুর নাকি ওই যে হুজুর আসছিল রাজনকে ছাড়াইতে, উনি অনেক রুকাইয়া করছেন, এমনকি ওই খ্রিস্টান কমিউনিটির অনেকের রুকাইয়া উনি করে দিচ্ছেন, এবং এই কারণে ওনার ভালো পরিচিতি আছে, এবং ওনার এই নলেজ, এই ব্যাপারে নলেজ, এবং ওনার এই ভালো এই ইসের জন্য, এক্সপার্টিজের জন্যই নাকি ওইটা নাকি গেছে ওখান থেকে। এবং উনি নাকি রাজনদের বাসা ভালো মতো বন্ধ করে দিয়েছিলেন, এবং রাজনের বাবা মাকে বলছিলেন এইখান থেকে সরে যান, যেখানে আপনারা থাকতেছেন আস্তে ধীরে কিন্তু সরে যান, আপনারা লজিক্যালি আপনারা অনেকে বুঝেন না ব্যাপারটা, কিন্তু কিছু কিছু সময় আছে যে সময় এই জিনিসগুলো খুব বড় ক্ষতি করে ফেলে, এবং আপনার ছেলে যে গেছে ওই জায়গাটা খুব খারাপ করছে। তোর বন্ধুদেরকেও বুঝায় ওই পরবর্তীতে, রাজনের বাবা বুঝায় ইরফান অ্যান্ড ওই দুজন বিদেশি যারা ছিল, যে এরকম তোমরা যেও না এইসব জিনিস, এগুলো কিন্তু ফান না, তোরাও বুঝে। এবং ওরা ওইটা দেখে ওইবার রাজনের ব্যাপারটা দেখে এত ভয় পেয়েছিল যে ওরা এরপরে আর এই ধরনের কোথাও হন্টেড জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা ছেড়ে দেয়, ওরা আর কোন যে হ্যালোইন যে বিভিন্ন জায়গায় যেত এগুলো ছেড়ে দেয়। যাই হোক, রাজন পরবর্তীতে অনেক সাবধানে থাকতো, তার লাইফে অনেক সাবধান থাকতো, এবং এখনো নাকি রাজনের কিছু ব্যাপার আছে, সে ফিল করতে পারে রাজন এখনো যে মানে ওই বাসা তো পরে ছেড়ে দিছিল, তারা ছেড়ে সরে আসছিল, বাট এখনো রাজন ফিল করতে, এখন তো সে অনেক গ্রোন, সে বিয়ের সাথে করছে, কিন্তু এখনো নাকি সে ফিল করতে পারে কোনো কিছু এরকম হলে। যেমন লাস্ট কিছুদিন আগেই তার ব্যাকইয়ার্ডের মধ্যে সে ফিল করছিল কিছু একটা আছে, সে বারান্দায় বসে তখন নাকি সাথে সাথে সে ওখান থেকে দোয়া পড়তে পড়তে রুমের মধ্যে আসে, সে আয়তুল কুরসি পড়ে পড়ে মানে মোটামুটি বুঝেছে সিকিউর। যাই হোক, এই ছিল রাজনের কাহিনী, এবং রাজন বলছে এটা তার জীবনের একটা কাহিনী, বেশ স্কেরি, বেশ বেশ ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স তার জন্য, তো আমি শেয়ার করে ফেললাম। এবং রাজন বলছে যে সে যদি আরো ঘটনা পায় সেটাও শেয়ার করবে আমাদের সাথে, অন্য কারো ঘটনা যদি পায় সে শেয়ার করবে। তো যাই হোক, রাজনের কাহিনীটা শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আপনারা জানেন আমাদের কাছে ইমেল করবার ঠিকানা কি, odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার নিজস্ব কোন অভিজ্ঞতা, বা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোন অভিজ্ঞতা পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, অথবা আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার এলাকার কোন লেজেন্ড বা অন্য কোন এলাকার কোন লেজেন্ড বা মিথ, আমরা সবই শেয়ার করি যদি প্রচারযোগ্য হয়। তো আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আমাদেরকে চলে যেতে হবে, আমরা ফিরে আসবো সামনের সপ্তাহে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, তবে আরেকটা রিকোয়েস্ট করবো যাওয়ার আগে, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, ছড়িয়ে দিন অন্যদের কাছে। আর যারা বিদেশে আছেন তারা জয়েন বাটনটি ক্লিক করে দেখতে পারেন, সেখানে রয়েছে মেম্বারশিপ কন্টেন্টস। তো আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা।